exclusively on FusionBD.com.
এই অনুষ্ঠানটি শ্রোতাদের জীবন গল্প ভিত্তিক অনুষ্ঠান। এই অনুষ্ঠানে শ্রোতারা স্বেচ্ছায় নিজেদের জীবনের গল্প বলেন। শ্রোতারা যা এখানে বলেন তা সরজমিন ইনভেস্টিগেটেড নয়, সুতরাং সেদিক থেকে বিশ্বাস অবিশ্বাস একান্তই আপনার নিজের। সম্পূর্ণ বিনোদনমূলক এই অনুষ্ঠানটি আমাদের ব্যক্তিজীবনে কখনো কখনো শিক্ষণীয় ভূমিকা রাখে। এই অনুষ্ঠানে যারা আসেন স্বেচ্ছায় অংশগ্রহণ করেন, এই অনুষ্ঠানে কনফেস করবার পরে কিংবা জীবন গল্প বলবার পরে তার ব্যক্তি ও সামাজিক জীবনে কোনো বিরূপ প্রভাব পড়লে সেটার জন্য রেডিও কর্তৃপক্ষ দায়ী নয়।
জীবন গল্প, জীবন গল্প শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে আরো একবার। শুনছেন ঢাকা এফএম 90.4, আমি আরজি কিবরিয়া এই মুহূর্তে আপনার সঙ্গে রয়েছি এবং সারা দেশব্যাপী যারা আমাদের সঙ্গে এই মুহূর্তে যোগ দিলেন তাদের সবার প্রতি শুভাশিস জানিয়ে, সবার জন্য শুভকামনা জানিয়ে, সবার সুস্বাস্থ্য কামনা করে আমরা শুরু করছি আমাদের এই মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। এক একটা জীবন গল্প, এক একটা এপিসোড আমাদেরকে নতুন চিন্তার উন্মেষ ঘটায়, নতুন চিন্তার দিগন্ত খুলে দেয়। তো আজকে কে তার জীবন গল্প নিয়ে আমাদের এই জীবন গল্পের মঞ্চে, লাখ লাখ শ্রোতার মঞ্চে উপবিষ্ট হয়েছেন তার নিজের জীবন গল্প বলার জন্য, তার সম্পর্কে আমরা নিশ্চয়ই জানব। তার আগে আপনাদেরকে বলতে চাই, এই অনুষ্ঠানে যদি আপনি অংশগ্রহণ করতে চান, যদি মনে হয় যে না আমার এই কথাগুলো এমন কোথাও বলি যেখানে লাখ লাখ মানুষ আমার কথাগুলো শুনবে এবং এটা হারিয়ে যাবে না, সারা জীবন থেকে যাবে আমাদের ইউটিউব চ্যানেলে, লক্ষ কোটি মানুষের মধ্যে আপনি সেই মানুষটা হতে পারেন যে নিজের জীবন গল্প বলার জন্য আমাদের এখানে আসার জন্য, যদি মনে করেন আপনার গল্পটি আসলেই মানুষের শোনার মতো। আচ্ছা, তো আসার জন্য নিয়মটি হচ্ছে আমাদেরকে ফোন করতে হবে। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। এবং ফোন করার পরে ফোন থেকে আপনি যে নির্দেশনা পাবেন সেই অনুসারে আপনি আপনার কথাগুলো রেকর্ড করবেন। বাকি সব ফর্মালিটিস যেগুলো আছে সেগুলো আমি আপনাকে নিয়ম করে বলে দেব মাঝে মাঝে। তার আগে আমার সঙ্গে যিনি গেস্ট রয়েছেন, চলুন তার সঙ্গে একটু পরিচিত হই। আপনার নাম প্রথমে একটু বলেন প্লিজ।
আমার নাম মোহাম্মদ জহিরুল ইসলাম।
জহিরুল ইসলাম
জি।
বয়স কত?
বয়স আনুমানিক 34 বছর হবে।
34 বছর। জহিরুল ইসলাম বাড়ি কোথায়?
আমার থানা জেলা জালকাঠি, গ্রাম মান পয়সা।
মান পয়সা, ঠিক আছে, শুরু করুন আপনি যেখান থেকে বলতে মন চায়।
আমার বাবা একজন সরকারি চাকরি করত, খাদ্য উন্নয়নের ফুটের দারোয়ান ছিল।
আচ্ছা।
তখন আমার মাকে, আমার যে বর্তমানে যে মা আছে, বড় মা একই বিবাহ করে আগে আমার বাবা।
আমি বুঝতে পারিনি, মানে আপনার মা কি প্রথম ওয়াইফ ছিল না দ্বিতীয় ওয়াইফ?
আমার মা ছিল দ্বিতীয় ওয়াইফ।
দ্বিতীয় ওয়াইফ, মানে আপনার প্রথম ওয়াইফ থাকা অবস্থায় আপনার বাবা দ্বিতীয় বিয়েটা করে?
দ্বিতীয় বিয়েটা করে।
আচ্ছা।
তো আমার মা, এ বড় মা এ দেশেই বিবাহ করে, আমাদের দেশ ওই দেশেই বিবাহ করে।
মানে আপনার মাও বড় মার দেশের লোক?
হ্যাঁ, আমার মাও বাবাও একই জায়গা, একই গ্রামের বাসিন্দা, তারা দুজনই পাশাপাশি বাড়ি।
জি।
আমার বাবা আর আমার এক চাচা ছিল, চাচাও মারা যায়। তো আমার বাবা খুলনাতে মানিকতলায় 30 গোড়ানের দারোয়ান ছিল।
আচ্ছা।
সরকারি।
আচ্ছা।
তখন ওখানে আবার আমার এই মা, আমার মা, আমার আমি যার আমার আমার যে মা, আপন মা, এমার বাড়ি হলো বাগেরহাট চিতালমারিতে। ওই মা ওই গোডাউনে তখনকার আমলে আর কি গোডাউন ঝাড়ুটারও দিত।
আপনার মা?
হ্যাঁ, আমার মা ঝাড়ুটার দিত। আমি শুনছি, আমার চাচা বলছে।
এগুলো শোনা গল্পই হবে, কারণ আপনার মার গল্প তো আপনার জানার কথা না।
জানা নাই। আমার চাচারা বলছে, চাচারাও ওখানে আবার লেবারি কাজ করতো। তো আমার বাবা আবার চাকরি করতো আর ওরা ওখানে লেবারি কাজ করতো। তখন ওই মা ওইখানে যেমন গাড়ি থেকে গম টম নামলে পরে ওইগুলো ঝাড়ুটোর দিয়ে যেগুলো পাইতো ওইগুলো নিয়ে যেত। তখন আমার আমার আপন মার কোনো বিবাহ হয়নি। আমার বাবা তো একটা বিবাহ করছি দেশে। তখন এই মার সাথে যেভাবে হোক আমার বাবা একটা সম্পর্ক করলো, সম্পর্কের আমার মাকে বিবাহ করলো।
আচ্ছা।
বড় মা জানতে পায় না, তখনও জানে না, যে কোনো এক মারফতে বড় মা জানতে পায় যখন আমার জন্ম হয়। তারপরে বড় মা জানতে পারল যে আমার বাবা আর একটা বিবাহ খুলনাতে করছে। বাবা তখন খুলনা থেকে খুলনাতে একটা বিবাহ করছে। তখন বড় মা জানতে পাওয়ার পরে বড় মা ওখানে চলে যায়, বাবার কাছে চলে যায়।
আচ্ছা, যখন বিয়ে করে তখন আপনার আগের মায়ের ঘরের বাচ্চা কাচ্চা কয়জন?
তখন ওই ঘরে আমার বড় মায়ের ঘরে দুই বোন দুই ভাই, মানে একটা বোন হলো আমার সেমসেম আমার আমার সমান আর কি।
তো বড় মা আপনার মা যেখানে থাকতো সেখানে চলে যায়?
আমার খুলনাতে আর কি চলে যায়। মা চলে যায়, মা চলে গিয়ে দেখে আসলে ঘটনা সত্য, ঘটনা সত্য, ওখানে যে বিবাহ করছে এটাই সত্য এবং এবারে সন্তানও আছে একটা।
আচ্ছা।
ওই মা ওখানে বলতেছে, বড় মা বলতেছে যে বলছে যে আমি এখানে থাকবো। বড় মাও থাকে প্লাস আমার মাও থাকে। তারপরে বাবাকে বুঝায়, দেখো এখানে দুইজন তুমি দুইজন বউ নিয়ে তুমি খুলনার বাড়িতে থাকলে তুমি কয় টাকা বেতন পাও, কি করো, এর চেয়ে তুমি দনোদনী দেশে দিয়ে যা করছো তো করছি, দনোদনী দেশে দিয়ে দাও।
আচ্ছা,
তখন বাবা এক প্রকারে রাজি হয়। রাজি হওয়ার পরে বাবা আমার আপন মাকেও আর এই বড় মাকেও দেশে দিয়ে দেয়।
জি,
দেশে দেওয়ার পরে তখন দেশে এসে আমার আপন মার বিষয়টা শান্তিতে থাকতে পারে না।
আচ্ছা,
না থাকার পর তখন আমার আপন মা বেড়ানের সুতা কইয়া মানে যে আমি বাপের বাড়ি যাব বেড়াইতে, এই বলে বরং আমার আপন মা আর কি নানা বাড়ি চলে যায়, আমার নানা বাড়ি চলে যায়।
জি,
চলে যাওয়ার পরে ওখানে যায় থাকে, থাকার পরে এই মায়ের দিক থেকে করে কি তখন অন্য প্রায় আমাদের ওখান থেকে আমি পরে চাষাবার কাছে শুনছি চারটা থেকে পাঁচটা গ্রাম পরে একটা ফকির ধরে যাকে বলে ওজা হয়, গ্রাম আমাদের ভাষার কি বলা হয় ওজা, ওজালি করে তারা ক্ষয়ক্ষতি করতে পারে এবং ভালো কাজও করে ক্ষতিও করে, টাকার বর্ষে আর কি সবকিছু করে, টাকার উপর নির্ভর করে। ওর ধারা এই মারে ক্ষতি করা শুরু করে, আমার আপন মাকে ক্ষতি করা শুরু করে আমার বড় মা।
আচ্ছা,
এক প্রকার ওজার কাছে যখন বলে যে এই মারে আমার আমার ছোট সতিনের মাইরে ফেলাই দিব, তখন ওজায় রাজি হয় না, কয় ওর বংশে কোনো কিছু রাখা যাইব না, তখন ওজায় রাজি হয় না। রাজি না হওয়ার পূর্বে দেখা গেছে যে ওখান থেকে আছে ছাইরা দেয়, ওই ওজা ছাইরা দিয়ে অন্য আরেক জায়গায় আবার চলে যায়।
আচ্ছা,
আরেক জায়গায় চলে যায়, ওখানে ধরে সে ওজা রাজি হয়। কত টাকার বিনিময়ে রাজি হয় তা সঠিক আমি জানি না, কিন্তু এইটা জানি যে আমার চাচা বলছে যে একটা শীতকালে ওই সময়ের আমল একটা শাল দেওয়ার কথা ছিল ওই ওজাকে,
শাল
শীতের শাল দেওয়ার কথা ছিল, আর একটা গরুও দিচ্ছে, টাকা পয়সাও দিচ্ছে। কিন্তু বলা হয়েছিল ওই ওজাকে যে তখন আমার ওইখানে নানা বাড়ি আমার আরেকটা ভাই হয়, ছোট একটা ভাই আড়াই বছরের মাথায় আর কি একটা ভাই হয়, তখন বলছে যে তিনজন মারে ফলাই দিব, ওদের বংশ কেউ থাকবে না। তখন ওই মা ওই ওজারা তার তিনজন আর কি তিনজনের উপরে বান মারে, যেটা আমার চাচারা বলছে। বানার পরে দেখা গেছে ওই ওজা কাজ করার পূর্বে ওই ওজার নাকি আমার মা এবং একটা কাঁড়াল গাছের সাথে বান মারে, আমার চাচারা বলছে, এবং ওই আমার মা এবং আমার ছোট ভাইটা মারা যায়। এবং ওই তিনজনের উপরে যে বানরা মারে তিনজনের নামের উপরে বান ক্ষতি করতে হয় ওইটা আর কি।
জি,
তো ক্ষতি করার পূর্বে দেখা যায় যে আমার নামের উপরে ক্ষতিটা লাগে না, আমার আমার নামে যে কাজটা করছে কাজটা ওজার ছেলের উপরে কাজটা লেগে গেছে। যাই হোক, এরপরে আমার ওই মাটাও মারা যায়, ভাইটাও মারা যায়। মারা যাওয়ার পূর্বে
আপনার মা মারা যায়?
আমার আপন মাও মারা যায়, আমার ভাইও মারা যায়।
ভাইয়ের বয়স কত ছিল
ওখান? তখন ভাইয়ের বয়স ছিল 6 মাস।
আচ্ছা, কি হয়ে মারা যায়?
ওই যে বললাম ক্ষতি করছে।
এই আপনার ধারণা যে
একই পর্যায়ে মারা যায় 6 মাস পূর্বে?
এগুলো আপনাদের বিশ্বাস, কিন্তু হয়তো এগুলো মেডিকেল সায়েন্স বিলিভ করে না। ঠিক আছে, আপনি যেভাবে আপনার জীবনে শুনেছেন সেই ঘটনাগুলি আপনি বলছেন, তো আপনার আপনার কথা হচ্ছে যে আপনার বড় মা বান মেরে আপনার ছোট মাকে মেরে ফেলেছে। দেখুন, এগুলো আমাদের গ্রামীণ সমাজের বিশ্বাস প্রিয় শ্রোতা, এবং এগুলো আসলে আজকের যুগে এই ধরনের কথা বিশ্বাস করাটা খুব কঠিন, কিন্তু ওনার জীবনে উনি যেভাবে জেনেছে সেভাবেই আমাদের কাছে বলছে। বিজ্ঞান হয়তো অন্যভাবে বিষয়টাকে ব্যাখ্যা করত। আপনার মা যখন মারা যায় তখন আপনার বয়স কত?
তখন আমার বয়স ছিল 2.5 বছর।
2.5 বছর। আর আপনার যে ভাইটা মারা যায় ওনার বয়স?
ওর বয়স ছিল 6 মাস।
6 মাস, ওকে।
তখন ওই আমার নানারা আমাকে রাখতে চায় ওখানে। রাখার পরে আমার মা আমার বাবা আমার মা আমার ভাই বড় ভাই এবং বড় বোন এরা বাবাকে বলল যে দেখো আমাদের ভাই আমরা ওখানে দেব না, ওখানে দেব না, আমাদের কাছে রাখবো।
আচ্ছা,
ওখানে ও খুলনা থাকবে আর আমরা দেশে থাকবো তা হয় না, এখানে রাখবো। অর্থাৎ হলো ওখানে তাহলে আমার খাওয়ান খরচ দেওয়া লাগবে, এই জন্য আর ওখানে দেয় না। না দেওয়ার পরে মামার মামাদের সাথে নানাদের সাথে ওরা অনেক চেষ্টা মেষ্টা করে ওখান থেকে নিয়ে আসে, নিয়ে আসা রাখে তাদের কাছে। তাদের কাছে রাখার পূর্বে একটু বড় হই, 4-5 বছর বয়স, 3-4 বছর হয়, তখন থেকেই মানে ওরা আমার উপরে, এর আগে অনেকবার চেষ্টা করছে মেরে ফেলানোর জন্য কিন্তু মারতে পারে না, চাস্তো চাচারা বাঁচাইছে। তো এক পর্যায়ে ওখান থেকে যখন 3-4-5 বছর বয়স হয় তখন থেকেই ওরা টর্চারিং করা শুরু করে।
কার টর্চারিং করে?
আমার সৎ ভাই মেজ ভাই টর্চারিং করা শুরু করে।
আচ্ছা,
মানে এক প্রকারে আমার এই মা আমার বড় বোন যেটা ওটা হলো 7-এর বছর জন্ম হয় ওর নাকি, ও তখন মোটামুটি ভালোই ওর বয়স, ও তখন তোর সিনিয়র। আমাদের দেশে আমার মা এই বড় মা হাঁস পালত, প্রায় 40-45টা হাঁস পালত। ওই হাঁস সকালবেলা যেটাকে বলে আমন ধান বলে, যেটাকে বালাম চাল বলে, নাম শুনছি নিয়ে বলতে না, ওই ধানটা আমাদের দেশে চাষ হয়।
আচ্ছা,
তো ওই ধানের ভিতরে আমার শামুক টকাইতে হইত,
হাঁসের খাবার যেটা,
হাঁসের খাবার ওটা কাইটা কেটে
খাওয়া। স্কুলে দেয়নি? স্কুলে দেয়নি।
আচ্ছা, কিন্তু স্কুলে ভর্তি করছে।
আচ্ছা,
স্কুলে ভর্তি করছে, কিন্তু স্কুলের টাইমটা সকাল হলে পরে আমাকে একটা বালতি নিয়ে ওইটা টোকাইতে পাঠায়,
হাঁসের খাবার,
হাঁসের খাবার টোকাইতে পাঠায়, টোকাই আনতে হবে। বড়টা বালতি ছিল সিলভারের, ওই বালতির টোকা এনে হাঁসের কাইটা খাওয়াইতে হবে।
আচ্ছা,
যদি হাঁসের পেট ভরে তাহলে ওই সময় আমাকে মনে করেন যে ভাত দিত, ঠিক এতটুকু ভাত দিত, আর দুই তিনটা পোড়া মরিচ দিত, আর প্রায় এক থাল পানি দিত, কিন্তু সবাই খাওয়া দাওয়ার পরে আমার খাবারটা থাকতো সবাই লাস্টে।
আচ্ছা,
এরপরে আসার পরে বলতো গিয়ে মার দিত একটা, মারতো মেজোবাই মারতো।
আচ্ছা,
মারতো, যদি কেউ বলতো যে মারস করার এভাবে, ওরে আর কত মারবি মারস করলে, স্কুলে জানাই জন্য মারি, কিন্তু আসলে স্কুলে যাওয়ার টাইমটা আমাকে
শামুক করতে পারত।
রাতের বেলা ওরা যে ফুটবল খেলে আসতো, ওই কাপড় চুপসব আমার তার ধোয়াইতো, এমনকি ঘরের প্লেটটাও আমার তার ধোয়াইতো, থাল বাটি হাড়ি পাতিল আমার তার ধোয়াইতো। কিন্তু এর ভিতরে একটা কিন্তু আছে ভাইয়া, যে যখন আমার বাবা আসতো বাড়িতে ছুটিতে, তখন ওরা আমার তার কোনো কাজ করতো না, তখন বড় মাছ মুরগি রানলে, বাবা যেমন চাকরি থেকে আসলে একটা শখ করে একটা মুরগি রান্ধে না মা, মুরগি রানলে মুরগির রানটাই আমার পাতে দিত, যেতে আমার বাবা কোনো কিছু না বুঝতে পারে, এবং নিজের হাতে আমার মা গোসল করাইতো।
মানে আপনার বাবাকে দেখাতো যে আপনাকে খুব আদর করে,
খুব আদর করে, মানে এক প্রকারে ভালো খাওন, এবং আমি সবার আগে আমার বাবার সাথে বসাই খাওয়াইতো।
আচ্ছা, এতে বাবার কোনো সন্দেহ না থাকে,
এবং মার কোলের কাছেও বসাই খাওয়াইতো তখন ওই সময়টায়।
আচ্ছা,
বাবা চলে যাওয়ার পরে আবার ওইটাই শুরু, আগের মতোই শুরু। কিন্তু দেখা গেছে গরমের দিন আসলে ভাইয়া, আমি রাত্র ছোট মানুষ, ওই সময় তো আমার বয়স ওই 9-10-11 বছর হবে, কিন্তু আমি রাত্র মনে হয় যে 12-1-2 আগে কখনোই ঘুমাইতে পারতাম না। একদিকে ওর ঘামাচি ঘুটে দেওয়া লাগতো, হাত পাখা দিয়ে বাতাস করে দেওয়া, কারণ তো ছিল না, ফ্যান ছিল না, আর যদি ঘুমাইয়া পড়তাম তাহলে ভাইয়া এক একটা লাথি মারতো যে আমার চোখে থেকে আমি ওই সাইডে পড়ে যেতাম, লাথির সাইডে, যদি কোনো প্রকারে ঘুমাইয়ে পড়তাম, আবার কানলে আবার জোরে মারতো, কোন কান্দা যার মারবে কিন্তু কানতে পারবো না। তো ওই সময় আমার একটা মসুর দিয়েছিল, আমার আঙ্গুলের গিটটা এখনো সরে গেছে, কারণ ওই সময় ডাক্তারও দেখায় না, কখনো এক হয়নি আঙ্গুলের গিটটা। আমার শরীরে অনেক দাগ আছে, আমার নাকমুখে যে স্পট গুলো, স্পট গুলো ওরই দেওয়া স্পট, এবং ওই ভাইরা হলো কালো, আমি হলাম সুন্দর, মাও সুন্দর ছিল। তো ওখান থেকে ওরা আমাকে সহ্য করতে পারতো না, খুবই অত্যাচার করতো। এই অত্যাচারের এক প্রকারে দেখা গেছে যে আমি যদি বাড়িতে ভাত খাইতাম, আমার গ্রামে আমি মনে হয় যে পাশাপাশি আমার আফসার মামা করে চাস্ত মামা নামাজ এই মার আত্মীয় আর কি, সে আমার নিয়ে মনে হয় যে তার বাড়িতে আমি যদি এক বছরের ভিতরে 365 দিনের ভিতরে আমার মনে হয় 200 দিন তার ঘরেই আমি ভাত খাইছি।
আচ্ছা,
তার ঘরে ভাত খাইছি। আমাদের দেশে তখন সবার ঘরেই প্রকৃতভাবে মোটামুটি অভাবই ছিল, অভাবের সংসারই ছিল, কিন্তু তার ভিতরে আমার ঘর সবচেয়ে সুখী সংসার ছিল, কারণ আমার বাবা চাকরি করত। তাই ওই ওই মামায় তাল আছে না, তাল, তালের ব্যবসা করতো, মানে আমাকে এখান থেকে নিয়ে আর একটা জেলায় ব্যস্ত, তাল নিয়ে যাইতাম, ওই প্রতিদিন হাট করার পরে ওই সারা রাত্র নৌকো পাইতাম, আর রাত্রে ওই নৌকা বসে চিরা খাইতাম, মামায় যা খাইতাম আমারও তাই খাইতো, তাও বাড়ির চেয়ে ভালো থাকতাম। এক পর্যায়ে এভাবে চলে যায়, যাওয়ার পরে ওই ওখানে থাকি, কিন্তু ওখান থেকে আবার ধরে নিয়ে আসতো, আর ধরে নিয়ে আসতো ফোর প্লাস, তাদেরকেও অনেক অত্যাচার করতো, কারণ আমার সৎ মামুর আছে বাড়িতে, আমাকে ধরে নিয়ে আসতো, ওখান থেকে ধরে নিয়ে আসতো, আইসা বলতো যে ওই স্কুলে জানা ওরা নিয়ে ওরা খারাপ বাড়াইতেছে। এরপরে আমার এই বড় ভাই আর সৎ ভাই এবং মা সৎ বোন, ওরা অনেক অনেক সময় করতো কি জানেন, এই দেশের লাল শাক আছে না, লাল শাক ফালাইতো একটা বিটায়।
আচ্ছা,
তো ওরা করতে আমার একবেলা ভালো খাওয়াইতো, খাওয়াইয়া কইতো কি যে যা অমুক জায়গায় লাল শাক তুলে লইয়ায়, রান্ধার কিছু নাই, কিন্তু অর্থাৎ ও যদি আমার শাক তুলতে পাঠায়া, যেমন আপনার শাক তুলতে আমাকে পাঠাইছে, কিন্তু আপনাকে আবার বইলা দিস।
আচ্ছা আচ্ছা, ওকে,
আপনাকে বলেছে, কারণ কি জানেন, যেহেতু আমাকে আপনি ধরে আবার মারেন, মারেন এই কারণে আপনাকে আবার দিতে বলে দিয়েছে, কিন্তু শাক তুলে রাস্তে যাইব,
মানে ডাবল গেম করতো আর কি।
হ্যাঁ, তখন ওরা এইভাবে করতো, করার পরে এক পর্যায়ে তখন আপনি জিনিসটা বুঝতে পারতেন যে ও তো যখন ওর মায়ে বলছে বা ভাইয়ে বলছে বা বোনে বলছে, তাহলে নিশ্চয়ই ওরে ওরা দেখলো কেমনে, তাহলে ওরে ওরা পাঠানো হয়েছে, তাই ওরা দেখাও না দেখার ভান করে চলে যেত।
আচ্ছা,
তো একদিন হঠাৎ সবচেয়ে বড় কথা, একদিন আমি একটা আমার চাস্ত চাষারা কুমার গাছ লাগাইছে, যাকে বলে শশা, এত বড় বড় আমাদের শশা, ঠিক এত বড় বড় শশা, একটা শশা 4-5 কেজি করে ওয়েট হয়, 3-4 কেজি করে ওয়েট হয় শশাগুলো, আপনারা দেখেন বলতে পারেন, আমাদের দেশে হয় বরিশালে হয় এই শশাটা, বেশিরভাগই হয় বরিশালে, আর চালকুমার, তো চাষারা চালকুমার লাগাইছে দূরের একটা ভিটায়, তো ওইখানে আমার পাঠাইছে ওরা চুরি করতে, আমার মেজ ভাই আর বড় ভাই মিলে পাঠাইছে,
চুরি করতে পাঠাইছে
যে ওইখান থেকে ওটা নিয়ে আয়। এখন আমি গেছি, কিন্তু যাইতে হবে ভাই কোলা থেকে ধান খাতের ভিতরে যাইতে হইব, গেছি, যাওয়ার পরে কিন্তু আমার এক চাষা ছিল, ওর নাম হলো শহীদ, মারা গেছে, আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক, ওই চাষা টঙ্গে ছিল, মানে ওই শশাস কুমার পাহারা দেওয়ার জন্য টোং বানাইতো, দিনের বেলা টোঙ্গে ছিল ওই ভিডার কুমার আর ওই শশা, আমার চাষা এখন পর্যন্ত আখ তরকারি যেটাকে বলে আর কি, কখনো কাটে না আর কি, প্রথম হয়েছে।
আচ্ছা,
ওই জিনিসটি আমার তো, আর ওই চাষা সবচেয়ে খারাপ ছিল, ওই চাচার ভয়তে কেউ সহজে বাড়ির ভিতরে কোন মহিলারও কথা কইতো না।
আমরা এখানে একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের আজকে জীবন গল্প এখানে উঠে আসছে। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি। আমি সবসময় বলি প্রতিটি মানুষই তার একটা গল্প যেটা লাখ লাখ মানুষের অন্তরকে কাঁপাতে পারে, সেটা যে শ্রেণীর মানুষই হোক না কেন। আমরা গত সপ্তাহে আমরা দেখেছি এখানে এসেছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মোটামুটি সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে, এবং তার যে জীবন গল্প সেটা লাখ লাখ মানুষকে কাঁদিয়েছে এবং অবাক করেছে যে আসলে এটা সম্ভব কিনা। আজকের এই জীবন গল্প হয়তো অন্যরকম একটা অনুভূতি আপনাদের মনের মধ্যে ছড়িয়ে দেবে, অপেক্ষা করতে হবে সেই জন্য। বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ওকে প্রিয় শ্রোতা, ফিরছি একটু পর। শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আমি যেতে চাই। জি জহিরুল ভাই, তারপর কি হলো? চাচার কথা বলছিলেন।
তারপরে চাচা দেখতে পেল কি যে আমি চার পাঁচটা শশা কাইটা ফেলাইছি। তখন আমাদের ওখানে হাট হলো শুক্রবার এবং সোমবার, এবং আমার বড় ভাইও বলছে যে হাটে রবীন্দ্র লয়ে যা, আমি নিয়ে বেঁচে দেবো, তোরে তুইও নিবি আমিও নিব।
আচ্ছা,
আমার বড় ভাই বলছে, তখন বড় ভাই স্কুলে পড়ে। তাই আমি পাঁচ ছয়টা শশা কাইটা ফেলাইছি।
আচ্ছা,
এবং চার পাঁচটা কুমার কাইটা ফেলাইছি। ওই জিনিসটা আবার এদিক থেকে আমার বইনে চাষার কাছে যে বলে আছে যে মিলন কিন্তু ওই চুরি করতে আইতে আছে, কিন্তু চাষা দেখছে আল্লাহ কি রহমত, চাষা আমার মায়েরাই ফেলতো, কারণ সে ওই ওই বিটা থেকে কোনদিন শশা মশা কিছু কাটে নাই, মায়েরাই ফেলতো, কিন্তু চাষার অত্যধিক রাগ ছিল। তখন মাই যে চাষা আবার ওইখানে ধান খাতের ভিতরে সে আবার যাইতেছিল নৌকা ভাইয়া, সে দেখছে। দেখার পরে জন ওই শহীদ চাষায় আমার মাই যে চাষা নাম হলো মানিক চাষায় দেখা বলছে যে শহীদ তুই কই যাও, বলছে যে যাই ওরা আজকে মারি হলাম, ও অত্যাধিক জ্বালান জ্বালায় ওরা আজকে মারি হলাম, যা হইব। তখন কইছে না খবরদার যাবি না, কিন্তু ঘটনা এবার ওরা নিতে দে, ও নেচে জায়গা নিতে তোরা বাঁচতে দে, ও নিলে কিছু হইব না, তুই যে মনে করছো যে ও আগ জিনিস চুরি করছে এই জন্য তোর খেতে হইব না, ও নিলে কিছু হইব না, তো আমরা জানি ওই শিকার, আমরা তো জানি যে ও এটা শিকার, যেহেতু ওরা নিতে দে, ওজন নিতেছে নিতে দে, যাইতে ধরে ওরা ধরিস না। তখন আর চাষা ধরে না। পরে আর কি আমার বলছে তুই এগুলো যে আইনা বেচলি, তুই কি জানো তুই যে খেতে কিন্তু আমার কোনো কিছু বেশি নেই, কিন্তু পরবর্তীতে তখন আমি এগুলো নিয়ে আসছি, চাষা আর আমার ধরে নাই, ধরার পরে আমি আইনা দিলাম। কিন্তু আসলে জায়গা দেখি বাজারে বড় ভাই নাই, আমার যে জায়গায় নিতে গেছে জায়গায় কেউই নাই, আমি একা। তখন আমি ডাক দিয়া আমার যে মামুর সাথে আমি তালের ব্যবসা তালের নৌকা যাইতাম, তারে বললাম কি মামা এই ঘটনা করছি, বড় ভাই আর কথা কইছিল সে তো আয় না হরসো কি তোর মাইরে লাইব শহীদ দেখলে, মামার কাছে বললাম, বলার পরে মামায় বিক্রি করে দিল, তখনকার আমলে 30-40 টাকা বিক্রি করে যাই করছে, এটা নেই তোর কাছে নেই। তাই আমি ওই আবার কিনা তখন বিস্কুট টিস্কুট খাইলাম, যা খাওয়ার খাইছি, আর টাকা পয়সা আমার কাছে আছে মোটামুটি ভালোই। তখন আসলাম বাড়ি, তখন চাষায় ওই চাষায় মেজর চাষায় বললো তুই কাজটা করছো কি, এইভাবে কাজ করতো মাইরে ফেলাইতো। তো এই অনেক অত্যাচারের পূর্বে দেখা যাবে দিনের 24 ঘন্টা অত্যাচার করতোই, অত্যাচার করে একের পর এক অত্যাচার করতোই, খাওয়ান তো ঠিক মতো খাইতে পারতাম না, খাওয়া দাওয়া বেশিরভাগই ছিল মানুষের বাড়িতে বাড়িতে।
আচ্ছা,
ওদের মায়ের ভয়তে একদিন দৌড় মারছি রাত্রেবেলা, আমি গিয়ে একটা ভাঙা কবরের ভিতরে ঘুমাই রয়েছি। আমি কিন্তু ফজরে আজান দিয়েছি, তখন আমি টের পাই দেখি কি আমি কবরের ভিতরে ভাঙা কবর, ওই কবরের ভিতরে আমি ঘুমানো।
আচ্ছা,
ওইখান থেকে উঠে তখন আমার বড় চাষা তার নাম হলো আবুল, সে বললো কি যে তুই একটা কাজ কর, তুই এরকম থাকলে তুই তো মরে যাবি, তোর মারে ফেলাবি, যে কোনো এক প্রকারে চাপে ফেলাই তোর মারে ফেলাইলো, তার চেয়ে বরঞ্চ তুই দেশ ছাড়। আমি কি করবো, কয়
কত বছর বয়স তখন আপনার?
তখন বয়স 10-11 বছর হবে
লেখাপড়া একদমই হয়নি
না
আচ্ছা আপনার ভাইগুলো কি লেখাপড়া করেনি
হ্যাঁ তারা করে
আচ্ছা
তারা সবাই লেখাপড়া করে এবং প্রত্যেকেই লেখাপড়া করছে
মানে লেখাপড়া করতে পারেনি বলতে কি আপনাকে পড়াইনি
পড়াইনি
আচ্ছা তারপর
তারপরে এই কথা শোনার পরে ওরা একদিন এই কথাটা জানে কি আপনি টের পাইছিল আমি বাড়ি চলাম বাড়ি চলাম টের পাইছি আমার সাথে একটা স্বাস্থ্য চাষা ছিল ওই সাথে একই বয়সী বজলু নাম ওর সাথে আমি বলছিলাম যে আমি বাড়ি থেকে চলে যাব তখন ও আবার করছে এই জিনিসটা সবার কাছে বলে দিস আমি কইছি কি দেখ আমার কাকু কইছে আমার বাড়ি থেকে বাড়ি করে দিতে আমি বাড়ি থেকে চলে যাবো তখন ওই জিনিসটা কয়ে দিছে তখন আরো কেলাম তুই এগুলো কই লিখা কাকু কইছে তুই যাবি আমার ভালো লাগে না এর লেগে তো ভালো লাগে না ঠিক আছে ওরা আবার করছে কি আব্বারে চিঠি লাগছে তোমার পোলা বাড়ি থেকে মনে হয় চলে যাবো রাগ করে তুমি কি করবা করো পরে আমার কোনো দোষ দিতে পারবো না তখন বাবা বদলি হয়েছে খুলনা সাতক্ষীরা কালীগঞ্জে তখন বাবা ছুটিতে বাড়ি এসে তখন বাবার সবকিছু বলে বলার পরে এই ঘটনা তা আমি এক প্রকার পলাইয়া বরিশাল আসি
আচ্ছা
বরিশালে বাবা আসার আগেই পলাই বরিশালে আসার পরে আমার এক চাচাতো বোন বিয়ে দিয়েছে বরিশালে ওষুধ দেখায় ওরা আমাকে ধরে ফেলায় ওরা আবার বাড়িতে নিয়ে আসে
আচ্ছা
বাড়িতে পর বাবা করে কি ওইখান থেকে নিয়ে যায় সাতক্ষীরা কালীগঞ্জে আমাকে নিয়ে যাইয়া ওখানে বাবার কাছে রাখায় ওখানে প্রায় বেশ কিছুদিন মাদ্রাসায় ভর্তি করে দেয় আমার একটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে মাদ্রাসায় পড়ি ওখান থেকে বাবা আবার বদলি হয় খুলনাতে আবার বদলি হয় কিন্তু ওখানেও মা চলে যায়
মা মানে বড় মা
বড় মা চলে যাওয়ার পরে তুমি আসছো কেন কে আসলাম আর না দেখে ভালো লাগে না এই জন্য দেখতে আসছো বেশ ভালো কথা ওখানে রান্দাবের খাওয়াটা যাই হোক কয়েকদিন থাকে কিছুদিন থাকার পরে বাবা ওখান থেকে আবার বদলি হয়ে খুলনাতে আসে
আচ্ছা
খুলনাতে আসে মা করে কি এখান থেকে আমার এই মায়ের এই বড় মার মামাতো ভাই আছে নাম হলো জিনু সে আবার ওখানে ওই পদ্মা মেঘনা যমুনা তেল কোম্পানি আছে না ব্যবসা করে কি ব্যবসা করে চুরি ব্যবসা করে তেলের গাড়িতে ট্রাকে যে তেলগুলো টানানা যে কন্টেইনার গাড়িগুলো আছে না তেলের লরিগুলা ওই লরিতে যে তেলটা নিয়ে আসে ওইখান থেকে ওরা এক বেড়াল করে তেল চুরি করে দিয়ে যায় আর ওই যাওয়ার সময় ওখান থেকে দিয়ে ওরা গেট থেকে বাইরে কতদূর আইসে তেলটা দিয়ে যায় ওই তেলের ব্যবসা করে আর কি
আচ্ছা
তো ওখানে আইনা ওই জিনুর কাছে আইনা আমাকে আমার বাবা দিল এই মায়ের বুদ্ধিতে দেওয়ার পরে ওখানে থাকি থাকার পরে জিনু করে কি আমাকে একটা স্কুলে ভর্তি করে দেওয়ার কথা কই আনছে কিন্তু স্কুলে ভর্তি আর আমার করে না বাসায় বসে আমার পড়ায় কিন্তু আমার ঘুমাতে দেয় ভাইয়া পাক করে আর ওই ঘরের হাড়ি পাতির প্লেট টেলে সবকিছু আমার তার ধোয়ায়
আচ্ছা
কিন্তু জিনু ওই জিনিসটা দাম তার স্ত্রী আমার তার এই কাজগুলো করায় এবং ঘুমাতে দেয় আমার পাক করে
ওকে
ওই যেখানে পাক শাক করে না ওই স্টার্টার রুম থাকে ওই রুমটার ভিতরে আমার ঘুমাতে দেয় বিল্ডিং না কিন্তু ভাইয়া কাঁচা রুম
বুঝতে পেরেছি মাটি
হ্যাঁ তো ওখানে কিছুদিন থাকি তাহলে দেখি ওখানে আমার এভাবে মানে তেলের তেলের ধোয়াটা স্কুলে ভর্তি আর করে না তখন কয় কি আমি আব্বার কয় আব্বা আমার সাথে স্কুলে ভর্তি করে না আমি এদের থাকবো না তখন কয় জিনুর কয় জিনু ওরা কি করলি কয় ও তো কিছুই পারে না পড়ালেখা ওরা কি ভর্তি করবো বাড়ি আগে শিখাইতে আসে পরে ভর্তিতে ভর্তি করবো মানে তখন বাবার সব খুলে কই একদম হঠাৎ রাত্রেবেলা বাবা যায় দেখে যে আমি ঘরে ঘুমো না তখন জিজ্ঞেস করে যে জিনু মিলন কই তখন কয় কি যে আসে কই আছে কয় ঘুমে কোথায় কয় ওই ঘরে ওই ঘরে কোন ঘরে ওই ঘরে ঘুমাইতে দিছি ঘরে জায়গা হয় না এবার ওই ঘরে ঘুমাই দিছি কিন্তু বাবা তখন বাইরে নয় ওই বাবার বলছিল তখন বাবার ওই পাকঘরের সাথে একটা পুষ্কণী ছিল ওখানে যায় যাওয়ার পর দেখি যে ডাকতেছে জিনু বাইরে নামছে নামার পর দেখি আমি পাকঘরে ঘুমানো তখন বাবা ওখান থেকে নিয়ে আসে যেখানে থাকে ওইখানে আমার চার পাঁচ দিন রাখার পরে ওই তোরতে যা রাখা যাবে না তো এই মার বোন জি ছিল ওখানে নাম হলো সালেয়া ওখানে দেয় আমারে তারপরে এই মায়ে গুড্ডে চালি করে যেভাবে হোক এই মায়ে ওখানে দেয় আমারে
আচ্ছা
দেওয়ার পরে ওখানেও তার একটা পোলা আছে ল্যাংরা লুলা মানে লোল পড়তেই থাকে সারাদিন কোলে করে হাগানলায় কোলে করে মুতাল্লায় সবকিছু এখন সে পোলা এখনো বাইসে আছে কিন্তু সে পোলা অনেক শেয়ানো হয়ে গেছে সে পোলা আমার চেয়েও মনে হয় যে বয়সে আমার চেয়ে বড় সারা ছোট হবে না ওই পোলাটা আমার তার রাখাই তো ভাইয়া কি বলবো সারা গায়েগুন দেখে লোল পড়তো স্যাপ পড়তো যা খাইতো একদম মত সব ওই জায়গায় মানে প্রতিবন্ধী যাকে বলে
জি
ওইগুলো আমার তো ওই বাসা দেয় আমার ওরা বলে যে আমার পড়ামো কিন্তু আসলে আমার পড়ায় না ওই বাসা দেয় তখন বাবা কইল কি তোর এখানে পড়ানো হইব না তুই এই বাসায় থাক মানে এই মার যে বুঞ্জির বাসায় দেয় আর কি আমার বড় মার বুঞ্জির বাসায় দেয় কাজে দেয় তার স্বামী আবার চাকরি করে ওই তেল কোম্পানিতে
আচ্ছা
ওই বুঞ্জির কাছে দেয় যাতে আমার তো বইন হয় তাহলে তো দেওয়ার পরে আমি ওখানে থাকি থাকার পরে ওইগুলা টানা খিসা দেখে মানে আমার আর আমি সহ্য করতে পারি না মানে ভাত তো ভাত খেতে দেয় পেট ভরে কিন্তু যেসব কষ্ট করায় তা সহ্য হয় না ওখান থেকে আমি কই বাবারকে বাবা আমি থাকবো না জায়গায় থাকবো না কইছি তারপর মানে সে জোর জবরদস্তি ওখানে রাখবে মাও আছে কারণ বোন ঘরে সে না এখন ওই মা ওখানে ওদের ওদের হলো ওখানে একটা মাঠের মতো, ওখানে ওরা নিজেরাই ঘরে থাকে, ওখানে রাখে। তা মা ওখানে যায় থাকে প্রায় 3-4 মাস থাকে মাও। বাড়ি বড় বোন আছে, তার বড় মেয়ে বাড়ি সে আনা, তা বোন তো বড় হয়ে গেছে, সে ঘরটা খেলতে পারে, যেহেতু মা ওখানে যায় থাকে। আর আমার তার এভাবে যা মনে হচ্ছে তাই আর কি, ওই ওই ওইগুলো আর কি আমার তার করাইতেছে, গু মুখ সাফ করা, ওই সিলের যা কিছু সবকিছু আমার তার সাফ করায়, পরিষ্কার করায়। তখন আমি কই কি বাবা আমি এটা থাকবো না। তখন মায় না জানে আমি কি করে না জানে পলাই দেশে এসে পড়ি, চুরি করে টাকা চুরি করে দেশে এসে, প্রায় 200-300 টাকা আমি ওখান থেকে বিছনার তোল দিয়ে নিয়ে আমি দেশে এসে পড়ি।
আচ্ছা, পলাই দেশে জীবনে প্রথম চুরি করলেন?
হ্যাঁ, এই জীবনে প্রথম চুরি করলাম। মানে ওগুলো সহ্য করতে না পারলে আর কি আমি ওখান থেকে চলে আসি, 200 টাকায় নিয়ে আসি।
আচ্ছা,
নিয়ে আসা তখন আমি ওখান থেকে দেশে চলে আসি, বাড়ি আসি। বাড়ি এসে পরে যেটা আমার মাও ওদিনকে আমার না পাইয়াই, মানে বাবাও পায় না, আমার খোঁজাখুঁজি করো এখানে কোথায় গেছে কোথায় গেছে, ছেলে কোথাও চেনে না। তখন বাবা মারে দেশে পাঠায় দেয়, দেশে এসে দেয় আমি দেশে আসছি। তখন তার টেলিফোনের ফোনের যোগ নাই, মোবাইলের যোগ নাই, তখন তার জানতো না। মাও দেশে এসে পরে দেশে এসে দেয় আমি দেশে আসছি। তখন যে ভাই একটা মায়ের যে দেয় আমাকে বাড়ি বৈশা এত বাইন দেয় পাওপুর মই দিয়ে মাথা নিয়ে তুমি ঝুলে যে মারে দেয় একটা গাব গাছের সাথে ঝুলে যে পরিমাণ মারলো সেটা ধারণার করার মতো না।
মা
সৎ মামু মারলো,
সৎ
মামা মারলো, একটা গাব গাছের সাথে ঝুলাইয়া মারলো। ভাইয়া এত মারা মারছে আমার শরীরে কিন্তু রক্ত পড়ছে পিঠে গুন্ডে।
ও
মানে যা যে
মারটা কি আপনি বাড়ি থেকে চলে আসছেন এই কারণে?
ওই ওইখান থেকে খুলনা থেকে চলে আসলাম,
জি পালায় চলে আসছে,
পালায় চলে আসলাম এই জন্য। মানে এতটা মারা মারলো, পরবর্তীতে আমি ওইখান থেকে গাব গাছ থেকে নামাই একটা পাসার মারলো আমাকে, ধরে ঠ্যাং ধরে একটা পাসার মারলো। ভাইয়া কি কমো, আমি মনে হয় 6 মাসের মধ্যে আমি মনে হয় যে কোমর দাঁড়া করে সোজা করে আমি হাঁটতে পারতাম না। মানে আমি কোমর জায়গায় যে দাঁড়াবো এই ক্ষমতা আমার ছিল না, শুধু পয়সাই থাকা লাগতো। আর হাত পা গুলো আমার ফুলে গেল, একটা হাত পা ফুলে দুইটা হয়ে গেল, এই পা গুলা ফুলে এইভাবে হয়ে গেল, এভাবে মানে মাটিতে বসে এভাবে এভাবে সাঁতরাতে যায় বাথরুমে যাইতাম। অথবা ওই আমার চাচারা চাচিরা কোনো কোনো সময় দেখা যায় বাথরুমে যাবো তখন পানি উঠে দিত ছোট। তো
কত বয়স তখন আপনার?
তখন বয়স মনে হয় 12-14 বছর হবে।
এইরকম আচরণ করলো?
হ্যাঁ।
আপনার বাবা ছিল না ওই সময়টাতে?
বাবা দেখা ছিল না, বাবা চাকরি করে, বাবা তো খুলনা চাকরি করে।
আচ্ছা,
বাবা আসলে তো আমার খুব আদর করে।
আচ্ছা,
কিন্তু এই খবরটা আমার বাবাকে দিল না ওরা, ওরা দিল না, কেউ দিল না। তারপরে যেভাবে বাবা একটা খবর পায়, এই খবরটা পায় বাবা যে আমাকে মারছে, তখন বাবা আসতে পারে না, ছুটি পায় না, বাবা আসতে পারে না। বাবা আসে, যখন আসে তখন আমি মোটামুটি ভাবে দাঁড়াইতে পারি। বাদল ডাক্তার করে নাম আসছিল আমাদের এখানে, ও সেনাবাহিনী ডাক্তার ছিল, রিটায়ার হওয়ার যারা মানপাশে ফার্মেসি দিচ্ছে আর কি, ফার্মেসি ওইখান থেকে আমার ওষুধ এনে খাওয়াইতো ব্যথা কমার জন্য। ওই বাবার ডাক্তার দেখাই মোটামুটি সুস্থ করলো। সুস্থ করে হওয়ার পরে তা চাচারা বলছিল ওই সময় স্বচ্ছাচারা যে দেখ তোরা যে অত্যাচারটা করছো, যদি মারা যায় তাহলে আমরা বাদী হয়ে আর কেস চালাম, তোরা যতই যা মনে করছ কিছু করতে পারবি না, ও যদি মারা যায় তাহলে আমরা বাদী হয়ে তোদের বিরুদ্ধে কেস চালাম। তারা সবাই বাইসে আছে, সে কথা বলছে। দেখা যায় আমি ওর পক্ষ থেকে সুস্থ হয়েছি, সুস্থ বাড়িয়ে জিজ্ঞেস করে, জিজ্ঞেস করার পরে কয় কি যে ওরে আমরা মারিনি, ও গাছে উঠা পড়ে দিয়া কোমরে ব্যথা পাইছে।
আচ্ছা, তা আপনি কিছু বলতেন না বাবাকে?
আমি বললে বাবা ওটা বিষয়ে আমার বলার সময় সময় দিত না, মানে অর্থাৎ হলো যে আমার বাবা আসছে কিন্তু আমার বাবার সাথে দিত না,
বাবার সঙ্গে কথা বলার সুযোগই দিত না,
সুযোগই দিত না, মানে ওরাই থাকতো 24 ঘন্টা।
আচ্ছা,
তো যেহেতু এখন খাওয়ার টাইম দিয়ে একখানা বেশি খাওয়ান দিত, তখন তার বলার কোনো সময় নাই, কারণ আসলে দেখে যে আদর করে। তা যেহেতু বাবা বিশ্বাস অযোগ্য ছিল, বিশ্বাসের অযোগ্য ছিল যে না এবার অত্যাচার কথা না, এত আদর করে তাই সে মা এভাবে কিভাবে করে। তো এক পর্যায়ে সুস্থ সুস্থ হওয়ার পরে প্রথম জীবনে আমার চাচারা বলে যে আমার ভাই আবুল চাষা বড় চাষাই বলে যে তুমি বাড়ি থেকে বাবা চলে যাও। তখন কইল যে তোরে আমি তো কাজ কর, তোরে আমি বরিশাল গিয়া লঞ্চ উঠে দিয়ে আসি, তুই ঢাকা চলে যা, একটা ঠিকানা দেয় আমারে, ঠিকানা দেয় একটা বাসার ঠিকানা দেয়, যদিও বাসাটা এই আপনাদের যেখানে বসে আছে এই এলাকায় হবে কিন্তু আমি বাসাটা বলবো না, আমাদের দেশে একজন প্রভাবশালী লোকের বাসা, বাসার নাম বলবো না।
কে দিচ্ছে আপনাকে আরেকবার যদি বলতেন?
আমার চাষা
ম্যানেজ করে দিচ্ছে,
ম্যানেজ করে দিচ্ছে যে এই ঠিকানায় যা, ওখানে গেলে পরে তোরে ওই বাসায় থাকবি, ওই বাসায় খাওয়া দাওয়া করবি, ওই বাসায় কাজবাজ করবি, ওই বাসায় চলে যা। যাওয়ার পরে আমার লঞ্চ উঠে দিয়ে দেয়, লঞ্চ উঠে দেয়, তখন আমার সাথে 30 টাকা না জানি, হ্যাঁ 30 টাকাই আমার সাথে দেয়। ওই সময় 30 টাকার অনেক দাম ভাইয়া, 30 টাকা আমাকে দিয়ে দেয়। লঞ্চে তোর ভাড়া লাগে না আমার, আমি ছোট মানুষ, আমার লঞ্চে ভাড়া লাগে না, আমি ঢাকাতে চলে আসি। কিন্তু ঢাকাতে চলে আসি তখন লঞ্চ ধরে, তখন লঞ্চে কিন্তু নামি, নামার পরে টাকাটা আমার নিয়ে যায় সদরঘাটে কোলাফানে, নিয়ে যায় টাকাটা আমার থেকে, জোর করে নিয়ে যায়। আমি ঘুমন্ত অবস্থা না, জোর করে আমার থেকে নিয়ে যায় টাকাটা।
আচ্ছা, মানে টাকাটা আপনার কাছ থেকে চিন্তাই হয়?
হ্যাঁ, চিন্তাই বলতে মানে ওরা 500 জন ধরে আমার থেকে চিন্তাই করে নিয়ে যায়, জোর করে নিয়ে যায়। একই বয়সের বলা হয় না, আমার বয়সই হবে, ওরা আমার চেয়ে বড় হবে না, এক টাকা না দেড় টাকা একটা বন্ধুটি কিনছিলাম, ওই টাকাটা তখন ওরা দেখতে হবে ওরা আমার ধরে ধরে আমার মানে ওই এক প্রকারের সিঁড়ির নিচে আর কি আমার নিয়ে যায় ওখান থেকে আমার টাকাটা আমার কাছ থেকে ওরা নিয়ে যায় আমার ছেড়ে দেয়। তখন আমি ওই ঠিকানাটা হারাই ফেলানোর পরে এখন আমি কি করবো, প্রায় ওইখানে আমি 15-20 দিন ওদের সাথে আবার বন্ধুত্ব হয়ে যায়।
মানে যারা টাকা নিয়ে ফেলে তারাই ওদের সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়,
ওদের সাথে বন্ধু।
কারণ আপনি তো ফিরে যেতে পারতেন, আপনি ফিরে যাননি কেন?
ফিরে যাই নাই, কারণ আমি তো যা বাড়ি যাই কি করবো, চাচা বলছে তুই আর বাড়ি আবি না কোনোদিন।
ও আচ্ছা, বাড়িতে গেলে এরকম অত্যাচার হয়?
হ্যাঁ অত্যাচার হয়। কিন্তু চাচা বলছে তুই আর কখনো বাড়ি আসবি না, তোর আমি ঠিকানা দিছি, তুই একজনের দেখাই ঠিকানাটা তুই চলে যাবি, কিন্তু তুই আর কোনোদিন বাইসেও থাকো, তুই ঠিকানা যদি নাও পাস ওই জায়গা নাও পাস বাড়ি আবি না, যতদিন তুই বড় না হচ্ছে ততদিন বাড়ি আবি না।
এটা চাষা বলে দিয়েছে?
হ্যাঁ, এই ঠিকানা হারাই ফেলার পরে আমি এক পর্যায়ে ওদের সাথে আবার বন্ধুস্থ হয়ে যায়। মানে আমি খাওয়া দাওয়া করতে পারি না, কোনো কিছু করতে পারি না, আমি দেশেও আসতে আসতেছি না, তখন দেই করা এ জায়গায় জায়গায় টোকাই টাকায় খায়, এই হোটেল দিয়ে কিছু ফালাইলে, রুটি ফালাইলে, এটা ফালাইলে, ওইটা ফালাইলে, দইয়ের মিষ্টি, দইয়ের হাড়ি ফালাইলে, এগুলো খায়। তখন ওদের সাথে আবার আমার ওই ওখানে ঘুমাইতে ঘুমাইতে ওদের সাথে একটা সম্পর্ক হয়ে যায়। সম্পর্কে তখন ওরা কয়, ভাই দেখ তোর তত্ত্ব নিয়ে খাইছি, আয় তুই আমার সাথে আয়। তখন ওদের সাথে মনে করেন এক পর্যায়ে ওদের সাথে ভালো একটা সম্পর্ক হয়ে যায়, ওদের সাথে থাকি। কিছুদিন থাকার পরে ওখান থেকে আমি বৃহস্পতি হতে শাহালিবার মাজারে উরুজ হয়, ওই উরুজে ডাবের চোকলা টোকলা খাইতাম, যাই হোক ওখান থেকে পলাই আমি ওই ওদের সাথে উরুজে আসি, শালিবার মাজারে আসি। মাজারে আসার পরে ওই মাজারে থাকি, খিচুড়ি পাক করে খিচুড়ি টিচুড়ি খাই, খাওয়ার পরে ওখানেও প্রায় 3-4 মাস থাকি।
কত সালের গল্প মনে করতে পারবেন, কত সালে ঢাকা শহরে এই
তখন ভাইয়া? তখন ইরশাদ আছে,
এরশাদের সময়ের গল্প। প্রিয় শ্রোতা, গল্প শুরু হলো মাত্র, মানে এখনই হচ্ছে হলো মেইন গিয়ার যেটাকে বলে গল্পের। এখন থেকে সামনের দিকে আমরা আগাবো। একটা ছেলে ঢাকা শহরে সে জায়গায় যে জায়গায় যাওয়ার কথা ছিল, ইটস ওয়ান কাইন্ড অফ সিনেমাটিক স্টোরি, সেখানে সে যেতে পারেনি বিকজ অ্যাড্রেসটা হারিয়ে ফেলেছে। পেছনে ফিরে বাড়িতে যেতে পারবে না কারণ বাড়ি তার জন্য জাহান্নাম হয়ে গেছে। অ্যান্ড সে হচ্ছে হলো ভাষা শুরু করলো টোকাইদের সাথে, যারা তাকে একসময় চিন্তাই করেছিল। ফাইন, আমরা এখান থেকে ফিরব প্রিয় শ্রোতা, ছোট্ট একটা বিরতির পর। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আজকে এখানে জহিরুল আছে তার জীবন গল্প নিয়ে। আর বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই আরো একবার, সেটা হলো যে অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টি। ফিরছি ছোট্ট একটা বিরতির পর। শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, ইম্পসিবল, ভার্চু, মোরালিটি, সামথিং বিয়ন্ড এন্টারটেইনমেন্ট। ওয়েলকাম, ওয়েলকাম টু মাই স্টেজ অফ রিয়েলিটি। স্টে টিউন সানডে অ্যান্ড ওয়েনেসডে উইথ মি আরজি কিব্রিয়া, অনলি অন ঢাকা FM 90.4।
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। স্বাগত আরো একবার, শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আরজে কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং আজকে জহিরুল এখানে জীবনের গল্প বলছে। আপনারা যদি তাকে দেখতে চান চলে আসবেন আমার ফেসবুক পেজে, www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj, পেজটি আরজে কিব্রিয়া নামে দেওয়া আছে। প্লিজ লাইক দিস পেজ। আরেকটি বিষয়, সেটা হচ্ছে যারা এখানে জীবনের গল্প বলতে চান তারা প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09611904904। আমি আরো একবার বলছি 09611904904। জি জহিরুল, তারপর
ওখান থেকে ওদের 4-5টা পোলাপান আমরা একসাথে যাইতেছিলাম মিরপুর 10 নম্বর দিকে, 10 নম্বর দেয়া ঘুরতে 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 ওই কাগজ টোকাই টোকাইতে, আমরা কাগজ টোকাই তখন মানে যেখানে যা পাই আর কি ওইটা টোকাই, টোকাই ওইটা বিক্রি করি মিরপুর 1 নম্বর। আবার একটা দোকান আছে মাজারের সাথেই, ওই দোকানে বিক্রি করি। তো ওই টোকাই টোকাই যাইতেছি, যাওয়ার সময় আমি নাম বলবো না, সে লোকটা আমাদের দেশি, ওই লোকের সাথে মিরপুর 11 নম্বর বসে আমার সাথে দেখা হয়।
আচ্ছা,
তো সে বলতেছে তুই এখানে কি করস? আমি বললাম তোর চাষায় না তোরে পাঠাইছে, এই ঠিকানা দিয়ে পাঠাইছিল, তো আমি ঠিকানাটা এইভাবে হারাই ফেলাইছিলাম। তার সেও আমার রাবিদে ভাই হয়। তখন বললাম পরে কয়, তাহলে তুই একটা কাজ করতে আমার সাথে আয়। তখন আমি তার সাথে চলে যাই।
আচ্ছা,
যাওয়ার পরে ওই বাসায় আমাকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আমাকে ওখানে দেয়। দেওয়ার পরে আমার কাজে দেয়, কাজ করতেছি, ভালোই করতেছি কাজ। যখন কাজ করতেছি তো কাজই করতেছি, কিন্তু ভাইয়া রাত্র দুইটা আড়াইটার আগে ঘুমাইতে পারি না।
আচ্ছা,
আবার উঠতে হয় ফজর আজানের আগে, করতে হবেই, মাস্ট করতে হবে। উইটার তাদের নাস্তা রাস্তা রেডি করতে হবে, কিন্তু কাজটা খুব ভালো ছিল, খারাপ না, কিন্তু দুইটা আড়াইটার আগে আর ঘুমাইতে পারি না। ঘুমের জন্য খুবই মানে আমি পড়ে যেতাম, আমি তো ছোট ছিলাম, কিন্তু ঘুম হইতো না। আমি ওখান থেকে এক পর্যায়ে ময়লা ফেলাতে পাঠাইতো, তখন ওখান থেকে আমি পলাই, মাসতেনিক কাজ করি, নিজের ইচ্ছাকৃত ভাবে আমি পলাই যাই ওখান থেকে। পলাই যাওয়ার পরে আমি আবার সেই সাহারি বর মাজারে আসি, আইসে আমার বন্ধু বান্ধবের সাথে আবার দেখা হয়, ওদের সাথে আমি আবার মিল হই। মিলার পরে ওইখান থেকে বেশ কিছুদিন থাকি, ওদের সাথে যায় আমার জীবন, কাটতে 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 প্রায় তিন চার বছর চলে যায়, শালি বর মাজারি চলে যাওয়ার পরে আমি এক পর্যায়ে মোটামুটি ভাবে ওখান থেকে যাইয়া যাইতেছি কাগজ টকে, তখন এক হোটেলে বলতেছে যে এই তুই তোরা কাজ করবি, প্লেট দিবি, চিটাইঙ্গে হোটেল, হোটেলটা মিরপুর সাত নম্বরে এখনো আছে, তাই বলছে হোটেলে কাজ করবি, প্লেট দিবি। তা আমি ওরা কেউ রাজি হইল না, আমি রাজি হয়ে গেলাম, রাজি হয়ে যাই আমি হোটেলে কাজ নিলাম, কাজ দিয়ে প্লেট দিতেছি আর থাকতেছি, খাইতেছি, খাওয়ান দাওয়ান খুব সুন্দর পাইতেছি, এখন তিন বেলা খাওয়ান পাইতেছি খুব সুন্দর, কিন্তু প্লেট ধুতে ধুতে ভাই আঙ্গুলে ঘা হয়ে গেল। অত বড় হোটেল না, হোটেলে কাজ করতে করতে মানে আঙ্গুলের ভিতরে দুই হাতে মানে ঘাড় জ্বালায় রাত্রেবেলা ঘুমাইতে পারতাম না, একবারে পচা গন্ধ বেড়ে যেত হাতে গুন্ডা। তখন কইলাম কি না আমি কাজ করবো না, তখন আমার একশো টাকা বেতন ধরছিল, মাসিক বেতন একশো টাকা। তখন করার পরে তখন কইল কি যে কাজ করবি না, কাজ করতে হবে, আমি আমার হাত শেষ হয়ে গেছে, আমি কাজ করতে পারবো না, কাজ করবো না। তখন কইল যে তাই তোর কাজ না গেলে তোর বেতনও দেবো না। তিন মাসের মতো কাজ করতে পরে আমার বেতনটা দিল না, কিন্তু হাতের ঘাট তারও নাই। ওখান থেকে আমি চলে আসি আবার সেই শালি বর মাজারে চলে আসি, আসার পরে ওদের সাথে দেখা হয়, বন্ধুদের সাথে। আর এখন আর কোনো কাজের আশা আর করি না, এখন আর কোনো কাজও পাই না, কাজের আশাও করি না। তাই একদিন এভাবে কোরবানি আসছে, কোরবানির দিন টোকাইতেছি, টোকাই খাইতেছি, কিন্তু মাংস টোকাই বিক্রি করছি, বনানি তো আইছিলাম মাংস টোকাইতে, মাংস টোকাই টোকাই বিক্রি করছি, বিক্রি টিক্রি করে ওটার প্রায় আমার কাছে সত্তর আশি টাকার মতো হয়েছে মাংসটা বিক্রি করার পরে। কিন্তু এখন যখন ভাত খামু, ভাতের হোটেল খোলা নাই কোথাও, কোনো হোটেল খোলা নাই কোরবানির দিন, ভাত খাওয়ার মতো কোনো স্থান নাই। তখন ওই মিরপুর দুই নম্বর স্টেডিয়ামটা তখন হয় নতুন কাজ করা শুরু করছে, এক পর্যায়ে উপরে কিছু কাজ হইয়াও গেছে, নিচে খোলা। তাই ওখানে আইসা ঘুমাইতাম, রাত্রে স্টেডিয়ামে ঘুমাইতাম, আর দিন হইলে এই কাজ করি। ওই টাকা আছে কিন্তু হোটেল খোলা পাইতেছি না, খাইতেছি না, তো টাকা কয়টা আমরা খাইতে 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 টাকা করে রুটি মুড়ি খাইতে খাইতে শেষ। তাই তিন চার দিন পর্যন্ত ভাত খাই না। তা একদিন দেখি কি মিরপুর দশ নম্বরে একটা ডাস্টবিন, তা আমরা তো ভাত খাই না, ভাত তোর খাওয়া নাই, ওই টাকা দিয়ে মনে করেন রুটিমুটি খাই, এই জানে যা পাই ওইটাই খাই, কি না খাইতে টাকাও শেষ, আমরা খাওয়ানো পাইতেছি, টাকাও শেষ, কিন্তু কোনো কাজও নেই। আর ভাঙ্গারি দোকানটাও খোলে না যে আমরা কোনো কিছু টোকাই বেসমু, এ ধরনের কোনো এই নাই। তখন ডাস্টবিনের পাশে যাই, আমরা খাওয়ান খুঁজতেছি, ময়লা সাফ করতেছি, তখন দেখি যে ভাত একটা পলিটিনের ভিতরে ভরা, অনেকগুলো ভাত। তো এটা খুলছি, খোলার পরে ওই মধ্যে ভাত বাড়ি করছি, আমরা দুইজনে ভাতটা খাইছি, অনেকটি ভাত খাইছি, আর দেখি অনেকগুলো কলা ফলানো, কিন্তু উপরে ছোলাগুলো নষ্ট হয়ে গেছে, কিন্তু ভিতরে কলা ভালো,
ওকে,
ওগুলো আমরা খাইছি, কলাগুলো খাইছি, আর ভাত ওখান থেকে নিয়েও আসছি সাথে করে যে কালকে খামো। কিন্তু আসছি পরে ওখানে স্টেডিয়ামে আসছি পরে ভাতগুলো আবার আমাদের লগে যারা আসছিল ওরা আবার নিয়ে খাইয়া ফেলাইছে। ভাত কিন্তু ভাইয়া ভালো ভাত ছিল না মোটামুটি।
জি, ডাস্টবিন থেকে পচা খাবারগুলো মানুষ খায়, ঢাকা শহরে এরকম অসংখ্য ঘটনা ঘটে মাঝে মাঝে। আমরা এই ধরনের একটা ভিডিও কিছুদিন আগে আমি আমার পেজেও দিয়েছিলাম, বলুন। তারপর
আমরা ওইগুলা খাইলাম, খাওয়া দাওয়ার পরে আমরা রাজনীতি অনেকখানি খাইছি, যেমন এই বিয়া চূড়ায় যেসব হাড্ডিগুটি খাইয়াটিয়া ফালা, এগুলো আমরা টোকায় টোকায় ডাস্টবিন থেকে খাইতাম।
ওকে,
খাওয়া দাওয়ার ব্যাপারটা ডাস্টবিনই আমাদের বেশিরভাগ ছিল, আর হোটেলের সামনেই বেশিরভাগ ছিল যখন টাকা পয়সা না থাকতো। তো এক প্রকারে আমি শালিবার মাজারে এভাবে করতে 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 প্রায় আমার বয়স তখন প্রায় পনেরো ষোলো সতেরো বছর হয়ে যায়।
জি,
সতেরো আঠারো বছর হয়ে যায় আমার বয়স, মোটামুটি ভালোই হয়, কিন্তু ভাইয়া আমার শরীরে মনে হয় চাম্ম কোন হয়ে গেছিল, আমার চেহারা আর কি চেহারা ছিল না, চুল এত বড় বড় ছিল, যাই হোক চুল টুল অনেক বড় বড় হয়ে গেছিল, চুল একদিন চুল যে কবে কাটে যা নিজেও কইতে পারবো না। এবার থাকার পরে একদিন এই হাঁটতে 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 কাজ করতেছি, তখন ওই আবুল নামে একটা ছেলের সাথে পরিচয় হয়, পরিচয় ওটাও টোকাইছিল।
আচ্ছা,
ও এক প্রকারে কয় কি মিলন চল, কই কয় মিরপুরের দিক চল, মিরপুর থাকি এক নম্বরে, কিন্তু কয়েছে মিরপুর দিক চল। আসলাম, তখন ও কইল কি যে মিলন কয় কি কয় খাড়া খারাইলাম, ও দেখলাম কি ভাইয়া কাপড় শুকা দিয়ে রাখছে মহিলারা, দুটা কাপড় চুরি করে নিয়ে আসলো টান দিয়া
আপনার চোখের সামনে,
আমার চোখের সামনে নিয়ে আসলো। কয় চল তাড়াতাড়ি চল, মানে মোসরে দুটা কাপড় নিয়ে নিচ্ছে, নিয়ে নে কয় চল তাড়াতাড়ি চল। ওখান থেকে দৌড়ে দৌড়তে আমরা আইসা পড়ছি, আইসা মিরপুর এককালা স্টেডিয়ামের কাছে আইসা পড়ছি দৌড়ে দৌড়তে। আইলাম আর মিরপুর এক নম্বর মার্কেটে, মার্কেটে আইসা ওই দুটো বিক্রি করে ফেলাইলো, সাথে সাথে বিক্রি করে ফেলাইলো, একশো টাকা বিক্রি করে ফেলাইলো।
জি,
বিক্রি করে ও আমার ভাত খাওয়াইলো। ভাত খাওয়ানোর পরে ভাত টাত খাইলে রাত্রবেলা ঘুমাই রয়েছি, সকালবেলা ওইটা আমি একলা একলাই হাঁটতে 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 আসলাম মিরপুর সাত নম্বর দিকে। সাত নম্বর দিকে আসার পরে আমি ওই যে হোটেলে কাজ করতাম ওই হোটেলের সামনে আসছি, আসার পর আমাকে কাজ করবি, আমি কি না কাজ করবো না, পেটে ভরা আমার ভাত ভাত আছে পেটে, সকাল রাত্রে খাইছি, আমার আরো দশ টাকা আমার সাথে আছে। আমি কইলাম না আমি কাজ করবো না, আমি হোটেলে কাজ করবো না।
ওকে,
কাজ করবো না। তো পাশে একটা ভেবিটিসির গ্যারেজ ছিল বিহারির,
জি,
তো ওই গ্যারেজের সামনে আমি ঘোরাফেরা করতে আসি। তখন ওই নাম ছিল লোকটা হলে হেলাল, তো কইতেছে এদিকায় আইসি, আর পরে কয় কাজ করবি গ্যারেজে, আমি কই করবো, কয় টাকা পয়সা পাবি না, গাড়ি মুছে যা পা এটা নিবি আর কাম শিখবি, কোনো
মানুষজন যা টিপস দেয় ওটা। হ্যাঁ,
আর আমি কইলাম তাহলে আমি থাকবো, কই কয় তুই থাকবি এই গ্যারেজের সামনে থাকবি, মানে ওর গ্যারেজ আটকে যাওয়ার পরে সামনে থাকার জায়গা, আর থাকার জায়গাও আছে, সাতিয়াটা চলন্ত এক ক্লাব আছে।
আচ্ছা,
ক্লাব আছে, ক্লাবের বারান্দায় ঘুমান যায়। তা দেখলাম মোটামুটি খারাপ না, তাই আমি কইলাম কি যে হয় আমি থাকুন গ্যারেজে কাজ করবো, কয় বুঝিস কিন্তু, হয় বুঝিল। তো সে পকর থেকে আমার দশটা টাকা বের করে দিস, কয় যা আগে ওইখানে আমার জিল আছে, কয় যা জিলে যাই গোসল করে, আর ওই গ্যারেজ থেকে আমার একটা তোয়াল্লা দিছে, কয় গোসল গোসল করে ফ্রেশ হয়ে আয়। হ্যাঁ, তো গেছি গ্যারেজে, জিলে গেছি, জিলে গেছি, জিলে সাবান কিনে নিয়ে গেছি, সাবান নিয়ে গিজিলে যায় গোসল টোসল করে ওটা আইসি, আর ওটার পরে খুব ভালো করে গোসল টোসল করছি, আসার পরে কয়েকি যে ডোক সেলুন ঢুকলাম, সেলুন দেওয়া, সেলুন ঢোকার পরে চুল টুল কাইটা দিল আর কি, তার টাকা দিয়েই চুল টুল কাইটা টাইটা দিয়ে আমার তার গ্যারেজে রাখলো।
আচ্ছা,
গ্যারেজ এখন কাজ করতেছি, কাজ করতেছি। আর ওই যে বন্ধু বান্ধব গুলো ওরা কাগজ টোকাইতে আসে, ওরা প্রতিদিন আমার কাছে আসে,
এসে
প্রতিদিন আসে, কয় বেড়া এইসব কাজ থো বেড়াতে আমাকে লাগায়, হ্যাঁ আয় এদিকায় চল জায়গা, বলতাম কি না যাবো না, প্রতিদিন দুইবার তিনবার, দুইবার তিনবার আসতুই, সকালে একবার, দুপুরে একবার, অথবা রাত্রে একবার আসতুই।
খুব স্বাভাবিকভাবেই এত বারবার নক করলে তো মন দুর্বল হওয়াটাই স্বাভাবিক।
কইতো চল থাকা লাগবে না, চল জায়গা। তো বাবা বলতো দিনে ভিতরে দুইবার তিনবার করে এভাবে আসতো, তা আমি যাইতাম না, এক পর্যায়ে আমি যাইতাম না, না যাওয়ার পরে আবার পাশে ক্লাব ছিল চলন্ত এক ক্লাব, ওই ক্লাব থেকে আবার আবার আমার আবার ওই ক্লাবের যে মেইন লিডার, তার নামটা আমি বলতে চাই না, সে বলতো কি জরুর তুই একটা কাজ কর, কি তুই ক্লাবে আয়। ক্লাবে ওখানে ছিল জুয়ার আড্ডা,
আচ্ছা
ফুটবল প্লেয়ার ছিল, ফুটবল খেলতো, আর জুয়া খেলার ক্লাব ছিল ওটা।
জি,
জুয়া খেলা হতো আর ক্লাবে ফুটবল খেলা হতো। ওই ক্লাবে আমাকে কয়েকবার করে সে লিডারে আমাকে অফার দিল যে তুই ক্লাবে আয়, ক্লাবে কাজ বাজ করবি, এখানে থাকবি, ভালো থাকবি। তাই সেখানে এক পর্যায়ে এদিকেও ছাড়তে পারি না, আর ওদিকে যেতে ওদিকে আমার বন্ধু বান্ধব জ্বালাইতেছে। তাই একদিন আমি যার কাছে বড় হই, যার যার গ্যারেজে থাকি, তাকে একটা চাপ সৃষ্টি করলো ওখানকার পোলা পাইনে,
আচ্ছা
যে তুই ওকে রাখিস না, ও তো বিহারি, তুই ওরা রাখিস না।
আপনাকে বলতো বিহারি?
না, আমার যে মালিক, গ্যারেজের মালিক,
আচ্ছা
তাকে বললো সে বিহারি, আমি তো আর বিহারি না, আমি তো বাঙালি, সে বিহারি, তারে বললো যে তুই ওরা রাখিস না, জোরে ছেড়ে দে। তাই আমি, ও কইল কি তোর তো এ জায়গায় থাকা হবে না, আমি কইলাম ক্যা, কয় কি যে না তোরে আমি রাখবো না, রাখবো না। এক পর্যায়ে সে আমাকে বাড়ি করে দিয়েছে গ্যারেজ থেকে, যার পরে আমি ওখানে ওরা আমার ডাকে, তখন ক্লাবে আমি চলে যাই। ক্লাবে যাওয়ার পরে ক্লাবের কাজ ছিল আমার হলো শুধু যে যা চাইতো ওইটা আইনে দেওয়া, চা পান টান এসব আইনে দেওয়া, অথবা টাসের ভান্ডিল লাগতো ওইগুলো কিনে এনে দেওয়া, অথবা দেখা গেছে একটা হোটেলের চাইনিজে পাঠাইছে যা একটা মদের বোতল নিয়ে এটা নিয়ে আসতাম, এই পর্যন্তই আমার কাজ ছিল।
এই অবস্থায় আপনার কয় বছর গেছে আপনি বাড়ির সঙ্গে যোগাযোগ করেন?
বাড়ির সঙ্গে ওই ছোটবেলা যাচ্ছি আর সোতার বাড়ির সাথে কোনো যোগাযোগ,
এটা কয় বছরের গল্প?
প্রায় তখন আমার বয়স সতেরো আঠারো হয়ে গেছে,
সতেরো আঠারো নয় বলছি, বাড়ি ছাড়া হয়েছে কয় বছর?
বাড়ি ছাড়া হয়ে গেছে প্রায় আট দশ বছর।
আট দশ বছর, ওকে, তারপর
হয়ে গেছে। এখন এই ক্লাবে আমি ওই ক্লাবে থাকি, ক্লাবে থাকি এই কাজ করি, আর ওইগুলা কাজ করে টাকা পাই ডেলি, চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে ডেলি আমাকে বেতন দেয়। আর ওই সিগারেট টিকার আইনা যেটা থাকে ওটা আমারই থাকে, এভাবে প্রায় আমার কাছে বেশ কিছু টাকা জমা হয়। তো ওই টাকাটা আবার আমি জমা রাখি অন্য আরেকটা দোকানে, একটা চার দোকানে জমা রাখি, জমা পরে প্রায় বছর দুয়েক ওখানে কাজ করি। ক্লাবে কাজ করার পরে ওখান থেকে আমি চিন্তা করলাম কি যে না আমি বাড়ি যাবো, বাড়ি যাবো। তো বাড়ি যাবো, অনেক সময় দেখা যায় পুলিশ আয় ধাওয়াই তো,
আচ্ছা
ধাওয়াইলে পরে ওই ভয় পাইতাম। ভয় ওখান থেকে আমি বাড়ি যাওয়ার নেট করে আমি ওখান থেকে চলে আসি, চলে আসি, আইসা ওই বন্ধু বান্ধব গুলো আসে, ওদের সাথে প্রত্যেকদিন দেখা হইতো, প্রত্যেকদিন দেখা হইতো। তা আমি মনে করলাম কি যে আমার কাছে বেশ কিছু টাকা এখন ক্যাশ হয়েছে। আবার ওই বিহারির লাগে আলাপ করলাম যে ভাই আমার গাড়ি চালানো শিখান যাইব ওর সাথে। তখন কয় ভাই তোরে আমি গাড়ি চালাতে শিখাতে পারবো না, কে তোর শিখাতে গেলে সমস্যা আছে, তোরে আমি এই জায়গায় যতদিন আছি আমি তোর গাড়ি চালানো শিখাতে পারবো না। আমি বললাম তাহলে গাড়ি চালানো শিখান যাইব না? কয় না তোরা আমি শিখাতে পারি একটা শর্তে, কি তুই এ জায়গায় বসে থাকতে পারবি না। আমি তোর শিখামো ঠিকই কিন্তু তোর এই জায়গাতে থাকতে
সমস্যাটা কে করবে? গাড়ি চালানো শিখলে
ঠিক আছে, যদি আমি ওখান থেকে ক্লাবের থেকে যদি আমি বাইরে এসে তার কাছে গাড়ি চালানো শিখি তাহলে তার উপর একটা সমস্যা হবে,
ক্লাব থেকে সমস্যা হবে।
ওর কারণে তো আমার ওর কেসে রাখে না।
আচ্ছা,
তো ওখান থেকে ও কইলো পারে, আমি কইলাম তাহলে আমি ক্লাব ছাড়বো। কিন্তু আমার বন্ধু বান্ধবের অভাব নাই, আমার অনেক বন্ধু বান্ধব হয়ে গেছে, প্রায় বহুত বন্ধু বান্ধব হয়ে গেছে। আবার টোকাইরা তো আসি, এছাড়াও আমার ওখানেও বন্ধু বান্ধব হয়ে গেছে। তারপরে আমি ওখান থেকে চলে আসি, চলে আসি। কিন্তু ওই বিহারির আমি ওই সময় সদর আমলে 6,000 টাকা দিই গাড়ি চালানো শিখতে, সে বলছে 6,000 টাকা দেওয়া লাগবে।
আচ্ছা,
6,000 টাকা দিয়ে পার পেটে আমার কাছে আরো 1,000 টাকা ছিল। 6,000 টাকা দিয়ে তার কাছে আমি গাড়ি চালানো শিখি কি হবে, আমি মিরপুর স্টেডিয়ামে ঘুমাই আর ওই টাকাটা খাই তার কাছে, সে রাত্রেবেলা আমার গাড়ি চালানো শিখায়। কিন্তু আসলে আমি এখানে একটা প্রোগ্রাম করছি, গাড়ি চালানো শিখে আমি গাড়ি পাবো না তা আমি ভাবিনি। আমি মনে হচ্ছে যে গাড়ি তো আমি পামুই, অনেক মানুষের সাথে পরিচয়, গাড়ি পামুই। কিন্তু আসলে আমি গাড়ি চালানো শিখে কিন্তু আমি গাড়ি পাইনি।
আচ্ছা,
না পরপর আমার টাকা পয়সা সব একুলো গেল, উকুলো গেল, এখন আর কোনো কুল রইল না। তখন আবার মিরপুর আসি, মিরপুর আসা শালিবর মাজার থাকি, কিন্তু আর এখন ওই ক্লাবের সামনে যাই কিন্তু ক্লাবে আর আমার নিবে না, কিন্তু ক্লাব থেকে আমার ছাড়তে চায় না। কিন্তু ওই ক্লাব থেকে না করে আসার পরে আমার এখন আর নিবে না, ওর এখন আর লোক নিয়ে নেছে না। থাকার পরে এখন ওই মিরপুর থাকি, কিন্তু আমি গাড়ি চালানো শিখছি কিন্তু আমি গাড়ি পাইতেছি না, যার কাছে যাই কোনো প্রকার আমি গাড়ি পাইতেছি না, গাড়ি না পাওয়ার পরে। কিন্তু আরেকটা জিনিস, আমি ওই মিরপুর শালিবর মাজার থাকি, এরপরে ওই আবুল নামে ওই যে ছেলেটার সাথে যে আমি দুইটা কাপড় চুরি করছিলাম, ওদের চুরি করছিল, ওর সাথে আবার দেখা।
আচ্ছা,
দেখার পরে ও নেশা করত, তখন ওর সাথে দেখার পরে এখন আর কাগজ আর টোকাই না, আর টোকাই কত টোকাইয়ের রাস্তায় আর যাই না, মানে কাগজ টাগজ টোকাইতে পারিও না আর যাইও না, আমি ক্লাবে থাকি বেশিরভাগই। ওই
ছেলেটার নাম কি ছিল?
আবুল।
আবুল, হ্যাঁ
আবুলের সাথে যাইতাম। ও কিন্তু আগেও কাগজ বিষয়ে টোকাইতো না, ও বেশিরভাগই চুরি করত, ওই আমার সাথে নিয়ে যাইত। তো এক একখান যাইয়া ও চুরি করত, ও আইনে আমার একখান বসাই থইত যে তুই যায় দাঁড়া, এ জায়গায় দাঁড়া, দাঁড়াইছি ও যায় নিয়ে আসতো, নিয়ে এসা দিয়া চত দৌড়া, এভাবে করতাম। করার পরে বেশ কিছুদিন ওর কাছে আমি শিখতেছি, এখন ও আমিও চুরি করি ও চুরি করে, শুধু একমাত্র কাপড় চুপড় চুরি করি।
আচ্ছা,
ওই দিয়ে চলি আমরা, ওই দিয়ে খাই, কিন্তু ও নেশাগ্রস্ত হয়ে গেল, ও নেশা খায়। নেশা খাওয়ার পরে এক পর্যায়ে ওই ওর সাথে আমিও নেশা খাওয়া শিখে গেলাম।
কি দিয়ে শুরু করলেন?
প্রথমেই তো দেখলাম গাঁজা খাইত।
আচ্ছা,
গাজার পরে ওই ও যা ভাত খেতে আসছে বেশি ও গাঁজা খাইত, কিন্তু আমি ভাত খাইতাম। ওই একে তো নে টান দে, ওই একদিন টান দিয়ে দুদিন টান দিয়ে দেখতাম হিরোইন খাইত, ও হিরোইনও খাইত। তারপরে ওর কাছে আমি ওই আমার টান হিরোইন খাওয়া শিখাইল, শিখানোর পরে ও কইল কি যে খা, তো ওই মিরপুর স্টেডিয়ামে বসে খাইতাম, স্টেডিয়ামে বসে যে সিঁড়িগুলো উঠছে না, সিঁড়ির নিচে অনেক জায়গা আছে, ওইখানে বসে খাইতাম। খাওয়ার পরে আমি দেখলাম যে তো ভালোই লাগে খাইতে খাইতে, খায়াটাই যা ঘুমাই থাকতাম, তাই ঘুমাই থাকলে মনে হতে দেশ সবই আমার একলার, অন্য কেউ এরা কিছু নাই, সবই আমার। তো এইভাবে নেশা করতাম আর এইভাবে চুরি চেষ্টা আমি করতাম, এ জায়গায় যাইতাম। একদিন মিরপুর 6 নম্বর একদিন ধরা খাইলাম, ধরা খাওয়ার পরে যে মারলো কঠিন প্রায়।
যাই হোক, আপনার ক্ষেত্রে কি হয়েছে আমরা শুনবো, তার আগে প্রিয় শ্রোতা আমরা আরেকটা বিরতি নিচ্ছি। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প আর জি কিবরিয়ার সাথে। বিরতি নেবার আগে আপনাদেরকে বলবো, অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসছে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। ফিরছি ঠিক রাত 12টায়। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality,
Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। সময় রাত 12টা, প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি। আর যারা আমাদের এই অনুষ্ঠানগুলো পুরনো অনুষ্ঠান থেকে শুরু করে, মানে আগের প্রচারিত এপিসোডগুলো থেকে শুরু করে আমাদের সিক্রেটস যেটা প্রচারিত হয় রবিবার সেই অনুষ্ঠানের, এবং যাবতীয় অনুষ্ঠানগুলো আপনারা পেতে চান একই জায়গায় বসে প্রত্যেকটা এপিসোড, তাহলে আসতে হবে আমাদের ইউটিউব চ্যানেলে, এবং এসে সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন। সাবস্ক্রাইব বাটনে ক্লিক করার পরে ডান পাশে যে ঘন্টা বাটনটা আছে, বেল বাটন আমরা যেটাকে বলি, সেটা অন করে দেবেন। তাহলেই সঙ্গে সঙ্গে আপনি জানতে পারবেন কখন আমরা নতুন কন্টেন্ট সেখানে আপলোড করছি। ওকে, আমাদের ইউটিউবের ঠিকানা হচ্ছে www.youtube.com/dfm904। আপনি যদি ঢাকা এফ এম 90.4 নামে সার্চ দেন তাহলেও আপনি আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। ওকে, আচ্ছা, যেখানে আমরা ছিলাম জহিরুল,
দুই বছরের মতো ওর সাথে ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পূর্বে এক পর্যায়ে আমি ওখান থেকে দুই বছরের ভিতরে অনেক অনেক কাজ করছি। এই চুরি চুরি করে আয়দা গোদায় যাইতে আমার টাকা পয়সা এমন দিন গেছে, চুরি করে কোনদিন 12-1300-2000 টাকারও কাজ করছি চুরি করে। তো এত টাকা কি করবো, এতটা কিন্তু বাড়ির কথা কিন্তু এখন আর মনে নাই। বাড়ি কিন্তু আর যাই না, বাড়ি কিন্তু যাওয়া বন্ধ, বাড়ি ঘরের কোনো খবর আর আমার কাছে টোটালি নাই, বাড়ি ঘরে আর যাই না। তাই 2000 টাকার কাজ করছি। ও করলো কি, আমার একদিন নারায়ণগঞ্জ নিয়ে গেল, নারায়ণগঞ্জ নিয়ে গেল। এখন নারায়ণগঞ্জ নিয়ে যাওয়ার পরে গেলাম, যাওয়ার পরে ওখানে যে ও হিরণ খেলো নারায়ণগঞ্জ বৈশা।
আচ্ছা,
তারপরে আনো খাওয়া শিখাইলো, খাওয়া শিখানোর পরে যাওয়ার পরে ওখানে যা হয় আর কি, অতিথালায় ওল নিয়ে গেল, আমার টাকা পয়সা দিল। ওর কাছে টাকাটা থাকতো, আমার কাছে আর তো টাকা দিত না, যাই যদি করতাম টাকা পয়সা আমার কাছে দিত না, কিন্তু ওর সাথে আমার রাখ। তাই আমি চিন্তা করতাম টাকা গুলি সব একলাই খাইবো,
ভাগে হইব না ওর কাছে থাকবে। আচ্ছা,
তখন ওর ও এক পর্যায়ে রাত্রেবেলা সন্ধ্যার পর পর ও আমারে অনেক মারে, মারার পরে ওরে আমি মারি, আমি কইলাম ও চোর, ও চুরি করছে। কি চুরি করছে? ও ঘর চুরি করছে, ওই ঘরে কাপড় চুরি করে নিয়ে আসে। তখন ও কইলো কি, না ও আনছে। আমি কইলাম না ও আনছে। এবার সে কইলো সত্য কথা কথা, আমি কেউ চুরি করে নিয়েছি, এবার আটকাইছে, এই জন্য ও আমার এমনই করছে। এই হয়ে গেল আল্লাহ আল্লাহ শত্রুতা, ভালো রকম এক পর্যায়ে শত্রুতা হয়ে গেল। যাই হোক, ওখান থেকে আর পাবলিকে যাই হোক, পাবলিক আর বিষয়টা মারধর করে না আমাকে, ওখান থেকে ছেড়ে দিয়েছে, অল্পতেই ছেড়ে দিয়েছে, বিষয়টা মারে নাই, অল্পতেই ছেড়ে দিয়েছে। ওরা কয়েকটা দিছিল, আমার দেয়ই নাই, আমার মারি নাই।
আচ্ছা,
ওরা কয়েকটা পিটন পুটন দিছিল, লাথি লুথি দিছিল, দিয়ে টি আর ভাগাই দিয়েছে, আমার আর মারেই নাই। আমার কথার ব্যাপারে নির্ভর করছে যে আমি ওরা আটকাইছি, এর লেগে আমার আর মারে নাই। টার্গেট আমি করে দিলাম। এরপর যাই হোক, ব্যথা তো পাইছি, ফাইটে রক্ত বেরিয়ে গেছে এখান থেকে
ঘুমের মধ্যে, তাও
হ্যাঁ ঘুমাই রয়েছি। আমি তো জানি না ও আসবে, আমি তো স্টেডিয়ামের ভিতরে ঘুমাই রয়েছি, লঙ্গি মুড়া দিয়া, লঙ্গি একটা লঙ্গি মুড়া দিয়ে ঘুমাই রয়েছি, ঘুমাই রয়েছি। প্রায় সময় আমরা ঘুমাত, আমার তো ঘুমাতো একটা লঙ্গি একটা ইট, এছাড়া আমার ঘুমানোর আর কোনো কিছু নাই, একটা লঙ্গি একটা ইট অথবা গায়ে যা আছে। শীতকালের দিনে তো মনে করেন যে আলার মতে সালা দুইটা সালা কিনা, বাস ওই মুড়ো দিয়ে ঘুমাই থাকতাম, যে কোনো জায়গায় আমরা ঘুমাইতে পারতাম। তাই এখন ও টাকটা মারছে, আমার রক্তে ওই জায়গাটা কেলে লাল হয়ে গেল, ওইরা রক্ত বাইরে মনে করেন কেলে পাকারা টাকাটা ভিজে গেল, টাকটা মারছে। মানে আর একটা টাক মারছে আমার এই জায়গায়, এখনো দাগ আছে, এই গিরাটা উপরে টাকটা মারছে, এদের তো রক্ত বেরেছে। ভাই আমরা আমি দৌড়ামো, যে দৌড়তেও পারি না, এবার যাই হোক, হাত পাও ধরে আর কইলাম ভাই তোর পা ধরে, তুই আমার মারিস না। তো পাশে আরো দুই তিনটা লোক আছিল, বয়স্ক লোক সৈন্য, ওরা ওরা আবার দিন মজুরি কাজ করে, ওরা আবার ওই জিনিসটা দেখে ওরা উঠছে, ওঠার পরে ওরা আবার ওরা ধরছে, মাথাটা বান্ধা দিছে দিয়ে আমার কান্দে ভর দিয়ে লয়ে গেছে। একটা হোটেল আছে, হোটেলের ভিতরে নিয়ে গেছে, হোটেলের ভিতরে আইনা ভাত খাওয়াইছে, ওই ভাত খাওয়াইছে, ভাত টাত খাওয়াইটাই আবার স্টেডিয়াম আইনা আমার গুমলাই থেকে গেছে। তুই এনে ঘুমা, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নেই, তুই এনে ঘুমা, আমি খাওয়ানোর ব্যবস্থা আমি করবো মানে আমি করবো মানে তাই আমি যা সারাটা দিন ওই ঘুমাই উঠে বইটই ও দুপুরবেলা আবার আইসে পোলট্রি করে ভাত আর মাংস গরুর গোস্ত কিনে নিয়েছে। তখন ছয় টাকা প্লেট গরুর গোস্ত এইভাবে কিনে নিয়েছে আর কি, ছয় দুই টাকা প্লেট ভাত এ কিনে নিয়েছে পোলট্রি করে, আর একটা পোলট্রি করে এই পানি নিয়ে আইসে, নিয়েছে, নিয়ে আসার পরে খাইলাম, ও খাওয়ায় রাত্রেও খাওয়াইলো, প্রায় তিন চার দিন খাওয়াইছে, কারণ সুস্থ হয়েছি, সুস্থ হওয়ার পরে আবার আল্লাহ আড়া শুরু করলাম, আড়তে 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 এইভাবে এই কাজই করি। কিন্তু ও তিন চার দিন আমার খাওয়াইছে, মারছে খাওয়াইছে, মায়েরও দেশে খাওয়াইছে, কিন্তু ওই সময়টা ওরা মারতে পারিনি, কিন্তু মারছিলাম মিরপুর ভাইয়া, ওই যে সুরের ধরা খাইছি, ওই যে কইছি চোর চোর, ওই জায়গায় ওরা মারছিলাম, আর ওই জায়গায় মায়ের খাইছে, কিন্তু ওই সময়টা যত সময় আমার মারছে, ওই সময় আমি মারতে পারিনি, মারতে পারিনি, কিন্তু আমার ওটা যে ধরে আমি মারবো, ও যে আমার মারছে আমি মারবো সুস্থ হইয়া। এবার খাওয়ানোর পরে আমি আর ওটা জেদটা ভুলে গেলাম যে না, ও খাওয়াইছে আর আর মারবো না, থাক দুজন এইভাবে গেল। ওইখান থেকে এখন এই আসলাম, আস্তে 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 সতর্কটাও আমরা আসি, টাকা পয়সা হইলে সতর্কটা আসি, তেজগাঁও আসি রেল স্টেশনে, তেজগাঁও বস্তিতে আসাম, মিরপুর দেওয়া যায় তো দেয় সুরি শেষ আমি করে এখন ওই এই তেজগাঁও আসা, তেজগাঁও আসা বেশি বেশি। একদিন মিরপুরতে আমি একটা সাইকেল চুরি করছি, একটা সাইকেল চুরি করছি মিরপুরতে, মিরপুরতে সাইকেলটা চুরি করছি, দেখছি একটা সাইকেল থুইছে, সাইকেলটা থুইছে আমি দেখছি, কিন্তু সাইকেলটা তালা দেয় নাই, কিন্তু আমি সাইকেল চালাতে পারতাম, সাইকেল চালাতে পারতাম, নিচতলা থুয়ে লোকটা উপরে উঠে তালা দেয় নাই, লাল একটা সাইকেল, মানে ইন্ডিয়ান ছোট সাইকেল গুলো আছে না ওইগুলা, সাইকেলটা আমি ওইটা চুরি করে লইছি, কিন্তু এটা আবুল জানে না যে আমি সাইকেল চুরি করছি, ও দেয় নাই, ও গেছে এইগুলিতে, আমি গেছি এইগুলিতে, কিন্তু এইগুলিতে আমি দেখছি সাইকেলটা অনেক থুইছে, ওই সাইকেলটা ও গেছে ওইগুলিতে, আমি এইগুলিতে সাইকেলটা লই আমি বেড়ে এসেছি, বেড়েছি, ও তো আমার খোঁজ করে, মানে একটা গলি ভাগ করা ছিল যে এইগুলিতে ও ঢুকলে আমি এইগুলিতে ঢুকতাম, আর ও ওইগুলিতে ঢুকলে আমি এইগুলিতে, ও আমি ওইগুলিতে ঢুকতাম, এইভাবে তাই সাইকেলটা নিয়ে আসি, নিয়ে আসার পরে ও আর আমার পাইতেছে না, আমি করছি সাইকেলটা, সাইকেলটা বেশ মুখ, বেসনে কোনো রাস্তা তো আমি চিনি না, বেসনের রাস্তা চেনে ও, এখন আমি আইসা মিরপুর দশ নম্বর আইসা খারাইছি, অরিজিনাল দশে দিয়ে সাইকেল চুরি করছি, দশ নম্বরে খারাইছি, খারাই আমি চিনতে করতেছি কোন দিক যেমন, এখন কই আল্লাহ এখানে ধরতে ধরে আলায় ধরে আলায়, আমি এখান দিয়ে ঢুকজা গাইছি ধরে আলায়, আবার সাইকেলটা চালাই গেছি, চালাই আবার গেছি একটা সোজা কাজীবাড়া আইসা খারাইছি, কাজীবাড়া আইসা খারাইছি, খারাইছি পরে আনোয়ার আর পাই না, না পরে আনো অনেক প্রায় খারাই রয়েছি, প্রায় রাত্র নয়টা সাড়ে নয়টা পর্যন্ত খারাই রয়েছি, তখন ওরা পাই না, না পর পরে আমি কই কোন দিক যাম কোন দিক যাম, পরে আবার চালাই দশ নম্বরে, দশ নম্বরে মিরপুর এক নম্বরে দিকে আছি, তখন স্টেডিয়ামের সামনে আছি, দুই নম্বর স্টেডিয়ামের সামনে আছি, তখন দেখি ও সাত নম্বরের ভিতরে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে বাইরেতে আছে, ওই রাস্তা দিয়ে একটা ব্যাগ কান দিয়ে বাইরেতে আছে, তখন ও আমি ওর দেখে খারাইছি, খারাপ পরে আমি কাবুল খারাপ কি, আমি কি দোষ এরা একটা সাইকেল চুরি করে নিয়েছি, কি কষ্ট আমি কি হয় কয়ল হলে ঢাকাই থাকবো না, বেসে দিয়েছে ঢাকা সারম, আমি কি কই যাবি, কয় চিটে আঙ্কজাম, চিটে আঙ্কজাম, আমি কি হেই একাই কি হয়, ও চিটাং অচেন্ত ভাইয়া, ও চিটাং অচেন্ত, আমি কিন্তু চিটাং চেনতাম অচেন্ত, আমি কোনো সময় যাইনি, আমি তো ঢাকাই, তাহলে আমি কেলাম চিটাং কি কেমন শহর কেমন, কয়েকে এইরকম চলে আসছে আর ভালো উন্নত, আর সাইকেলটা দেখালাম, দেখানো সাইকেলটা দেখে টেকা কয়েকি ওট উঠলাম পিছনে, পিছনে আমি বইছি, ও চালাইতেছে, ও চালাইতে পারে সাইকেল, চালাইতে পারে ও, আর ও চালাইতে, আমি কি বেশি কই কয়েক তেজগাঁও ল, আর আমি ব্যাগ করলে বই রয়েছি আর ও চালাইতেছে, আমি ও সেবার ছাড়ছে পরে ও আবার আমার কাছে দিছে, তুই চালা এবারে, আমি করতাম পিছনে বই, আবার ও ব্যাগটা লাগে বসে ব্যাগের ভিতরে কাপড় চুপুর। এভাবে করতে করতে আইলাম তেজগাঁও, তেজগাঁও এসে সাইকেলটা বেচলো ওই সময় 500 টাকা সাইকেলটা বেচলো, সাইকেলটা 500 টাকা বিক্রি করে দিল, আর কাপড় চুপুর বেচে প্রায় 400-500 টাকা আমার হয়ে গেছে, ওই কাপড় চুপুরের টাকা প্রায় 1000টা উপরে হয়ে গেছে আমার দ্বারা ক্যাশ। আর আমি কইতেছি কি সাইকেলের টাকাটা ওটা তো আমি আনছি, ওইটার টাকাটা আমার কাছে দে আর তোর কাপড় চুপুর তোর কাছে রাখ। কইতেছে তোরা না একদিন কইছি তুই এলে কোনদিন বাজাজি করবি না, আমার কইতেছে তোরা যে এত মারলাম তারপর তোর হয় না, আমার কইতেছে। তখন আমি কইলাম কি আর কোন পয়সা একটা কথা কইলাম চিন্তা লাগলো মারামারি করবো যাবো থাক। আমি কি করবি আন কইলো আগে কমলাপুর লাভ, কমলাপুর এলাম, কমলাপুর মনে করেন রাস্তার পাশে বসে ভাতটাত ব্যস্ত, ওখানে এসে দুজন ভাতটাত খাইলাম, খাওয়াটার পরে ওই রাত্রে আর ট্রেন পাইলাম না, ও যাই ও সিটে আগে রাত্রে ট্রেন পাইলাম না, তখন যাবার ওই গাঞ্জা কিনলো, গাঞ্জা টাঞ্জা কিনা খাইলো কমলাপুর বসে।
আচ্ছা,
গাঞ্জা কিনলো, গাঞ্জা কিনা খাইলো, আবার হিরোইন কিনে নিয়ে এলো, হ্যাঁ খাইলো,
মানে পুরো দমে চুরি করছেন আর এসব করে যাচ্ছেন দুজন মিলে। আমরা প্রিয় শ্রোতা এই জীবন গল্পের এই পর্যায়ে আরেকটা বিরতি নেব। আজকে এখানে আছেন জহিরুল, জহিরুলকে যদি আপনারা দেখতে চান বা জহিরুল সাথে যদি যোগাযোগ করার প্রয়োজন হয় প্রাসঙ্গিক ভাবে তাহলে আসতে হবে আমার ফেসবুক আইডিতে www.facebook.com/kibria.rj kebria.rj পেজটি আছে আরজে কিব্রিয়া নামে। অ্যান্ড প্লিজ লাইক দিস পেজ, আনফর্চুনেটলি দিস ইজ নট স্টিল ভেরিফাইড পেজ, আমি জানি না ফেসবুক কি কারণে ভেরিফাইড করছে না, বাট উই হ্যাভ ট্রাইড লট। এটার একটা অন্যতম কারণ হতে পারে আমার নামে অসংখ্য ফেক আইডি আছে পেজে, প্রায় 100-এরও বেশি, যারা করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য আমরা প্রিপারেশন নিচ্ছি, বহুবার সতর্ক করা হয়েছে যেহেতু তারা সতর্ক হননি। আর বাংলাদেশে এটা এখন খুব সহজ, বিশেষ করে সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল যারা আছেন, কর্মকর্তাবৃন্দ যারা আছেন, তারা চাইলেই সহজে ট্র্যাক করে ফেলতে পারেন যে কে বা কোন ব্যক্তি কোন এরিয়া থেকে আইডিটা ওপেন করেছে। সো এটা খুব সহজেই এখন করা সম্ভব, সে কারণে আমরা বাধ্য হচ্ছি। এইটা আসলে একটা সফট নোটিস সবার জন্য, ফেক আইডি যারা করেছেন আমার নামে এবং একই সাথে ফেক পেজ যারা ওপেন করেছেন, অনেককেই হেনস্থা করেছেন বা এরকম আমি বেশ কিছু নোটিশও পেয়েছি, তো আমরা বাধ্য হচ্ছি আপনাদের বিরুদ্ধে আসলে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য। এবং এতে হয়তোবা অনেকেরই খারাপ হবে, আমি আসলে এতদিন ধরে চাইনি, আমি সবাইকে রিকোয়েস্ট করেছি, বারবার রিকোয়েস্ট করেছি, কিন্তু আনফর্চুনেটলি কেউ যেহেতু কথা শুনছেন না সুতরাং আমরা বাধ্য হচ্ছি। আপনারা দেখতেই পাবেন যে আসলে কারাই, হয়তো কেউ আমার খুব ভালো ফ্যান, খুব ম্যাড ফ্যান, আমি সবাইকে এখনো বলছি যে প্লিজ কুইট, আপনি আইডিটা ডিসেবল করুন এবং যত দ্রুত পারুন আপনি ফেক পেজটা ডিলিট করে দিন, নইলে আপনি ফেসে যাবেন। আমরা এখানে একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেবার পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই, অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
আরও একবার স্বাগত জানাচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। আমি কথা না বাড়িয়ে আমার গেস্টের কাছে আবার ফিরছি।
তারপরে ওখানে বৈশা নিশা ভালোই খাইলাম, ও খাইলো, ও তো আমার সবসময় জন্য উপরে, কারণ ও তো আগে থাকতেই শেখা। তারপরে এখন এক পর্যায়ে আমি ও কম না তার সয়া, এখন বাট্টা খাইলে এখানে লঙ্গি মুড়া দিয়া ঘুমাই রয়েছি, ইডিতেন দিয়া কমলাপুরে আল্লাহ রহমাতে দনোদনে ঘুমাই রয়েছি একাত্রে। ঘুমাই থাকার পরে এখন ও আসলে আমার সাইডে যায় না, আমি মনে করছিলাম যে রাত্রে অনেক সময় উঠে দেখছি যে ও যায় নাকি, দেখি যে না যায় না। সকালবেলা ভোর 7টা ট্রেনটাই বুঝি আল্লাহ রহমাতে 7টা ট্রেনই জনজনে উঠছি, ছাদে ট্রেনের ছাদে উঠছি, সাথে উঠছি চিটাং এর ট্রেনে, ও উঠছে সাথে উঠছে, কিন্তু আমার জীবনে কখনো আমি ট্রেনে উঠিনি, এই প্রথম এট ফার্স্ট। ওরে কইলাম কি আবুল তুই, আমি তো ট্রেনে কোনদিন যাই নাই, ঠিক আছে নাকি, আমরা ভিতরে ঢোক, ভিতরে ঢোক, কয় কি যে না ভিতরে ঢোকা যাবো না, ছাদে উঠতে হবে। আমি কি ভাই আমি ট্রেনে, আমার লাইফে আমি কোনদিন, আমি এত বড় হয়েছে আমি কোনদিন ট্রেনে উঠি নাই, আমি কোনোদিনই ট্রেনে উঠি নাই। না হলে তুই একটা কাজ কর ভাই, গাড়িতে চল, ট্রাকে যাবো, ট্রাকে যাবো। কয় কি যে না ট্রেনে যাবো। তারপর জজুস্তি ও আমার ট্রেনে উঠেছে ছাদে, ছাদে উঠে ও দেখি দেখি কি ভাইয়া এক বগি দিয়ে আরেক বগি, আরেক বগি দিয়ে লাস্ট মাথায় দৌড়ে চলে যেতে পারে, তাছে আমার যে জায়গায় বসাই রাখছে, আমি ওই জায়গায় কিন্তু আমার হাত ধরে চেষ্টা করতে, রানিং ট্রেন চলতেছে এর ভিতরে দৌড়েছে, কিন্তু আমি পারতেছি না, আমি যে আরো অনেক পোলা পাইনি ওকে ধরে যে বইছি, মানে আমি আর ছাড়ি না। এখন এইভাবে করতে 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 আল্লাহর রহমতে চিটাংকে, চিটাং যাইতে আমার মনে হয় যে বেলা পাঁচটা বাজে গেছে, চিটাং যাইতে যাই নামছি, নামার পরে প্রথম জীবনে চিটাং শহরে গেলাম, চিটাং শহরে যাই নামছি, নামার পরে ওই স্টেশনে ঘুমাই রেছি, ঘুমানোর পরে ও ঘুমাই রেছে, আমি ঘুমিয়ে দোকানের খাইটাই ঘুমাই রেছি, ঘুমাই থাকার পরে এখন ওই জায়গায় আর ওর যে জিনিস লাগবে নেশা এটা ও আর পাইতেছে না, কোন প্রকারই পাইতেছে না, কিন্তু ও খোঁজাখুঁজি করতেছে অনেক, কিন্তু গাঞ্জা পাইছে, কিন্তু আর ওই হিরোইন আর পাইতেছে না, এখন ও হিরোইন খাইবে করতে, কারণ হিরোইনের লেগে ও তসনাস করে হালাইতেছে, কিন্তু কোথাও পাইতেছে না। আমি কি কা তুই বলে আগে আইসোস তুই বলে হয় রয়েছি না, মানে আমি সব জায়গা চিনি, কিন্তু যে জায়গায় ব্যস্ত জায়গায় নাই, ও জায়গায় নাই, মনে হয় পুলিশ ধরে লেগে গেছে, পুলিশ ধরে লেগে গেছে। আমি তাহলে কি করবি, কয় কি করবো তো ক, আমি কি তুই কি তুই জানো তুই কি করবি, আমার না খাইলেও চলবে, তোর খায় তোর খাওয়া লাগলে তুই খা, আমি আমার না খেলে চলবে, না খেলে চলবে আমার। তখন কয় দোষ আমার খাওয়াই লাগবে, আমার খাওয়াই লাগবে। তখন ও মানে এক প্রকারে হিরোইন পায় না, না পর পর ও আসে দিঘির পার, লাল দিঘির পার আসে, ওই চিটাঙ্গি লাল দিঘির পার আছে ওইখানে আসে, ওখানে আসে মাজার আছে আর কি, মাজার এরিয়া আসে, আসে ওখানে খোঁজকার কিন্তু গাঞ্জা পায়, কিন্তু ওই জিনিস আর পাইতেছে না, ও কোনো প্রকারই পাইতেছে না। না পর পর ও কইতেছে কি মিলন এ ধরুন পাইতেছে না, দেখলাম কি করবো কি করবো, আমি কি করবি তুই সে জানোস, কয় ল আমি কই যাবো, কয় ল এতে যাই ট্রেন স্টেশন যাই বরতলি যাই, আমি কইলাম বরতলি যাবি হ্যাঁ যাই, কিন্তু হ্যাঁ নে পা মনে, আমি কি পাবি কোথায় যাবো, অনেকে খায় না দেখলে কেটা কেটা খায় খোঁজ করবো, আমি কইলাম ওটা কাজ করার দরকার না ওর বাদ দে। এরপরে ওর লাগে আবার ওই অনেকের অনেক লোক আছে ওর সাথে পরিচয় ভালো, ওই লোকের আমাকে পজিশনে যারা আর কি আছে ওর লাগে ভালো একটা সম্পর্ক ওকে লাগে, ওর লাগে তখন ওকে তার জিগে লোক আর কি ভাই আবুল ইয়া পাওয়া যাবো না এ জায়গায়, এর খালি গাঞ্জাই পাবি, এছাড়া অন্য কিছু কিছু পাবি না, এছাড়া ও এ জায়গায় বেছে না। হ্যাঁ পাইতে হলে ভাই একমাত্র ওই বরতলেই যাওয়া লাগবে, কয়েকটা বরতলে এ জায়গায় নাই, ও জায়গাতে ও পাইল না, না পাওয়ার পরে ও কইলো তাহলে একটা কাম করে একটা পোলা বুদ্ধি দিল, কাকি আবুল তুই কতটি ট্যাবলেট কিনে নিয়ে, কি ট্যাবলেট, কয় ও হিরোইন সে কম না, হিরোইন সে কম না মানে কয় ইলেকট্রনিক ট্যাবলেট কিনে লয়ে ভাই, ও চার পাঁচ পাতা তখন মনে হয় 10 টাকা করে পাতা বিক্রি করে, চার পাঁচ পাতা ট্যাবলেট এনে দিল, আইনে ও দেখলাম কি সব ট্যাবলেট এর হাতের মধ্যে লইছে, লইয়া গছ গজায় সাবাই খেয়াল ট্যাবলেটটি,
আচ্ছা
ট্যাবলেটটি খেয়াল সাবাইয়া সাইপাস পাতা ট্যাবলেট আমার কাছে খাওয়া, আমি না আমিও খাম না, আমি খাইনি কোনো সময় খাম না, তুই খা তুই আগে খাইয়া, আমার টার্গেট হলো যে ও আগে খাইয়া বুঝুক কেমন, ও আগে খাইয়া বুঝুক কেমন, কিন্তু আমি গাঞ্জা খাইছি, কিন্তু আমি ওই ওখানে যাই আর আমি ওই এর ভিতরে আর নাই, কারণ আমার ওই ধরনের কোনো নেশা নাই যে আমার খাইতেই হবে, কিন্তু ওরও আছে, ও মানে কাঁপতে আছে থরথরাইয়া, দেখলাম খাইয়া কতক্ষণ পরে চা খাইয়া হে আল্লাহর রহমতে ঘুমাই গেছে,
আচ্ছা
ঘুমাই গেছে, ঘুমাই যাবার আমি তো চিন্তা করতেছি আল্লাহ আমি কোনো সময় আইনে কি করবো কি করবো কি করবো, কোনো দিক পাইতেছি না কি করবো, এবার করতে করতে ওই সকাল হয়েছে, আনতে ওর ঘুম ঘুমই ভাঙে না, আর উঠছে উঠতে দেয় বেলা 12টা বাজে উঠছে, আর ওরে যা খাইতে দেই ওর কাছে টাকা আছে, টাকা দিয়ে রুটি আনছি কলা আনছি কিনা, ওরে যা খাইতে দেই ও খাইতে পারে না, চোখ মুখ লাল হয়ে রয়েছে খাইতে পারে না, এক কামড় খায় আর খায় না,
আচ্ছা
খায় না, আনতে খালি আছে খালি মাথা নিচ মুই দিয়ে থাকে, খালি আছে মাথা নিচ মুই দিয়ে থাকে, খালি আসার মাথা নিচ মুই দেয় কি রে, আর আমার ভয় লেগেছে কি মরবেটার বেনি যে এতগুলো ট্যাবলেট খাইলাম একবারে, এবার ওর লগে যারা পরিচিত আসিল ও করে বলাইলাম যে অবস্থা কয় এটা কিছু হইব না, ও দুই তিন দিন ঘুমাই থাক ঘুমাই থাক, আর ওই ঘুমের থেকে উঠতো ওই একদিন এক রাইতে একদিন, পরের দিন কারো পরের দুই রাইতে একদিন পুরো ঘুম, রাত্রে খাইছে তো ওই একদিন গেছে পরের রাত্রেও গেছে, পরের দিন কাল মোটামুটি ঠুকে ঠিক হয়েছে, গোসল টোসল করাইছি গোসল করে মনে হয় ঠিক হয়েছে, ঠিক হওয়ার পরে আমি বললাম কি করবি আবুল, আরে কইলাম যে কি করবি আবুল, কয় আগে কিছু খাওয়া, আমি বললাম টাকা পয়সা দে, কিন্তু ওর কাছে টাকা পয়সা আছে আমি নিছি, কিন্তু ও আলাপ পায় না, কিন্তু অনেক সময় দেখা গেছে ঘুমের ভিতরে পকেট সাইকো ধরে বসে। ও এমন একটা অবস্থা ছিল, এটারই করে নেশাখর, কিন্তু আসলে ও ওই টাকা ধরলে আলাপ পাইতো, যত খাও কিন্তু ও টাকা ধরলে আলাপ পাইতো, পকেট সাইকো ধরতো, স্টেশনে রেল স্টেশনে আইলাম, বর্তলি বর্তলি ভাত খাইলাম, ওই মানে ফুটপাতে যা বেসে আর কি, গাবলা করে ভাত রাখে, তরকারি রাখে, ডিম রাখে, ওই আমরা খাই আর কি, খাইয়া টাইয়া ওই না ঘুমাইলাম, ঘুমানোর কথা স্যার কি করবি, কয় আমি ঢাকা যাম, ঢাকা যাম, মানে ও মানে পাইতেছে না, ও ঢাকা আইব, তখন আমি কই কি ভাই আমি ট্রেনে যাবো না, আমি যাব গাড়িতে, গাড়িতে যাবো, তখন কয় কি তুই ট্রেনে যাবি না, আমি কই না, আমি কই না আমি ট্রেনে যাবো না আমি গাড়ি যাবো, কয় গাড়িতে যাবি কোন, আমি গাড়িতে যাই আমি সাইদাবাদ নামবো, তুই কমলাপুর নামবি আমি সাইদাবাদ নামবো,
আচ্ছা
কইতেছি, আমি কই দেখ তোর কাছে টাকা আছে ভাই, তুই আমার ওই দুই তিনশো টাকা দে আমি গাড়িতে যাই, আমি ভাই ট্রেনে যাই, তোমার ভয় লাগে আমি ট্রেনে যাবো না, ওরে কইতেছি আমি সাথে যাইতে পারবো না, কয় দুই তিনশো টাকা তুই করবি কি, তুই গাড়িতে তোর ভাড়া নেবো না, আমি কি না ভাই ভাড়া নেবো, তুই গাড়িতে যা আমি, তুই ট্রেনে যা আমি গাড়িতে যাবো, এই কথা লয় অনেকক্ষণ দুজন তকি তক করতে 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 করতে, এবার ওরই বন্ধু বন্ধু ওরা কইতেছে তাতে ওজন গাড়িতে যাচ্ছে না, এই ট্রেনে যাচ্ছে না, তাহলে তুই ওরা টাকা দিয়ে দে,
ওকে
ওরা টাকা দিয়ে দে, তখন ও আমার দুশো টাকা দেয়, এরপর আমি অনেক কাহিনী করি, কাহিনী করে অনেক অল্লাহ অনেক রিকোয়েস্ট করি, রিকোয়েস্ট করার পরে ওর সাতশো টাকা ছিল, ওনে চারশো টাকা, আমার দেয় তিনশো টাকা,
ওকে
ও চারশো টাকা নেই আমার তিনশো টাকা, করতেছে কয় তোর লাগে দেখা হবে কোন জায়গায়, আমি তোর লাগে দেখা হবো, আমি তুই টাকা তুই আগে যাস, তাহলে তুই আগে গেলে তুই সাহায্য আবি, আর কইতেছি আর আমি যদি আগে যাই কয় কি তুই গাড়িতে আগে যেতে পারবি, আর আমি যদি আগে যেতে আমি কমলাপুর আমি, কারণ আমার তো স্থান সে নাই, কেটা কোন জায়গায় থাকবে, আমার তো স্থানান্তর করেছে না লাগবে না, তারপরে আমি ও ট্রেনে উঠে ওইখান থেকে ট্রেনে উঠে আর আমি দেওয়ানের দা ট্রেনে উঠবো, দেওয়ানাটাই ট্রেনে উঠবো, কিন্তু দেওয়ানের দা ট্রেনে উঠবো এমন টাইমে ও ওইখান ট্রেনে উঠছে, ট্রেন উঠছে, ট্রেন যায় আমি যখন ব্রিজের উপরে তখন দেখি আমি ওই দেওয়ানের ব্রিজের উপরে যখন আমি আসি তখন দেখি ব্রিজের নিজের ট্রেনে যাইতেছে ট্রেনের সাথে আমার তুই গাড়িতে আয়, তো এই ব্রিজের উপরেই আবার আপনার ওই দিনমজুরি কাজ করে না লেবার টেবার, ওই লেবার টেবার ওইখানে ওই মানে মানুষের আর কি কিনে কিনে নেয় আর কি, যারা কয় বদলাব আছে আমার সঙ্গে বদলাব আছে আর কি, ঢাকার শহর বা অন্য জায়গায় দিনমজুরি কাজ করে যায় রাজ্যগাল টোগালি, ওইখানে আবার ওই লোকগুলা ব্যবসা কিনে হয় ওইখান দিয়ে, তোর ব্যবসা কেনার পর আমি ওই যাইতেছি আর আমার কাকে কাজে যাবি, আমার কইতেছে কিন্তু আমার কিন্তু কাজ করার কোন নেট নাই, কাজ যাবি, আমি কি কাজে কয় রাজ্যগালি কাজে,
ও বলতেছে আবুল বলতেছে,
না 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 আবুল তো গেছে ট্রেনে চলে, আমি এক আমি আই দেওয়ানের দা গাড়ি,
কে কাকে বলতেছে রাজ্যকালী কাজের কথা,
ওই মানে আমারে বলতেছে আর কি, ওই যারা লোক নেতা আইছে না
ওরাই বলতেছে, আচ্ছা
ওরা বলতেছে আর কি যারা লোক
নেতা, আবুল আবুল কোথায় গেল,
আবুল ট্রেনে ঢাকা চলে আইতেছে,
আচ্ছা আপনি ওখানে থেকে গেলেন,
আমি ওদের থেকে যাইনি, আমার তো তিনশো টাকা দিয়ে দিয়েছে আমি গাড়িতে আইবো ঢাকা,
আচ্ছা কিন্তু আপনি যান নাই,
না আমি আমি ঢাকা আইবো গাড়িতে দেওয়ানের দা গাড়ি তুলবো, দেওয়ানের দা অথবা অলঙ্কার দিয়ে গাড়ি তুলবো, ও তোমার সব রাস্তা দেখাই দিয়েছে, আমি গাড়ি তুলবো, আমার টাকা দিয়েছে না তিনশো, ওই দিয়ে আমি গাড়ি তুলবো, তখন ও কইল যে আমার আমার কইল কি কাজে যাবি, মানে আমি কইতে দাও না এখানে লোকগুলো অনেক লোক এই জায়গায় বিক্রি হইতেছে, এখান থেকে আর কি বদলা সদলা নেয় আর কি, কিনে ছয় টাকা দিয়ে নেয় আর কি, কনেটার নেয় আর কি, যারা যারা কাজে লোক নেবে আর এখান থেকে নিয়ে যায় আর কি,
আচ্ছা
নিয়ে যায়, তার আমি ওইখান থেকে আমার আশা লাগবে, কিন্তু এই ব্রিজের উপরেই আর কি ঢালরাই আর কি বিক্রি হইতেছে, তো আমার দেখে কি ভাই রাজ্যকালে কাজে যাবি, মনে ওরাও মনে করছে কি যে
আমি কাজ করেন, হ্যাঁ
আমিও কাজ করি,
জি
আমি আমি কনেটার, আমি কই কোন কথা কই না, কয় বেড়া তুই রাজ্যকালের কাজ কাজ পারস, আমি কি ভাই আমি কোন সময় কাজ কাম করিনি, রাজ্যকালের কাজ টাজ করিনি, কয় কাজ করস না, আমি কই না, কয় একশো টাকা করে হাজিরা দেব, আমি শিখাই লমুক কাজ যাবি কনেক্টার, হ্যাঁ যাবি মানে সেট কনেক্টার হইব আর কি, যাবি আমি কই খাওন দন, খাওন দন ডেলি তিন বেলা খাবি চল্লিশ টাকা দেওয়া লাগবে,
তিন বেলা চল্লিশ
টাকা দেওয়া লাগবে,
আচ্ছা
ওই ওরাই পাক করে খায় আর কি, সবাই মিলে আর কি বাজার সাদা করে অনেক পাক করে খায়,
একশো থেকে চল্লিশ টাকা চলে গেলে থাকবে ষাট টাকা,
হ্যাঁ
আচ্ছা,
আমি বললাম কি যে একশো টাকা করে দেবেন কি ডেলির টাকা ডেলি দিয়ে দেবেন, কইতে আসি ডেলির টাকা দিয়ে দেবেন, কয়েকি না খোরাকি পাবি ডেলি চল্লিশ টাকা করে পাবি খোরাকি, আর দশ টাকা পাবি পট করে পঞ্চাশ টাকা পাবি ডেলি, আর পঞ্চাশ টাকা থাকবে, পঞ্চাশ টাকা মাস শেষ হিসেবে হইব, আমার কইতে আছে
আচ্ছা
মাস শেষ হিসেবে হইব, পঞ্চাশ টাকা পাবি পঞ্চাশ টাকা থাকবে, তা আমি চিন্তা করলাম দশ টাকায় তো আমার হইব, কিন্তু আমি তো ওই নেশা আল্লাহর মতে খাওয়া শিখছি যে সেটা তো হেরা জানে না, কিন্তু আমার নেশা খানা খেলে আমার চলবে,
এখানে আসলে আল্লাহর রহমতে শব্দটা যায় না। ঠিক আছে, আপনি হয়তো বলার প্রেক্ষাপটে না বুঝিয়ে বলে ফেলেছেন। হ্যাঁ ঠিক আছে, বলেন। তারপর
আমি অতদূর নেশা খাওয়া শিখি নাই, যে আমি নেশা খাইছি ঠিক, কিন্তু আমি অতদূর আল্লাহর রহমতে আমি শিখি নাই যে আমার খাইতেই হবে।
আচ্ছা,
তখন আমি কইলাম কি যে আমি যাবো, তখন কাকে চল। তো ও আরো দুই তিনজন লোক নিছে আমার মতোই বয়স্ক, ওরা বেশি বয়স্ক, কিন্তু ওরা আগে কাজ করছে, রাজ্যকালে কাজ করছে, কিন্তু আমি কিন্তু আর করিনি। কিন্তু আমি কিন্তু গাড়ি চালানো শিখছি ভাইয়া, আমি কিন্তু ঢাকা বইয়া ওর কাছে টাকা দিয়ে কিন্তু গাড়ি চালানো শিখছি, কিন্তু আমি গাড়ি পাইলাম না, চালাতে পারলাম না। এরপর থেকে আমি আবার খারাপ লাইনে চলে গেলাম। যাই হোক, এটা তো গেছে, ওই জায়গায় ওই পর্ব চলে গেছে। এরপর আমি এর সাথে চলে যাই ওখান থেকে। যার পরে আমি রাজমিস্ত্রি কাজ করি, রাজ্যকালের কাজ করে মিস্ত্রির সাথে, এক একটা মিস্ত্রির সাথে এক একজন জোগাড়লা।
আচ্ছা,
এইটা উগাই দেয়, সিমেন্ট বালু মাইকা দেয়। ওরা প্রথম দেখাই দিয়েছে যে এই কটা বালুর সাথে এই কটা সিমেন্ট দিবি, পাঁচটা সিমেন্টের পাঁচটা বালুর সাথে একটা সিমেন্ট দিবি। এভাবে দেখা দিয়েছে, এবার মাইকা টাকা দেই, ঢালাই টালাই বানানো শিখে গেলাম, মোটামুটি ভালোই শিখলাম, বেশ কিছুদিন কাজ করা, খাওয়ান দাওয়ানো ভালো, মোটামুটি খারাপ না। দেখা গেছে ভাতরা ভাত ডাল মাছ ডিম একটা একটা থাকি, ডালের সাথে ডিম থাকি, ভাজিলেও ডাল থাকে।
জি,
তা আমি আমার খাওয়ান পাইতেছি, খুব সুন্দর খাওয়ানো, কাজও করতেছি, কিন্তু কাজ যে করি এটা আমার কাছে ভালোই লাগে, কিন্তু সকাল সন্ধ্যা কাজ করি তা তো আমার কাছে খুব ভালো লাগতেছে। কাজ করতেছি সকাল সন্ধ্যা, কারণ ওটার কাজ তো, ওরাও কাজ করতেছে, খুবই মজা লাগতেছে, কাজ করতেছি সকাল সন্ধ্যা তাও ভালো লাগতেছে, টাকা তো পাইতেছি, সর্বোচ্চ 50 টাকা করে দেয়, যখন 10 টাকা অনেক সন্ধ্যার পরে যাই কোসল কোসল করে, সবাই মিলে একটা দোকান আছে, ওই দোকানে মিলে সবাই এ খাই এটা ও খাই, টিভি টুবি দেখা, টিভি চলতো ওই সময়, ঠিক আছে, দোকানে এই এই চালাইতো, বিসিআর চালাইতো, বিসিআর এর ছবি টুবি দেয় তো, তাই ওই সব একটা মানে ওটা মনে হয় যে কোন একটা যেরকম প্রজেক্ট করে না, প্রজেক্টের ভিতরে কাজটা, অনেক মানুষ ওই জায়গায় আসতো, দোকানের সময় ভিড় পড়তো, একটাই দোকান আসছিল, ভিড় পড়ে থাকতো। ওটা কোন জায়গায় ভাইয়া, দেওয়ানার দেয়া অলঙ্কার দিকে আসতে হাতের বাম পাশে।
আচ্ছা,
বুঝছেন, প্রজেক্টের মতো বিল্ডিংটা আমার মনে হয় এখন আমার চোখের সামনে ভাসে, ওইটা এখান থেকে আমার মানে কাজের শুরু।
জি,
ওইখান থেকে বিল্ডিংটা আইজ পর্যন্ত আমার চোখের সামনে ভাসে মনে হয়।
ওকে, তারপর
তখন আমি ওইখানে তার কাছে কাজ করি, কাজ করতে করতে এক পর্যায়ে ওখানে অনেকদিন কাজ করি, প্রায় বিল্ডিং এর আমি যখন কাজে যাই তখন দোতলা পর্যন্ত কমপ্লিট, কিন্তু শুধু দোতলা ছাদ পিডানো হয়েছে, অন্য কোনো কাজ হয় নাই, নিজ দেওয়া কাজ হচ্ছে, দোতলা ছাদ পিডানো হয়েছে, অন্য কোনো কাজ হয় না, কোনো গাঁথনিটা দিয়ে কোনো কিছু করে না, ওইখান থেকে আমি কাজ করা শুরু করি ওখানে কাজ করতে করতে। কিন্তু আমি ওই 50 টাকা করে দেয় বাদ বাকি টাকা আর আমি ওর কাছ থেকে আনি নেই, বেশ কিছুদিন প্রায় বছর খানিক কাজ করা হয়ে যায়।
আচ্ছা, মানে যে আপনাকে কাজের জন্য নিয়েছিল।
আচ্ছা, কাজ করে আমার কাছে তুই তুই দেশ দেশে যাস না, এর মধ্যে ঈদের টাইম আসছে, ঈদের টাইম আসছে। তবে এখানে একটা কথা রেখে গেছি, কথাটা আমার মনে ছিল না, এই আমি যখন এই মিরপুর স্টেডিয়াম থাকি ওইখানে পিছনে একটা কথা রয়ে গেছে, তুই বলবো?
জি বলুন।
ওইখানে আমি একদিন, আমার মনে আছে যে আমি 3 দিন অনাহারে ছিলাম, আমার জ্বর হয়েছিল।
আচ্ছা,
জ্বর হয়েছিল, প্রচুর পরিমাণ জ্বর হয়েছিল। জ্বর হওয়ার পরে তখন কোরবানির টাইম, এত পরিমাণ জ্বর হয়েছিল যে মানে আমি শুইতে পারতাম না, কোন প্রকার আমি থাকতে পারতাম না কোনো জায়গায়, আগুন জ্বালাই আমি ছেক দিতাম, আগুনের পাশে বসে থাকতাম,
মানে ঠান্ডা লাগতো আপনার।
হ্যাঁ, এই জ্বরটা হয়েছে হওয়ার পরে আমি 3-4 দিন পর্যন্ত আমি কোনো ভাত টাত খাই নাই। আমি সেই মহিলার আজ পর্যন্ত দোয়া করি, আল্লাহ জানি আমার মাথা তত চুল আছে, আল্লাহ তত্ত্বে হায়াত দেয়, ওই মহিলা জানি আল্লাহ পাকে আমি দোয়া করি, আল্লাহ আমি যদি কোনো ন্যাকের কাজ করে থাকি ওই মহিলার তাই সেই ন্যাক গুলা দিয়ে তার ব্যস্ত নজর যদি মারাও যায়। তো বারে শুক্রবার ভাইয়া আমি মনে হয় 4-5 দিন পর্যন্ত ভাত খেয়ে নেই গা ভাইয়া। আমার সবচেয়ে কঠিন ওই আমার জীবনে আমি যত কষ্ট করছি তার চেয়ে বেশি কষ্ট লাগে আমার ওই জায়গাটায়। আমার জীবনে আমি 4-5 দিন আমি কোনোদিন ভাত ওই জ্বরে অসুখে, জ্বর কাকে কয়, জ্বর না কি আল্লাহ জানে, কিন্তু আমার শরীরে আমি উঠতে খাইতে পারতাম না। তো বারে শুক্রবার দিন আমি ল্যাংড়াতে ল্যাংড়াতে যাইয়া দেখি মানে আমার টার্গেট হলো যে আমি কোন ডাস্টবিনটা যে খাউন খুঁজবো, কিন্তু ওই খাউনটা পাই নাই, কোন ডাস্টবিন দেখতে পারি, কিন্তু স্টেডিয়ামের পিছনে আউট স্টেডিয়ামের পিছনে যাই দেখি টিভি চলে একটা ঘরের ভিতরে, শুক্রবার দিন তো তখন শুক্রবার শুক্র ছবি দিত টিভিতে।
জি,
ওই নারকেল গাছ ছিল, ওই জানলা খোলা, ওই নারকেল গাছের লাগে এলান দিয়ে আমার পেন্দন একটা শর্ট প্যান্ট, নারকেল গাছের এলান দিয়া আমি আটটা ছালা একটা আমার গায়ে, তো ওই মহিলা টিভি দেখতেছে, হঠাৎ করে বাইরে দিক চাইছে, আমি নারকেল গাছের এলান দিয়ে আর টিভি দেখছি রয়েছি, এখন কইতেছে কি এই তুই কি ভাত খাইছ আমার ছালা একটা গায়ে। আমি কই কি না,
ছালা গায়ে দিয়েছিলেন?
হ্যাঁ, ছালা গায়ে ছিল, মানে ছালা গায়ে একটা শর্ট প্যান্ট পেন্দনে।
আচ্ছা আচ্ছা,
জ্বর তো আমার শরীরে, ভাত খাইছো? আমি কই কি না। তো শেষ বেল তো রোডটা পড়তেছে গায়ে, খুব মজা লাগতেছে আর কি, গায়ে রোডটা পড়ে না ওদিক দিয়ে, পশ্চিম দিক থেকে রোডটা পড়ে, খুব মজা লাগতেছে গায়ে রোদের, মানে রোদ যদি ঘুরে আমি ওদিক ঘুরি।
তখন তো নেশা করেন
না, তখন বেশি এটা নেশা, তখন তো ওখানে আমি বেশি এটা নেশাগ্রস্ত ছিলাম না, তখন মৃত্যু ছিলাম, তখন নেশাগ্রস্ত ছিলাম না, তখন নেশাগ্রস্ত ছিলাম না বলতে শুধু সিগারেট খাইতাম, তখন আমি ওই ধরনের নেশার ভিতরে তখন ঢুকি নাই, যুক্ত হইনি।
ঠিক আছে, বলেন।
তখন ওই মহিলা কাকি ভাত খাইছো? আমি কই না, ভাত খাবি? আমি কই খামো। তো ভাইয়া মহিলা ডাকতে দুয়ারটা খুঁজে, দুয়ারটা খুইলে আমি দুয়ারটা খুঁজে পারি, মানে আমার ডাকতেছে। তো ওর এ সাইডও এইভাবে এইভাবে রাস্তা, এ সাইডও রুম, এ সাইডও রুম, মাঝখান দিয়ে রাস্তা, ছোট ছোট রুম। তো ডাকতে ডাকতে আমাকে কি আয় ভিতরে, আমি সালা সালা লয়ে তো আমি গায়ে দিয়ে ভিতরে ঢোকা ধরছি। আমাকে সালাটা খুলে তো আমাকে কি কাকি আমার শীত করে, আমি সালা খুলতে পারবো না। হ্যাঁ, ক্যা শীত করে গা? আমি কই কাকি আমার জ্বর। তবে মাথা আপ দিয়ে দেয় কি আসলে প্রচুর পরিমাণ জ্বর শরীরে। হ্যাঁ, কয়েক তুই বয় বইতে দিছে, বইছি বয়ার পরে ভাই আমার ভাত দিছে। ওনার চার পাঁচ দিন আমি ভাত খাই নাই, তিন চার দিন আমি ভাত তো সুহি দেয় নাই, ভাত খেয়ে ভাত কি কোনো খাওয়ানি সুহে দেয় নাই, কিন্তু আমার কেউ খাওয়ানো দেয় নাই। মানে উঠতে যে যাম ওই ক্ষমতা আমার কাছে ছিল না, হুশি ছিল না জ্বরে, কিন্তু আল্লাহ আমার বাঁচাই রাখছে হায়াতে। মারলো মারে ফেলাইতে পারতো, কিন্তু আল্লাহ আমার বাঁচাই রাখছে। তো মহিলা ভাত দিয়ে চাই না, আর মাংস দিছে একটা বাড়িতে এতগুলো মাংস দিছে
আচ্ছা
খাইতে।
আচ্ছা,
তো আমি ওইখান থেকে যে কতগুলো ভাত যে খাইছি ভাইয়া, বিষয় ঘটনা যে কি পরিমানে আমি ভাত খাইছি, কিন্তু ভাত খাওয়ার পরে যখনই আমি পানি খাইলাম ভাইয়া, এই যে আমার জ্বরে ধরলো, আমি উইটে আসবো, ক্ষমতা আমার নাই, ক্ষমতা আমার নাই। তখন ওই মহিলা কইল কি বাবা তুই যাস না, আমি কি তাহলে আমি থাকবো কই? তুই এখানে থাক, তোর আমি ভিতরে দিয়া মানে, কিন্তু মহিলা বাড়ির ভিতরে কি রাখার কোনো জায়গা নেই, সেও থাকে ভাড়া।
আচ্ছা আচ্ছা,
সেও ভাড়া থাকে, কিন্তু অনেকগুলো গোস্ত দিয়ে আমার ভাত দিছে। ভাতটা দেওয়ার পরে
আপনারা জিজ্ঞেস করেন না ইন দ্য মিন টাইম কোথেকে আসছেন, কি করেন? কিছু জিজ্ঞেস করেন
না ওই সময়? আর আমার কোনো কিছু জিজ্ঞেস করে না।
আচ্ছা,
ওই মুহূর্তে আমার কোনো কিছু জিজ্ঞেস করেন, কারণ এবার পোলাবান সে বহুত দেখে।
আচ্ছা,
বহুত কাঙালি পোলাবানে আমাকে ওই জায়গায় বহুত পোলাবান দেখে, কারণ তার তখন রাস্তা সরাসরি রাস্তা স্টেশন থাকে। এবার সকালে তুই ই কর, তুই এখানে বয়। এরপরে করলো কি মহিলা আমারে শরীর টরীর মশাইলো, মশাই টসাই কতগুলো তেল দিয়ে দিল মাথায়।
বাবা,
তেল টেল দিয়ে টিয়া, মানে অনেকক্ষণ তেল টেল দিয়ে টিয়া, হাতের পাজাতে মাথায় তেল দিয়া, হাতের তেল দিয়ে ডলছে, ডলে ডলে অনেক গরম টরম করে টেরা। এবার সে কাকি তুই যায় বয় একটু, আমি তোর চা জাল দিয়ে দিই। এবার রং চা জাল দিয়ে দিল, চা খাওয়াইলো। এবার নাপাসটা ট্যাবলেট কিনে দিল, ওই ওখান থেকে তার ঘর ট্যাবলেট ছিল, ওই ট্যাবলেট কিনে দিয়েছে। আমার কাকি ট্যাবলেট গুলো খা, তিন চার পথে ট্যাবলেট দিছে, ট্যাবলেটটি খা, প্যারাসিটামল অনেক ট্যাবলেট দিছে।
আপনার মনে সন্দেহ ছিল না যে আমাকে, আমার যেখানে মানুষ তাকাই না সেখানে এই মহিলা কেন এত সেবা যত্ন করছে আমাকে?
হ্যাঁ, তা তো আমি ওইটা সন্দেহ তো হয়েছে, হইলো কাজের আমি তো চিন্তা, তার কাকি বলেছি আমি।
আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই,
প্রথম কাকি তাকে আমি কাকি ডাকছি,
রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ কে কখন কাকে কোথায় কিভাবে হেল্প করবে
বলা যায় না। আমার ট্যাবলেট খাওয়াইটা, এরপর চা দিছে, চা দেওয়ার পরে চাটা খাইছে, খাওয়াটা পরে আমার কইতেছে কি বাবা তুই একটা কাম কর। আমি কি কাকি আমার ঘরে তোর কাকা এসে পড়বো, তুই চলে যা, সে আবার দেখতে পারো না।
আচ্ছা,
সে নেশাখোর।
আচ্ছা,
কাকায় মদ খাইতো। আমি কাকি কয় তোর কাকায় আবার মদ টদ খাইতে আইবার, সে নেশাখোর, গাড়ি চালায়, তার স্বামী আবার গাড়ি চালায়, বাস চালায়। কয়েকি সে আইসা পড়বো, তুই একটা কাম কর, তুই স্টেডিয়ামে যা, তুই যাই, তোর তো রাত্রে খাওয়া লাগবে না, তুই ট্যাবলেট খাওয়াবি, তোর আর কোনো কিছু খাওয়ান দাওয়া লাগবে না, কালকে তোর সাথে আমি দেখা করলাম, তুই নাহলে কালকে আস্তে আস্তে সুস্থ হলে আইস এখানে, আইটা আইটা আইস। তোর আমি খাওয়া মানে এরপরে আমি স্টেডিয়ামে আই পড়ছি, সালাটা লইয়া আর একটা খাতা দিছে, ওই খাতাটা দিছে পরে পুষ্টটা খাতা দিছে, খাতাটা আইসি, আবার সালাটা লাচ্ছি, খাতাটা গায়ে দিছি, গায়ে দিয়ে ট্যাবলেট খাইছি, খাওয়ার পরে ঘুমাইছি। ঘুমা আল্লাহর রহমত, উপরে আল্লাহর দোয়ায় আমি সকালবেলা মোটামুটি ভালোই সুস্থ, ওষুধ খাওয়ার পরে সকালবেলা ভালোই সুস্থ। সকাল আটটা সাড়ে আটটার দিকে মহিলা আইসে।
আচ্ছা, আমরা এখানে একটা বিরতি নিব প্রিয় শ্রোতা। আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কিবরিয়া আপনাদের সঙ্গে রয়েছি এবং আপনারা শুনছেন ঢাকা এফ এম 90.4। বিরতিতে যাবার আগে আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো যে অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। শুনছেন আর জি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। আমি আরজি কিবরি আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আমি যেতে চাই। যদি আপনার এখানে নিজের জীবনের গল্প বলার জন্য আসতে চান প্লিজ আমাদেরকে ফোন করবেন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09611904904। আমি আবারও বলছি 09611904904। জি জহিরুল ভাই, তারপর কি হলো?
তখন ওই মহিলা 8:30 দিকে আবার আসছে আমার কাছে, আইসা বলতেছে, মানে আমি তখন শুয়ে রয়েছি আর কি বিছানায় শুয়ে রয়েছি, কয় ওট আমার কাছে, এই আমার তো নাক মুখ জ্বলা দেখে আমার চিনছে, আরো অনেক মানুষ ঘুমানো দেখে চিনছে, কয় ওট উঠছ ঘুমিয়ে ধরছো, আমি কি হয় উঠছি, কয় খাইছো কিছু, আমি কি না খাইনি, কয় আয় বাসায় আমি জায়গা তুই আস্তে আস্তে সুস্থ বলো, আমি খাই সুস্থ, কয় আর একবার ট্যাবলেট খাওয়াই দেবো না আয়, তখন কয় আইসি বাসায় আইসি, বাসায় আসার পরে আর আমার ওই রুটি দিয়েছে খাইতে, সেদ্ধ ময়দার রুটি ওই খাইতেছে, আর একটা ডিম দিয়েছে খাইতে, আর ভাজি দিয়েছে আমার জন্য, ডিমটা ভাজছে মহিলা আমার জন্য ভাজছে, তখন খাইছে, খাওয়ার পর আমার কাকে তোর বাড়ি কই, আমি কি আমার বাড়ি বরিশাল, কবিশ কোন জায়গায়, আমি কই জালকটি বাড়ি, তো ওই মহিলার বাড়িও গোরু নদী ভাইয়া, মহিলা বলছে আমার বাড়ি বরিশাল গোরু নদী, গোরু নদী আমার বাড়ি।
আচ্ছা,
ওই মহিলা বলছে আমার বাড়ি গোরু নদী, তোর বাড়ি তো বরিশাল, তুই এরকম রাস্তা রাস্তা গোরস্কা আমার কইতেছে, এবার কইলাম কি কাকি বাড়ির চেয়ে ভালো আছি, তোর যখন খেতে টুতে লাগবে তুই আইসা খাই খাই যাইস মাঝে মাঝে, কিন্তু আসবি যে একটা দিন খেয়াল করবি, যখন তুই আইসা কিন্তু আমার ডাকবি না, আমার বললে তোর ডাকবি না, তুই আইসা জানলার পাশে খারাই থাকবি, টিভি দেখবি খারাই খারাইয়া, তাতে আমি বুঝবো যদি তোর কাকায় বাড়ি না থাকে তাহলে আমি তোর খাওয়াই দিব, আর তোর কাকা বাড়ি থাকে তাহলে মনে করবি তোর কাকায় বাড়ি আমি তোর ডাকি নিয়ে লেগে কইল, কইল কর পরে আমি কই কি আচ্ছা, তো মহিলার কাছে সবকিছু বললাম, তখন মহিলা আমার ওইদিনকার মনে করেন যে আমার নাস্তা খাওয়াইটাই মাথা একটু তেল টাল দিয়ে টিয়া দিয়েছে, দিয়ে টিয়া দেওয়ার পরে আমি ওখান থেকে চলে আসি, চলে আমার তো সুস্থ ওখান থেকে ওটা ভালো গেলাম, এরপর তো আবুর সাথে আমার এই মিক্সার হয়ে গেলাম, এরপর তো আবুর সাথে চট্টগ্রাম চলে গেলাম, চলে গেলাম ওই যে ব্যাটা লোকটার সাথে আমি কাজে যাই, ওখানে রাজমিস্ত্রির কাজে যাই, কাজে গিয়া কাজ করি প্রায় এক দেড় বছর কাজ করি, এর ভিতরে আমি ওই ঈদের সময় আনামার কইতেছে কনেটার কইতেছে, এই সবাই টাকা নেয়, তুই তো 50 টাকা করে তো দিয়েছি, তুই কি টাকা পয়সা নেস না, তোর কি বাড়িঘর নাই, আমার বলতেছে তুই কি বাড়িঘরে যাবি না ঈদের সময়, আনতো বন্ধের টাইম, আনতে কি করবি, মানে ঈদ এসে পড়ছে সামনে আর কি, ঈদ এসে পড়ছে, রমজান মাসে কিন্তু আমরা ওখানে থাকি কাজ করছি, রমজানের ঈদ কাজ করছি, কিন্তু আমার তো রোজা নাই, আমরা তো রোজা থাকি না, কথা বলতেছেন আমরা তো সারাদিন কাজ করি না, ভাত থাকে আমাকে বাইরে হাজারের এমনি রোজা সারা হাজার রোজা গা সেরকমেরই খাওয়া দাওয়া চলতেছে, কারণ সারাদিন পরিশ্রমের শরীর তো আমরা রোজা রাখতে পারি না, আর কেউ রোজা থাকে না, দুই তিনজন রোজা থাকে, আর ওই রাত্রে ভাত নিয়ে রাখে দেয় ওই রাত ফজর সময় খায় খাইয়া ওইদের রোজা থাকে, তারা তারা দিনে খায় না, মুরব্বী মুরব্বী যারা মিস্ত্রি হারা কয়েকজনের রোজা থাকে। এবার আমি কইলাম কি কনেটার কাছে তোর সবকিছু খুইলা কইলাম যে আমি বাড়ি দেখি, কিন্তু ভাই একটা জিনিস আমার সুবিধা এই কিন্তু আমি নেশা ছাড়লাম, নেশার কথা কিন্তু আর নাই, এখন আমি নেশার কথা ছেড়ে দিলাম, নেশার কথা নাই, তখন আমি নেশা ছেড়ে দিলাম, তখন আমার নেশা খাই, তখন আমি এর কাছে সবকিছু কইলাম, কটার পরে কয় কি যে তাহলে তুই কি করবি, আমি কি ভাই তাহলে আমার যে টাকা টোকা আছে ওই টাকাগুলো দিয়ে আমরা যে কাজ শেষ হইলে আমি কোনো ব্যবসা টবসা করবো, ব্যবসা টবসা করবো টার্গেট করলাম, কয় তাহলে কাজ কর, কাজ করতে করতে তার ওইখান থেকে আমি 19,000 টাকা নেই ভাইয়া, সর্বোটা আমার কাজের বিল 19,000 টাকা আমি সে আমার দিয়ে দেয় ক্যাশটাকে 19,000 দিয়ে দেয়, কিন্তু
এতদিন কাজ করলেন সেজন্য সে এত টাকা দিল,
হ্যাঁ কিন্তু টাকাটা দিয়েছে সে কিন্তু আমার একটা কথা বলছে যে তুই টাকাটা নিয়ে কোথায় যাবি ক,
আচ্ছা
তুই তোর দেশে যাবি না,
তখন আমার কাকির কথা মনে পড়ছে বা সামথিং লাইক দিস, যেহেতু আপনি পিছন থেকে গিয়েছিলেন গল্পটা বলে, ঠিক আছে বলেন, হ্যাঁ
তখন আমি কইলাম কি যে তুই আমার কইল কি তুই তোর দেশে যাবি না, তুই টাকাটা নিয়ে কি করবি ক, আমি কই কি দেশে যাবো না আমি এক রাখা যাবো, কয় কি করবি ক, তাহলে তুই একটা কাজ কর, তোরে আমি একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দেই, হ্যাঁ তোর নামে একটা অ্যাকাউন্ট করে দিই, তুই আরো কাজ কর, তুই আমার সাথে কাজ কর, তুই যখন তোর পুরাপুর টাকা হয়ে যাবো পারফেক্ট টাকা হয়ে যাবো তখন তুই নিজেতে নিজেই তুই বুঝে নিবি তোর একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিই, আসলে আমার খুব ভালো বুঝে দিছিল কিন্তু কোনোটা আমার খুব ভালো দিয়েছিল, তোর একটা ব্যাংকে অ্যাকাউন্ট করে দিই, তুই ওই ব্যাংকে টাকাটা রাখ, টাকাটা রাখ আর তুই প্রত্যেক মাসে মাসে তোর একটা আমি অ্যাকাউন্ট করে দিই, প্রত্যেক মাসে ওই ব্যাংকে টাকা জমা থাকবি, তোর কাছে আমার আর টাকা জমা রাখা লাগবে না, কিন্তু ওই কোয়ানিটাটা ছিল ভাইয়া হুজুর টাইপের, নামাজ পড়তো পাঁচ সপ্ত। তার চেহারাটা ছিল নুরানি চেহারা, খুবই ভালো ছিল কোনটা। কেউ টাকা মেরে খেলা, কেউ সাথে কোনদিন বাজাজে, কোন লেবার সাথে কোনদিন বাজাজে বাজারে, তার সাথে কথা তো কথাই, যা বলছে তাই করছে। কেউ রেখে যদি বলতো আমি কাজ করবো না, বেতন দিয়ে দিয়েছে যাও চলে যাও, আর তার কাজ সবসময় কমপ্লিট থাকতো, কিন্তু সে আমার টাকা কোনদিন মারে নাই। তার সাথে আমি কখনো মিথ্যা বলতে পারবো না, সে আমার কোনদিন একটা টাকা আমার মায়ের রেখে নাই। সে আমার বললো এই কথা, তোর আমি একটা অ্যাকাউন্ট করে দিই। আমি বললাম কি না, আমি ঢাকা যাম, ঢাকা যাই কি করবি। তা আমার একটা দীর্ঘ বিশ্বাস আছিল যে আমি এই কাকির কাছে চলে আসলাম, কাকির কাছে আইসা বলবো, কারণ তার আমি কাকি বলেছি, সে আমার একটা রাস্তা দেখাই দেবে, দেখি সে কি কয়। তার আমি ব্যাংকে একটা অ্যাকাউন্ট আমি করিনি এখন থেকে, না করে আমি চলে আসছি টাকাটা নিয়ে, কিন্তু টাকাটা নিয়ে চলে আসছি আমার সাথে কারোর সাথে দেখার, আমি সরাসরি গাড়ি তুলে ওখান থেকে চলে আসছি, চলে কোয়ারেন্টাইন আমার গাড়ি তুলে দিয়েছে। তখন আপনার সৌদিয়া গাড়ি চলে, সৌদিয়া সালাম গাড়ি চলে, সালাম সৌদিয়া পরিবহন চলে, সৌদিয়া পরিবহনে আমার টিকিট কেটে 60 টাকা না 200 টাকা টিকিট কেটে আমার 30 টাকাটা কোয়ারেন্টার পকেটে দিয়েছে। আমার ওখান থেকে টাকা দেয় নাই, আমার ওখান থেকে টাকাটা দেয় না, আমার ব্যাগের ভিতরে টাকাটা দেওয়ার পরে কোয়ারেন্টারে আমার টিকিট কেটে দেওয়ার পরে আমি গাড়িতে চলে আসি, সরাসরি আমি কাকির বাসা যাই, যাই দেখি কাকি নাই, তারা ঘর ছেড়ে চলে গেছে বাসা ছেড়ে। পাইলাম না, না পাওয়ার পরে এখন কি করবো, চল চিন্তা করে গেলাম যে আল্লাহ আইও কি ভুল করলাম, কিন্তু আমার সাথে টাকা না, আমি খালি ভয় করতেছি ওই আবুলের, যদি ওর সাথে আবার এই এত বছর পর দেখা হয় তাহলে তো আমার এই টাকা থাকবে না, তখন কি করবো। তো ওই যে গ্যারেজে আমি যার সাথে গাইছিলাম শিখছি, যার কাছে ওইখানে একটা আলতাফ নামে একটা ড্রাইভার ছিল, আলতাফ নামে, ওই ড্রাইভারের সাথে ভালো একটা মোটামুটি সম্পর্ক ছিল আমার, আমার সাথে সম্পর্ক ছিল, ওর সাথে আমার সাথে দেখা।
আচ্ছা,
দেখা হয়ে যাওয়ার পরে ও বলতেছে যে কিরে তুই কি করছ এখন। আমি কইলাম কি ভাই, আমার তো গাড়ি ঘুরি পাইলাম না, কোনো কিছু পাইলাম না, আমি তো রাজমিস্ত্রি কাম শিখছি, রাজমিস্ত্রি কাজ করতে রাজ্যগালি কাজ করি, এই রাজ্যগালি কাজ টাজ করি করিটরি, আর কোনো অন্য কোনো কাজ টাজ করি না, গাড়ি তো আর আমরা দিল না, গাড়ি শেখলাম হেলাল ব্যাটারে, কিন্তু এও গাড়ি দিল না, আর গাড়িও চালাইতে পারলাম না, কিন্তু মাঝখান তো এভাবে দুর্ঘটনা, ওর কাছে উনি বললাম, তারপরে কলো কি তোরা আমি গাড়ি দিব। ওর বাপ আবার ছিল গ্যারেজের একটা গ্যারেজের ম্যানেজার, যাত্রাবাড়ি এই নজরুল মহাজনের গ্যারেজের ম্যানেজার ছিল ওর বাপ, যাত্রাবাড়ি তোলাই পারে নজরুল মহাজনের গ্যারেজের ম্যানেজার ছিল ওর বাপ, আর ও গাড়ি চালাইতো, বেবিটি চালাইতো, বেবি চালাইতো। তখন কল কি মিলন, এই জরুল তুই একটা কাম কর, কি কয় তুই যদি আমারে কিছু টাকা দিতে পারোস তাহলে তোর আমি গাড়ি নিজের করবো, আমার বাবা তো ম্যানেজার, তোর আমি তুই কোনো কথা বলবি না, তুই কোনো কিছু বলবি না, যা বলার আমি বলবো। আমি কিভাবে বলবি, কয় তখন আমার একটা লাইসেন্স করলো, 2 নম্বর একটা লাইসেন্স করলো, তখন ওই সময় 2 নম্বর লাইসেন্স করতে 200-300 টাকা লাগে, তখন আমার কাছে 600-700 টাকা নিয়েছিল, নিয়ে একটা লাইসেন্স করে দিল। তখন আর আমি করলাম কি তুই আমার গাড়ি দিবি, কয়েক হয় দিব, তোর ওর বাসায় আমার নিয়ে গেল, ওর বাসায় নিয়ে ও আমার ও বিয়া করছে, ও আমার সে বয়স অনেক বড়, হ্যাঁ বিয়া করছে, বয়স অনেক বড়, কিন্তু ও বাসায় নিয়ে আমার বাট্টাত খাওয়াটা এলো ঘুমানো। তখন কিন্তু ভাই আমি খুবই পয় পরিষ্কার, তখন আমার মানে আমি এখন যেভাবে ওইভাবেই, তখন আমি মানে মোটামুটি ভালোভাবে এখন, আর আমি ওই ওই পিছনের আর কোনো আমার কাছে কোনো ই নাই, হ্যাঁ ওই যে কারণ বাজারে যা যায় সালাম রোডে যে ঘুমাইছে ওইসব লাইন আমার কাছে আর নাই এখন, এরকম আমার আমার মতো কষ্ট করে বহুত মানুষ আছে এখনো রাস্তাঘাটে। আমি আজকে লঞ্চ লঞ্চে এসে নামছি, সদরঘাট দেখলাম, এই জায়গাটা দেখলাম বহুত মানুষ, আমি এদিক চাই চাই দেখি গাড়িতে আসি আর চাই চাই দেখি যে রাস্তায় কত মানুষ রাস্তার পাশে ঘুমাই ঘুমাই রয়েছে। সদরঘাটও দেখলাম অনেক মানুষ বাচ্চা লয়ে এই জায়গায় লয়ে যে সদরঘাট ওটার সময় দেখলাম বাচ্চা কোলে লয়া ঘুমাই রয়েছে। তখন বলে ওই টাকার কই যে এ তো আমার জীবন ছিল। তখন আমি ওর কাছে গেলাম, যাওয়ার পরে ওর বউরে আমি ভাই বলাইলাম, ভাই টুবি বলাইলাম, বলানোর পরে যাক ওরে আমি কইলাম যে তুই কি আমার সত্যিকার গাড়ি লয়ে দিবি, তখন কইলে হয় দিব তোরে। তখন ওরে আমি ওখান থেকে টাকা দিলাম, 10,000 টাকা দিলাম ওরে, আমি ওর বউর কাছে দিলাম 10,000 টাকা, যে 10,000 টাকা আপনার কাছে রাখেন আমার ডকুমেন্ট। ও আমার কইছিল তুই আমার ডকুমেন্ট দিতে পারো টাকা পয়সা দিয়া, তখন গাড়ি চুরি হইতো ভাইয়া, বেবিটিসি চুরি হইতো, তখন কইছিল তুই যদি 10,000 টাকা জোর করে দিতে পারো তাহলে তোরা আমি গাড়ি নিয়ে দিব।
আচ্ছা,
তখন ওরে আমি 10,000 টাকা দিলাম, আর 600 টাকা দিয়ে একটা লাইসেন্স করালো, ও লাইসেন্স করে গ্যারেজে নিয়ে এলো। নেওয়ার পরে প্রথম আমার জীবনে নজরুল মহাজনের গ্যারেজে আমি গাড়ি পাই, আমার গাড়ি দেয়, গাড়ি দেওয়ার পরে ওই যে ওপরে যে বাসা থাকে ওই বাসায় আমি ও আমার পাশাপাশি একটা মেস বাসা নিয়ে দেয় ভাড়া, মেসে থাকি। তা আমার সাথে কিন্তু ভাইয়া টাকা আছে প্রায় আরো 7,000-8,000 টাকা আছে আমার সাথে, ওই রাজমিস্ত্রির টাকাই আমার সাথে আছে, কিন্তু ওই টাকাটা খবর ওরা আমি বলি না, ওই টাকাটা খবর আমি বলি না যে আমার কাছে আরো টাকা আছে। আমি বললাম কি দেখ আমার জীবনে আমি যা করছি সবই তোরে আমি দিয়ে দিলাম, আমি প্রায় ওর সামনে আমি 11,000-12,000 টাকার মতো বাড়ি করি, 10,000 টাকা তোরে আমি দিয়ে দিলাম, হ্যাঁ আর বাদ বাকি টাকাটা খবর আমি আর বলি না। 7,000 টাকা ছিল। তো নেবার আবার ওকে যে আচ্ছা তোর আমি গাড়ি লাই দিব, তো লাইসেন্স করিটারে গাড়ি চালাই না, আমার 3-4 দিন রাত্রে আমার দেখাইলো, আবার নতুন করে দেখাইলো আর কি গাড়ি চালাই না। তো চালাইলাম, ওর যাত্রী লইতো, যাত্রী লইয়া ও গাড়ি চালাইতো, ও আমি গাড়ি চালাইতাম, ও পাশে বয়ে থাকতো যাত্রী নিয়ে। তো জনকণ্ঠ আবার মতিঝিলা ছিল, স্বপ্নচক্র জনকণ্ঠ ভবন ছিল, আপনি জানেন কিনা সঠিক বলতে পারি না, জনকণ্ঠ ভবন তো আমার বাংলা মোটর, তখন জনকণ্ঠ ভবন আর মতিঝিলা ছিল, তখন জনকণ্ঠ আমার সাংবাদিক ডিউটি করতো রাত্রে, পেপার টানত রাত্রে, তখন জনকণ্ঠ ভবনে ও রাত্রে ডিউটি করতো পেপার টানত।
আচ্ছা,
পেপার টানার পরে ওই রাত্রে যখন পেপার টেপার ভরাটার পরে ও করতো কি পিছন যায় বই, তার আমি গাড়ি চালাইতাম, গেছিলাম পরে 4-5 দিন দেওয়ার পরে কইলো কি তুই পারবি, পারবি ভাইয়া আমার গাড়ি দিল, কিন্তু গাড়ি দিল ভাইয়া নাইডে,
আচ্ছা
নাইডে চালাইতেছি গাড়ি, নাইটে দিল, ও জনগণটা আবার আমার ডিউটি লইয়া দিল, ডিউটি নিয়ে দিল 5,000 টাকা মাস, রাত 10টা গাড়ি লাগবে, 12টা ডিউটি শুরু, 10টা প্লেস করতে হবে গাড়ি, 12টা শুরু, 4টা পর্যন্ত, ভোর 4টা পর্যন্ত, 4টা পর্যন্ত ট্রিপ মারবো, ওইটা আমাদের, আর ওই ওদিকে যা মারবো ওটাও আমাদের, কিন্তু মাসের শেষ 5,000 টাকা আমি ওখান থেকে পাবো, কিন্তু 5,000 টাকা 1,000 টাকা যাবে কনেক্টারে নিয়ে যাইবে,
আচ্ছা
যে ওখানে গাড়িগুলো খাটায় সে 1,000 টাকা নিয়ে যাইবে,
আচ্ছা
আর বাদ বাকি আমার আমি 4,000 টাকা পাবো। মনে করতাম কি গাড়ির জমা হলো নাইটে 100 টাকা, এক নাইট গাড়ি চালাম মালিকের দেওয়া লাগবে 100 টাকা,
জি
তো ভেবেছি জমা চলে দিনে চলে 200 টাকা, 150 টাকা, 180 টাকা, তিন পদের জমা চলতো, নতুন পুরান এভাবে সিস্টেম করে জমাটা চলতো, তাই রাত্রে দেওয়া লাগবে 100 টাকা, 100 টাকা দেওয়া লাগতো, তাই আমি ওই গাড়ি রাত্রে চালাই আর জনকণ্ঠে আমি ডিউটি করি, আমিও ডিউটি করি ওয়ার ডিউটি করে।
ওকে, কত সালের ঘটনা মনে আছে এটা?
হ্যাঁ, এটা তখন আপনার বিএনপি প্রথম আসছে,
মানে সাল বলতে পারবেন না কিন্তু আপনার ঘটনাগুলো,
আমি সাল বলতে পারবো না, আমি তো লেখাপড়া করিনি, যেহেতু আমার সালটা আমার মনে নাই সঠিক আমি বলতে পারবো না, তখন ওই বিএনপি ক্ষমতায় আমার একটু সঠিক স্পষ্ট আমার মনে আছে বিএনপি ক্ষমতায়, তখন ওরে আমি ওই মানে গাড়ি চালাইতেছি ওখান থেকে 4,000 টাকা করে প্রতি মাসে পাইতেছি, ওই টাকাটা আমি আর রাখবো, ওই টাকাটা রাখার মতো আমার কোনো স্থান নাই, কিন্তু আমি ব্যাংকেও কোনো, কিন্তু ওর বাবা আবার ওই গ্যারেজেরই ম্যানেজার, ওর বাবার কাছে আমি টাকাটা জমানো ধরলাম, ওর বাবা অনেকের টাকাই জমা রাখতো, অনেক ড্রাইভার টাকাই ওর বাবা জমা রাখতো, কিন্তু আমার টাকাটা তার কাছে জমা রাখলাম, কিন্তু লোকটা গুলি সিগারেট খাইতো, কিন্তু লোকটার ভিতরে এতটা শয়তানি ছিল তা আমি বুঝতে পারিনি, লোকটার ভিতরে এতটা শয়তানি ছিল, কিন্তু লোকটা সিগারেট খাইতো, চেহারাটা লম্বা সুরা ছিল, অনেক লম্বা সুরা ছিল লোকটা, চেহারাটা ছিল বাঘের মতো ওর বাবার। তখন ওই বাসাতে ওর বাসাতে আমি খাওয়া দাওয়া করি আর মেসে যায় ঘুমাই, এই মেয়েরা ওইখানে ভাড়া থাকে, ওর বাবা রিস্কার ব্যবসা করে দোলাই পারে, ওদের প্রায় 10-12টা গাড়ি আছে, রিস্কা আছে আমি জানি, রিস্কা আমি তো গাড়ি চালাই এই জায়গায় দোলাই পারে গাড়ি চালাই, তাহলে আমি সবকিছু জানি, ওরা রিস্কার ব্যবসা করে, আর এই মেয়েরা গার্মেন্টস চাকরি করে, মেয়েটা
আচ্ছা
গার্মেন্টস চাকরি করে, কিন্তু ওদের ওদের বাসার লগে আর একটা আবার কষাই কাজ করত, তার বাসা ছিল ওখানে একই বাড়ির ভিতরে আর কি, পাশাপাশি রুম, তিনটা বাসা পাশাপাশি রুম, মানে রুম আছে প্রায় 9-10টা রুম ছিল ওই বাড়িটা। তখন ওই আমি তো আমার খাওয়া দাওয়া কিন্তু ওই বাড়িতে ওই আলতোয়ার ঘরে, তখন একদিন হঠাৎ করে আমারে বলতেছে এই মেয়েটা সকালবেলা, আমি গাড়ি চালিয়ে আইছি, গাড়ি চালিয়ে আসার পরে ওই ভাবির ঘরে গেছি, ভাবির ঘরে যেয়ে শার্ট প্যান্ট খুলছি, লঙ্গি পিনবো, গোসল করবো, গোসল করে এনে ভাতটা খাইলে যাই ঘুমাই থাকবো, তখন বলতেছে আমার হঠাৎ করে যে কই যাও, তখন আমি চায় রয়েছি যে আমি চিনি না শুনি না, হঠাৎ করে বলতেছে কই যাও, এর মানে কি? তখন আমি আর কোনো কথা না, কিন্তু দ্বিতীয়বার আমি আর তার কোনো কিছু জিজ্ঞাসা করলাম না, পারফেক্ট কোনো জিজ্ঞাসা করলাম না, আর কোনো কিছু জিজ্ঞাসা করিও না, আর তার কাছে কোনো কিছু আমি জিগাইও না, আর সেও আমার কোনো কিছু বলে নাই, দ্বিতীয়বার আর কোনো কিছু বলে নাই, বলে নাই, শুধু ওই একবারই বলছে কই যাও। তখন আর আমি আর কোনো আমি অন্য কিছু হয়তো বা আমার কইলো না, অন্য করে কইলো, আমি অন্য কোনো মানুষজনও দেখি না, কিন্তু আমি তার কোনো জিজ্ঞেস করতে সাহস পাইলাম না, জিজ্ঞেস করলাম না, না কারণ আমি বাসায় ঘরে চলে গেছি, রুমে চলে গেছি, রুমে চলে যায় বালতি নিছি হাতে, বালতি নিছি, নেওয়ার পরে আমি লঙ্গি নিছি, একটা গামছা নিছি, গামছা নিয়ে সাবানটা নিয়ে আইসি, কলপার আইসি, চাপকল তো গোসল করতে আসছি, গোসল করতে আসার পরে তখন ওই তার সাথে সম্পর্ক ওই মানে আমি কলে পানি চাপমু, এই সময় যাই দেখি আমি কলে পানি চাপমু, ওই সময় ও আর বালতি নিয়েছে গোসল করবো, ও তো গান যাইব, অফিসে যাইব, অফিসে যাইব, তা আমার বলতেছে যে আপনি গোসল করে দেন, আমি না আপনি যান গোসল করে, এর আগে বললো করে যাও, এখন আবার বলতেছে আপনি করে, আপনি গোসল করে দেন, আমি বালতিটা ধুয়েছি, আবার বালতিটা চাইপে পানি ভরে দিয়েছে,
আমরা এখানে একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের আজকে জীবন গল্প এখানে উঠে আসছে, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, আমি আর জি কে প্রিয়া আপনার সঙ্গে রয়েছি, ওকে প্রিয় শ্রোতা ফিরছি একটু পর। শুনছেন আর জি কে প্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality. Something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আর জি কিব্রিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প, আমি আর জি কিব্রিয়া আপনার সঙ্গে রয়েছি এবং কথা না বাড়িয়ে আমার যিনি গেস্ট রয়েছেন তার কাছে আমি যেতে চাই। আচ্ছা, তখনও কি জানতে পেরেছেন মেয়েটার নাম কি বা কোথা থেকে?
হ্যাঁ জানছি।
মেয়েটার নাম কি?
মেয়েটার নাম সালেহা।
সালেহা, ওকে।
রাতে কি কাজ
ছিল আপনার ওই সময়? রাতে কি কাজ ছিল?
রাতে শুধু গাড়ি চালাতাম।
ঠিক আছে, বলেন।
ডিউটি করতাম, দিনে ঘুমাইতাম, রাত্রে ডিউটি করতাম। ও যে আমার গাড়ি চালিয়ে দিচ্ছে গাড়ি, সেও রাত্রে গাড়ি চালাতো। জনগণের ডিউটি করতাম, সাংবাদিক ডিউটি করতাম, পেপার টানতাম। মহাখালী, টঙ্গি, এ জায়গা সায়দাবাদ, গাবতলী, আমিনবাজার, এ জায়গায় পৌঁছে দিতাম আর কি পেপার। গাড়ি স্টোর স্টোনে পেপার পৌঁছে দিতাম। কাজ ছিল এটা আমাদের নারায়ণগঞ্জ, টারায়ণগঞ্জ এসব জায়গায় পেপার পৌঁছে দিতাম। আর কোন কোন সাংবাদিক জায়গা জায়গায় নিয়ে নামাই দিতাম বাসা বাসায়। তখন ওই বলার পরে আনা আমার বলতেছে আপনি গোসল করে যান। আমি কি না আপনি গোসল করে যান, আমি আমার তো হাতে অনেক সময় আছে, আমি তো দিনে তো সারাদিনই অবসর থাকবো, ঘুমাবো, রাত্রে দশটা পর্যন্ত ঘুমাম। তারপর কেন আমি পানি চাইবা দিচ্ছি, আপনি গোসল করে যান। আমি আপনি পানি চাপতে গেলেন কেন কষ্ট করে? তারপরে কইল কি না করেন। তারপর যাই হোক, আমি গোসল করলাম। গোসল করে চিন্তা করলাম মানুষজন জানতে পারবার, তার সাথে আগে আমি গোসল করে চলে যাই, করে চলে যাই, আবার ভাবি দেখতে পাইব। হ্যাঁ, চলে যাই। চলে যাওয়ার পরে এখন আমি গোসল গোসল করে চলে আসি, চলে আসলাম, ঘরে এসে খাওয়া দাওয়া করলাম। কিন্তু এখন সারাদিন আমি চিন্তা করি, ও আমার পানি চেপে দেবে কা, ও আমার কেন পানি চেপে দিল? ওর সাথে আমার সাথে কোন সম্পর্ক নেই, ওর সাথে আমি কথাও বলে নিয়েছি পর্যন্ত কোনোদিন, কিন্তু ও আমার সাথে কেন পানি চেপে দিল? এরপরে যাই হোক, একদিন হঠাৎ করে আয়া আলতাবের সাথে, আলতাবের সাথে বাজাবাজি বাজার, তকতকি বাজে বাজার পরে এখন আমি হঠাৎ করে গেছি, দুবার বেলা খাইতে গেছি ওদের সাথে তকতকি, তা তো আমি জানি না। তার খাইতে গেছি, খাইতে যাওয়ার পরে আমার বলতেছে ঘরে তো বাজাবাজি, আমি আবার অস্ত করে মাথা নিচু দিয়া বাসা চলে আসছে যে পাকশাক করছে কিনা, থাকো বাজাবাজি আর থামুক। তারপর আলতাবের কইলাম কি ভাই তুই এরকম বাজাবাজি করিস না, চল আমার লাগে চল, আর বাইরে করে দিয়েছো বাইরে না ঘর থেকে না বেরান। পরে মাঝে মাঝে থাইমে গেছে, নিজের ভিতরে থাইমে গেছে, কিন্তু ঘরে বসেই রয়েছে, বুঝেছিস? তখন আমার কাকে ভাত খাইয়ে যাস, আমি ভাত রান্না না, ভাত রান্ধলে খাইয়ে যাস আর পরে আইস। তখন আমি এসে আসতেছি, তখন আসতেছি পরে ওই কষের বউ আমার ডাক দিছে। আমি কি জি ভাবি হেরো ভাবি বলাইতাম, কয়া এদিকা আইলাম, ঘরে এলাম, ঘরে বয় তাই ঘরে আমি যাইতাম। একটা মেয়ে ছিল, ফারজানা নাম ছিল, ছোট এতটুক, ওই মেয়েটার খুব আদর করতাম, মেয়েটাও খুব কাকা কাকা বলাইতো। তারপরে কাকে যে আয় ঘরে, আমি ঘরে গেলাম, ফারজানার কোল নিলাম, কোলার পরে আমার হাতে একটা আপেল দিল আর একটা কলা দিল ভাইয়া। আমি কই ভাবি এ খামো না, কয়েক খা। আমি কই না খামো না, কয়েক খা, একজন দিছে তোরে।
আচ্ছা, একজনে দিয়েছে তোরে?
একজনে দিয়েছে তোরে। আমি কে দিয়েছে একজনে? কয়ে তুই খায় পরে কমনে। আমি কই না আগে ক, কয়ে কি না তুই আগে খা। আমি কই না তোমার আগে কইতেও, তারপর খাম, কে দিয়েছে এটা ক, কেউ দিনে আমি দিছি তুই খা। আমি কেছি তুমি এই কইলে একজনে দিছে, আবার কও কেউ দিনে তুই খা, তাই এটা কেমন কথা ক? তারে কইতেছি তখন কাকি তোরা খাইতে খুশি খা, খাইতে খুশি খা। তাই আমি খাইলাম, যখন খাইলাম আপেলটা কলাটা খাইছি, কলাটা খাবার আপেলটা একটা কামড় দিছি, তখন কয়েকে যে আপেলটা আর কলাটা তোরা অমুক দিছে
সালেহা।
হ্যাঁ
আচ্ছা,
সালেহা দিছে।
জীবনের বাঘ কখন ঘুরে যায় বলা খুব মুশকিল। দেখুন, এই মানুষটা ছোটবেলায় কি একটা অসহনীয় পরিবেশের মধ্যে বড় হয়েছে, তারপরে জীবনের একটা লম্বা সময় প্রায় দুই দশকের মতো সে হচ্ছে ফুটপাতে কাটালো, সেখান থেকে কেউ একজন তাকে নিয়ে গেল, কুড়িয়ে নিয়ে যাওয়াই বলবো আমি, নিয়ে গিয়ে একটা কাজ দিল, সে কাজের পরে সে সব নিজের পরিশ্রম করে দাঁড়াবার চেষ্টা করছে, এবং সেখানেও একজন মানুষ যখন হয়তো পরিণত বয়স, সে সময় এসে কোন একটা মেয়ের হয়তো তার হৃদয়ে স্থান করে নিচ্ছে। অদ্ভুত এই জীবন। এবং আমরা তো জন্মের পর থেকেই প্রতিনিয়ত সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সেটা দৈহিকভাবে হোক বা মানসিকভাবে হোক, যেটা যে জায়গাটা থেকেই হোক না কেন, কথার এই কারণেই বলছি সামনে এগিয়ে যাওয়া বলতে আমি বিষয়টা বোঝাচ্ছি যে আসলে মৃত্যুর দিকে এগিয়ে যাওয়া। ইটস এ জার্নি, লাইফ ইজ এ জার্নি, এবং এই জার্নিতে আসলে থেমে থাকার কোনো সুযোগ নেই। আপনি হয়তো কোনো একটা কাজ করলেন না, তার মানে যে আপনি থেমে আছেন বিষয়টা কিন্তু এরকম না। সময় আপনাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে, বার্ধক্য আসছে, তারপরে হয়তো মৃত্যু আসবে, এবং অভিজ্ঞতা জাস্ট সময়ের গতিটা এত স্পিডি, মানে আপনি যদি একটু নিজেকে সময়ের উপর রাখেন দেখবেন জীবনে প্রতিদিন আপনি নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন। সে অর্থে একটা জীবন তো হরেক রকম অভিজ্ঞতার সম্মিলন হবেই, এবং এটা প্রথম না আজকের এই জীবন গল্পে। প্রতিটা জীবন গল্পই আমাদেরকে প্রতি মুহূর্তেই ভাবনার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এই ভদ্রলোক আসলে কোথায় আছেন সেটা আমরা দেখব একেবারে শেষ ঘন্টায় এসে। একটা কথা বলতে চাই এই পর্যায়ে এসে, যেহেতু মাথায় মোড় চলেই আসলো, সেটা হচ্ছে ডু নট ইরেসপেক্ট এনিবডি, কজ রাস্তায় যে লোকটি ছালা জড়িয়ে ধরে বসে আছে ওই মানুষটাও জীবনে অনেক কিছু হতে পারে, কিংবা আপনার জন্য ভয়ানক রকম উপকারের হতে পারে। সো প্রত্যেকটা জায়গায় আসলে সম্ভাবনাময়। হ্যাঁ জি, জহিরুল ভাই তারপর কি হলো?
তখন তার সাথে তো এই খাওয়া দাওয়া খাইলাম, কলা খাইলাম, কলা খাওয়া আপেল খাওয়া দাওয়া, তখন ওই কথা বললো। বলার পর আমি কইলাম যে ভাবি ও আমারে আপেল দিব কা, কারণটা কি? কয় তুমি কারণ বোঝো না? আমি কইলাম কি না তুমি আমার কো, কয় তোমার কারণ বোঝা লাগবে না, তুমি খাইছো, খাইলে তুমি কেন ভাত খাইছো ওই বাসায়? আমি কই না, কয় তাহলে এখান থেকে খাইয়া যা। ওই ফারজানার বাবা কিন্তু কসাই কাজ করত যাত্রাবাড়িতে। আমি কইলাম কি না ভাই ভাত পরে এসে খামো আনে, কয় আরে এনে খাইয়া যা। তা ভাত খাইতে বইছি, ভাত দিছে সামনে, ভাত সামনে দেওয়া জোর জোরস্তি করতেছে ভাত খাইয়া যা। তখন কইলাম কি তার ভাত দিছে দান খেয়ে যাবো, তাই খাইতে বইছি, খাইতে পারবো না। তখন বলতেছে যে এই ঘটনা তোরে ও ভালোবাসে, আমার সরাসরি বলে দিল ভাবি তোর ভালোবাসে, কিন্তু তোর সামনে ও কোনো কথা বলে, সকাল কিছু বলছিল আমাকে এই কথা বলছিল। তারপরে তোর কি পছন্দ হয়? আমি কি পছন্দ না পছন্দ সেটা এখন বল, কি বলবো? আমার তো এখানে কেউ নাই, আমার এখানে কেউ নাই, আর আমার পছন্দ হইলেও বাকি না হইলেও বাকি, আমার তো যায় কেউ নাই, আমার ঢাকা শহর কেউ নাই, আছে একমাত্র শুধু আলতাবের ইতে, তা আমি গাড়ি চালাই, তারপরে আমি 10,000 টাকা আগে দিয়ে লইছি।
ততদিনও আপনি বাড়ি যাননি?
না।
ওকে, মানে বাড়িতে কি হচ্ছে না হচ্ছে, কি বেঁচে আছে মারা গেছে,
না
কোনো খোঁজ খবর
না? কোনো খোঁজ খবর নাই, বাড়িতে আমি যাইতেছি না, আমি আমার কোন আত্মীয় স্বজন নাই, আর আমি বাড়ি দিন অনেক বছর হয়ে গেছে, তো যেহেতু এরা ভাবি আমার পক্ষে সম্ভব না মনে হয় যে, আর এ ধরনের কোনদিন হবেও না। তার চেয়ে ভাবি আমার দিক দিয়ে তুমি মাফ করে দাও, কয় আগে জিগে দেখে আমি কি খয়। তখন আমার পরের দিন কেরা আবার বলতেছে, ডাকতেছে আমার আদি ঈশ্বর যাতে আলতাফ বাইরা ছিল এবং ওর বউ পাকঘরে ছিল, এই জন্য আদি ঈশ্বর কয় টুক শুনে যাস, কথা শুনে যাস। তখন বলার পরে এমন বলতেছে যে তুই একটা কাজ কর। আমি কি কয় তুই ওরে নিয়ে ঘুরতে যা, ঘুরতে যাই, ওরে তুই সব কথা খুলে বল, ও বলছে যে তোর সাথে ও সম্পর্ক করবে। আমি কি ভাবি এটা আমি কিভাবে যাবো, কয় আমি তোরে দিয়ে আসবো। আমি কোথায় দিয়ে আসবা? কতরে আমি আগায়া যাত্রাবাড়ি দিয়ে আসবো, মেয়ে তুই আগে যাবি যাত্রাবাড়ি, ওরে আমি যাত্রাবাড়ি নিয়ে যাবো, ওইখান থেকে তোরা যাবি, ঘুরতে যাবি, কোথায় যাবো? হ্যাঁ বাবির বাড়ি দিয়ে শুনলাম, যাবো কোথায়? আমি কে তুমিও চলো, বাবির গেলাম, কয় কি যে না আমি যাবো না, তুই আমি গেলে ধরা খাই যাবো, তোরা যা। তখন ওরে নিয়া যেমন যাত্রাবাড়িতে আগায় দিয়ে গেছে, আগায় দিয়েছে রমনা পার্কে ঘুরতে আইসি ওরে নিয়া। তো ঘুরতে আইসা ওরে ও ওখানে আমি এখানে, এত দূরত্বপাত, মানে কেউ কারো ইতে না, রিস্কে আসছে ঠিকই, কেউ কারো কাছে বসি না,
আচ্ছা
দূরে দূরত্ব তো দূরত্বই। তখন আমি বললাম কি ওরে বললাম ইসলা নাম ধরে বলতেছি তখন যে দেখেন ডাইরেক্ট আমি তখন আপা করে বলে আর কি, সালে আপা আপনি যে তখন আমার ঠাস করে বলল কি যে আপনি ওইভাবে নাম সালে আপা করে আর বলা না, এমনি বললেন এমনি কথা বল, হয়তো নাম ধরে এখন তার আমি নাম তোমার কোনো দিলাম না। আমি কই শোনো কই কি, আমি কই তুমি যে সম্পর্ক করতে চাইতেছ কিন্তু আসলে কিন্তু আমার ঢাকা শহর কোনো গার্জিয়ান নাই, তুমি ভাবে আমি কিন্তু একা,
আচ্ছা
আমি দুনিয়ায় একা। আমি তার কাছে বললাম যে আমি দুনিয়ায় একা, আমার না আছে মা না আছে বাপ, বাপ থাইকেও নাই, বাবা চাকরি করে কিন্তু সে বাবার সাথে আমার কোনো সম্পর্ক, আমি অনেক বছর ঢাকার থাকি, আমি যার আন্ডারে গাড়ি চালাই তাকে আমি 10,000 টাকা দিয়ে নিছি।
সালিহাকে বললেন এগুলো?
বললাম যে আমার কিন্তু কেউ নাই, আছে ঘরে সৎ মা, আমি যদি তোমাকে নিয়ে আমার দেশও চিনি বাড়িও চিনি, কিন্তু আমি যদি তোমাকে নিয়ে বাড়ি যাই কিন্তু আমি সৎ মার তারা কিন্তু তুমি থাকতে পারবো না, তুমি দেশে থাকো, কিন্তু ঢাকার শহর আমার পক্ষে সম্ভব না বাড়ি করার, বাটে যা পাই গাড়ি চালাইয়া কিছু খাই আর কিছু থাকে আলতাবের বাবার কাছে জমাই, সেখানে কত টাকা কি হয়েছে তা আমি হিসাব করলে বুঝবো, আমার খাতায় লিস্ট আছে নোটবুক আছে, বললাম হ্যাঁ, কিন্তু এ নিয়ে তো সংসার চলবে না।
জি
কয়েক তুমি কি তুমি কি আমারে ঢাকা শহর রাইখা মানটা সরাসরি বলো, ঢাকা শহর রাইখা তুমি কি ঘর ভাড়া দিয়ে থাকতে তুমি চাকরি করলে, আমি চাকরি করলে তুমি গাড়ি চালাই তাতে কি আমার সংসার চলবে না? আমার বলতেছে, আমি কই তাও তোমার তোমার গার্জিয়ান তোমার সাথে বিয়ে দেবে না, জানিস না বিয়ে দেবে না, কই সেটা আমি ম্যানেজ করবো। তো এইবার মনে করেন ভাইয়া প্রায় আড়াই বছর মতো চললো ওর সাথে সম্পর্ক, কিন্তু ভাইয়া ও ওই ঘুরতে একদিনই গেছি আর একদিনকে শুধু ছবি দেখতে গেছি হলে, আর কোনোদিন ওর সাথে আমি কোথাও ঘুরতে যাইনি। এমনি কথাবার্তা চলতো, ও যখন অফিসে যাইতো না তখন কথাবার্তা চলতো, আর যখন অফিসে ছুটি হইতো তখন আসার সময় কথা বলতাম ওর সাথে, এতটুকুই, এর বেশি কিছু না। তখন আমি ওই আলতাবের আবার একটা বন্ধু ছিল, নাম ছিল দুলাল, ওর সাথে আবার আলতাবের সাথে ভালো একটা সম্পর্ক ছিল। ওই দুলাল ছেলেরা অনেক খারাপ, খারাপ বলতে ও দুলাল, তখন আমি ওই মেয়ের সাথে সম্পর্ক, ছেলের সাথে সম্পর্ক হয়েছে আমার, সম্পর্ক হয়েছে, কিন্তু ওই জিনিসটা টের পাইতে পায় ওই ছেলে আর বাবা টের পাইয়া যায় যে আমার সাথে ওর সাথে একটা সম্পর্ক হয়েছে।
আচ্ছা,
সম্পর্ক হওয়ার পরে তখন টের পাইয়া ওরা আর আমাকে জানায় না, কাউকেও জানায় না ওর বাবা, ওর বাবা মানে ওর মায়েরও মনে হয় যে বলে নাই, কিন্তু ওর বাবা জানতে পারে, সবকিছু জানতে পারে, মানে ওর বাবা আবার আলাপ করছে গিয়ে আলতাবের বাবার সাথে যে এইভাবে ওই ছেলেটা ছেলেটা আপনার কি হয়, তখন ওই আলতার বাবা বলছে আমার কিছুই হয় না, এইভাবে পার্টনার সবকিছু সে আবার বলে দিয়েছে। বলে দেওয়ার পরে এখন চিন্তা করতে হবে যে মেয়েরা যখন এসকে ওই ওর বাবা সালার বাবা টের পেয়ে গেছে যে ওর সাথে আমার সাথে মেলা দিনের সম্পর্ক হয়ে গেছে, প্রায় আড়াই বছর দুই বছর আড়াই বছর সম্পর্ক হয়ে গেছে, যেহেতু আপনি বললে ছাড়বে না, তখন সে কি করলো রিস্কা গুলো বেসে ফেলাইলো ভাইয়া, রিস্কা গুলো বেসা একবারে ওইখান থেকে সাইরা চলে গেল দেশে হঠাৎ করে একদিন, গাড়ি নিয়ে টাকা কাইনা মালসামান সব ধরা, কিন্তু ওর মায়েরাও বলছে কিনা তাও বলতে না, মাস শেষের বাকি আছে মানে চার পাঁচ দিন, এমনটা মালসামান সব ভরে টেরা, আমি মেসে ঘুমাই রয়েছি, আমিও জানি না ঘুমাই রয়েছি, মালসামানা ভরে টেরা চলে যেতেছে ট্রাকে, ওদের বাড়ি ছিল মাদারীপুর কালকিনি থানা, চলে গেল।
আচ্ছা,
তো এমন টাইমে যখন মালসামানা ভরতেছে এমন টাইম ওই কষাইয়ের বউ ফারজানার মা সে আমার বাসায় গেছে, যাই আমার ডাকতেছে, এই ওটো 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 উঠছে গুমিন্দা এদিকে আইসি, কি আমি কি ভাবি, কয়ে এই ঘটনা সালার তো লই যেতেছে ওর বাবা, এত নুরুস্তম খাটে আর পাইয়া সব ফ্যামিলি সহ সব দেশে চলে যেতেছে কি করবি, আর আমি কই কি করবো, কোন কয় তুই একটা কাজ কর, আমি কি কয় তুই আমি ঠিকানা রেখে দেবো, তুই ঠিকানা মতো তুই একটা টেলিগ্রাম করবি আমার বলতেছে, তাহলে তুই যা থাকতে ওই যা থাকবি, এখন তো সব কিন্তু করে দিতেছে কিন্তু ওই ফারজানার মা। তারপরে আমি ওই এখান থেকেই আমি ওরা চলে গেল, চলে যাওয়ার পরে আমি গেলাম, কিছুদিন পরে প্রায় তিন চার মাস পরে একটা টেলিগ্রাম আসছে, ঠিকানা দিয়ে দিয়েছে এখান থেকে আর ওখান থেকে ঠিকানা দিয়েছে, টেলিগ্রাম আসছে কি তার বিয়ে হয়ে যেতেছে, বারে শুক্রবার দিন তার বিয়ে হয়ে যেতেছে, আমার কাছে টেলিগ্রাম আসছে বুধবার।
আচ্ছা,
ওই ফারজানার মার বাসার টেলিগ্রাম আসছে, তখন বুধবার দিন আমার কাছে টেলিগ্রাম আসার পরে আমি যাই আলতাবের আব্বার কাছে বললাম যে কাকা, তার কাকা বলাইতাম যে কাকা আমারে ফারজানার মা আমার যেটা শিখাই দিল আর কি, যে তুই কিছু টাকা নেই, টাকা নিয়ে তুই দেশে চলে যা, তা আমি যাই বললাম যে কাকা আমারে কিছু টাকা দেন, সে আমারে কইলাম কয় টাকা, আমি কইলাম কি হাজার বিশেক টাকা দেন, টাকা দেন হাজার বিশেক, তার কাছে আমি হিসেব করে দেখলাম তার কাছে আমার আশি হাজার টাকা জমা হয়েছে, তার কাছে আমার আশি হাজার টাকা জমা আছে, আমি খরচপাতি গিয়েও তার কাছে আমার আশি হাজার টাকা জমা আছে, তাহলে আমি বললাম আর বিশ হাজার টাকা দেন, তো সে কইল কি বাবা আমার কাছে এখন টাকা নাই, তোরে আমি হাজার দশ টাকা দিতে পারি, টাকা দিয়ে কি করবি, আমাকে টাকাটা আমার লাগবে, টাকাটা আমার লাগবে, তাই কইল কি সে আমার দশ হাজার টাকা দিয়েছে পরে দশ হাজার আমি দেন, দশ হাজার টাকা দেন আর আপনি আমার দেন টাকা রাখেন, আমার টাকা লাগবে, টাকা লাগবে, এই কথা বলছি, বলার পরে কয় আচ্ছা ঠিক আছে, আমি আসছি ওখান থেকে আমি টাকাটা নিয়ে দশ হাজার টাকা নিয়ে আমি ওদের বাড়ি চলে গেছি, বাড়ি চলে গেছি, বাড়ি চলে যাওয়ার পরে তখন আমি ওদের বাড়ি দিয়ে উঠি, বাড়ি দিয়ে ওঠার পরে ওর বাবা এক পর্যায়ে আমার উপরে খুব রাগ হয়ে যায় আর ওর মাও খুব রাগ হয়ে যায়, ওর মা হাতে পায়ে দরাদরি করে বাবা তুমি এই রাত্রে চলে যাও,
মানে চাচ্ছিল না আপনার সাথে বিয়ে দিতে,
এই রাত্রে চলে যাও, এই রাত্রে তুমি যদি থাকো তাহলে বাবা আমার মান সম্মান থাকবে না, শুক্রবার দিনে ওর বিয়ে হয়ে যেতেছে, অন্য জায়গায় অন্য জায়গায় বিয়ে হয়ে যেতেছে, বাজার সদায় করেন না, আমিও দেখতেছি যায় যে বাজার সদায় আসলেও করা, তা না এই কথা বলার পরে কিন্তু এর ভিতরে ওর সাথে আমার সাথে একদিন শাহালিবর মাজারে গেছিলাম ভাইয়া, শাহালিবর মাজারে নিয়ে গেছিলাম, ওরে ও গেছিল আমার সাথে, যারপর ওরে ওই আমার কইছে শাহালিবর মাজারে গিয়ে আমার সব কথা শুনে ও রাজি হয়েছে, আমি বললাম তুই মাজারে গিয়ে কইতে পারবো, হ্যাঁ পারবো, তখন মাজারে গিয়ে কইছিল যে আমার জীবনে যদি আমি বাইচা থাকি তাহলে সংসার করবো তোমার সাথে, যদি বাইচা থাকি আর যদি মারা যায় তো চলে গেলাম, আর তুমি কি কো? আমি করলাম তোর, আমি ওর সাথে কথা দিছিলাম যে যা আমিও যদি বাইসে থাকি আর আমি বিবাহ করি তাহলে তোমার আমি বিবাহ করব। ওরা আমি বললাম এই কথাটা, বলার পরে ওই কথাটাই ধরে রাখছে। তো যার পরে ওর মা যখন যতবার আমার চেষ্টা করতেছে, ওর চাচারা যতবার আমার চেষ্টা করতেছে, ততবারই ও ব্যারিকেড দিতেছে। ও বলতেছে না, যদি আমার বিয়ে দেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমার এই ছেলের সাথে বিয়ে দাও, আর যদি না দাও তাহলে কিন্তু বিবাহ দুইটাই হবে একলগে। সরাসরি বলে দিল
সালেহা,
হ্যাঁ সালেহা বলে দিল কিভাবে, আমার তোমরা একদিকে বিয়ে দেবো আরেকদিকে ওখানে যাই উঠবো আমি, লাশ কেউ ঠেকাইতে পারবো না, আমি যে কোনো প্রকার আমি সংসার করবো না, আর তোমরা কোনটা করবো ভাইবা দেখো। তখন এক পর্যায়ে মানে বাড়ির ভিতরে একটা হই হই পড়ে প্রায় মানুষ হয়ে গেছে একদর্শ ওই বাড়িটার ভিতরে।
তখন ওখানে
তখন আমি ওখানে স্টেট ওখানেই আমি তখন মানে আমি এক পা অফিস পাওয়া দেয় নাই, এবং ওই বাড়ির
যেহেতু মেয়েটা ফাইট করছে সুতরাং আমার এখান থেকে অফিস পাওয়া দেয়
কিছু নাই, যেহেতু আমার কোনো কথাই নেই এই জায়গায়, আমি কোনো কিছু বলতেই আসি না, কিন্তু আমারে ওরা অনেক চেষ্টা করতেছে। তখন ওরা এক পর্যায়ে জিজ্ঞাসা করছে ডাইকেই, ওই দেশের মান্যগণ্য ব্যক্তি নাম হলো সিরাজাহন, তার কথা মানে চেয়ারম্যান ওডে বসে, সে আসছে ওইখানে এসে আমার বলতেছে তোমার বাড়ি, আমি বললাম সব কিছু বললাম, তোমার গার্জিয়ান, আমি আমার গার্জিয়ান বলতে কেউ নাই, সরাসরি আমি বলে দিলাম আমার গার্জিয়ান বলতে কেউ নাই, হ্যাঁ আমার বাবা সরকারি চাকরি করে এইভাবে। তখন বলার পরে তখন মেয়েরে জিজ্ঞেস করছে তুই কি ছেলের সাথে বিয়ে হবি, কয় কি হ্যাঁ। তখন আমার শ্বশুর বললো, তখন তোমার শ্বশুর হয় নাই, ওর বাবা আর কি বললো যে ও যদি এই ছেলের সাথে বিয়ে হয় ও আর কোনদিন আমার মুখ দেখবে না, মানে ওরা তেজপুত্র করে দেব।
আচ্ছা,
মানে ওরে আর ঘরে উঠাবে না।
জি,
বলার পরে এখন ও বলতেছে যে আমি যদি আমার তদ্বিরে থাকে, আমার চার আঙুল কপাল থাকে, তাহলে আমি ওর ভাত খামো যে তোর সাথে আমি কথা দিছি, আর যদি না থাকে তা আমি আর তোমার বাড়ি আর কোনদিন আসবো না, আমি আর কোনদিন আসবো না, আমি নিজের পায়ে চেষ্টা করে দাঁড়াবো, না হলে আমি মারা যাবো যেখানে যাই, কিন্তু আমি আর এই বাড়িতে আসবো না, কিন্তু আমার বিয়ে দিলে এই ছেলের সাথে দিতে হবে, ওর সাথেই বিয়ে দিতে হবে, ডাইরেক্ট ও বলল, স্টেট কার্ড বলে দিল ওই জায়গায়। তখন সিরাজাহন কইল কি দেখো নূর ইসলাম ডাইতে বসে, যেহেতু মেয়ে এক পায়ে রাজি, তুমি বিয়ে দিয়ে ওখানে অসুখী হবা, তুমি এর চেয়ে বরঞ্চ বিয়ে এখানে তুমি দিয়ে দাও। ভাগ্যে যারা নসিব আছে, অনেক মেয়ে সারাসারি হয়ে যায় না, তারা আবার বিয়ে হয় না, তুমি একটা কাজ করতে বসে। তা আমার শ্বশুর কোন প্রকার রাজি হলো, আমার শ্বশুর বললো সরাসরি বললো কি যে আমি এই মেয়ের পরিচয় দেবো না, মেয়ের পরিচয় দেবো না, তো পরিচয় দেবো না। সিরাজাহন আমারে ওই রাত্রেবেলা আমারে নিয়ে গেল তাদের বাড়ি, বিয়ে দেবে আর কি আমার সাথে কইরা গেল, বিয়ে দেবে আমার সাথে নিয়ে গেল, মেয়েও নিয়ে গেল, মেয়েও নিয়ে গেল, নিয়ে যাবে আমার বলতেছে তোর সাথে টাকা আছে কত? আমি কইলাম কি যে আমার ওই ওই 10,000 টাকা নিয়ে গেলাম, আবার ওই ফারজানার মার্কেজ থেকে নিয়ে গেছি 3,000 টাকা, আমার কাছে প্রায় আরো 1,000-3,000 টাকা ছিল, প্রায় মোটামুটি 18-19,000 টাকা আমার সাথে তখন, ওই 10,000 টাকা নিয়ে, টাকা তো শুধু ওই 10,000ই না, আমার কাছে তো কিছু ক্যাশ টাকা ছিল, ওই টাকাটা নিয়ে আমি কইলাম কি যে এই টাকা আছে, তাহলে একটা কাজ কর, তুই ঢাকা উঠার মতো কোন জায়গা আছে? আমি একটা ভরসা করছিলাম যে ফারজানা আমার কাছে উঠবো, ওই জায়গায় উঠছি, ওটা রাস্তা আমার ওইটাই, এছাড়া কোনো রাস্তা নাই। তখন আমি ওরে ওখান থেকে তারা বিয়ে দিয়ে দিলাম, আমার সাথে বিয়ে দিয়ে দিল।
কত সালে বিয়ে করলেন সেটা মনে নেই, আজ থেকে কত বছর আগে?
2016 এক বছর বাকি আছে আর কি,
1999 সালে। ঠিক আছে,
1999 সালে, এটা আমার স্পষ্ট খেয়াল আছে, এই জিনিসটা খেয়াল আছে,
1999 সালে আপনি বিয়ে করলেন?
হ্যাঁ হ্যাঁ, 1999 সালে আমি বিয়ে করলাম। বিয়ের পরে আমি ওরে নিয়া এখন বলতেছে যে তোর কাছে টাকা আছে কোথায়? টাকা তখন স্বর্ণের বলি ভাই, আর 3,000 টাকা, 3,000-3,500 টাকা স্বর্ণের বড়ি। তখন কইল কি যে নাগপুর কেনা লাগবে না, একটা নাগপুর টুল কিনে দেওয়া লাগে না? তখন সিরাজাহন আমার বলতেছে, আমি কি তার আমার একটা মেয়ে আছে, মেয়েটা স্কুলে পড়ে, ওই মেয়েটারে আমার সাথে আর তার স্ত্রী পাঠাই দিল যে তোমরা কিছু মার্কেট করে নিয়ে আসো, টাকা তো ওরই কিছু মার্কেট নিয়ে, তা আসলো, আসার পরে প্রায় 1,200 টাকার মার্কেট করছে, নাকের ফুল টুল নিয়ে শাড়িটারি যা কিনছে 2-3,000 টাকার মার্কেট করছে আর কি টোটালে। তারপরে আমি কইলাম কি এটা কাজ করেন কাকি? কি আর ওই মেয়েটা ওই যে সিরাজাহনের মেয়ে বলতেছে, কয় এই সালারে তুমি কিছু দেবা না? আমি একটা ওরে মানে একটা চেইন দিলাম, দুইটা কানেরটা, একজোড়া কানেরটা কিনে দিলাম, দিয়ে আমি চলে আসলাম ওখান থেকে। আসার পরে বিবাহ দিয়ে দিল, পরের দিন করে আমি ঢাকা চলে আসি। আমাদের কিন্তু ওখানে কোনো এই রাত্রে বিয়ে দিছে, বাট আমি ওইখানে ওই রাত্রে ছিলাম, সকালবেলায় আমরা ঢাকাতে রওনা হয়ে চলে আসি। সকালবেলা না, সকালবেলা আসতে বলতে সকালবেলা রওনা আসতাম, গাড়ি পেয়ে নিয়ে গাড়ি না পাওয়ার পরে আমরা লঞ্চে চলে আসি।
জি,
বিকালে এসে সকালে নামি, সকালে এসে ফারজানার ওই কষাইয়ের বড় বাসা যায়, ফারজানা আমার বাসা যাই, কষাইয়ের বাসা যাই, যাই ওখানে রাত্রে থাকি, রাত্রে ও থাকে ওইখানে, আমি মেসেই থাকি। তারপরের দিনকে ঘর ভাড়া নেই, ঘর ভাড়া নিয়ে জীবনযাপন করতেছি ভালোই। করার পরে 2000 সালে আমার বড় ছেলের জন্ম হয়। 2000 সালে,
আচ্ছা,
বড় ছেলে হওয়ার পরে যাই হোক, আমি ও বলতেছে কয় কি চলো যখন বাড়ি যখন আমরা তখন মোটামুটি ভালোই আর কি, এর ভিতরে দেখেন আমি যখন বিবাহ করে নিয়ে আসি, ওই যে আলতাবার বাবার কাছে আমার এতগুলো টাকা ছিল, ওই লোকটা আমার একটা চিট করে। চিট করে কিভাবে? ওরা আমার টাকাটা দেয় না, কোনো প্রকারে আমি টাকাটা উঠিতে পারি না, কোনো প্রকারে ভাই আমি টাকাটা উঠিতে পারি না। আজ বলতো আমি টাকাটা উঠিতে পারিনি, ওখান থেকে আমি 1300 টাকার মতো নিছিলাম টোটাল, অনেক কষ্ট করে 10,000 টাকা আর
80,000 টাকার জায়গায় আপনি কোন রকমের 10-20-30,000 টাকা,
30,000 টাকা নিছি টোটাল। ওর খাতা আমার কাছে এখনো আছে, ওই খাতাটা আমার কাছে, কিন্তু ওর কাছ থেকে আমি 8 টাকা নিতে পারলাম না, কোনো প্রকারে নিতে পারলাম না, 5,000-2,000 টাকা করে নিলাম। কিন্তু তার একটা মনে তার কাছে ছিল, ওই আলতাবের একটা শালি ছিল এক পাও ল্যাংরা, ওই মেয়েটা আমার কাছে বিয়ে দেবে করে, কিন্তু পরে জানতে পারছি এই কারণে আমার টাকাটা দিল না আর, না তো আমার টাকাটা মার খেয়ে গেলাম ওই জায়গায়, কঠিন একটা মার খেয়ে গেলাম টাকাটা নিয়ে। ওই টাকাটা দিলে আমার কিছুটা আমি ইয়ে করতে পারতাম, কিন্তু ওদের ছাড়াই এখন আমি গাড়ি পেলাম ভাইয়া। ওদের আর বিয়ে করার পরে ওরা আমার আর গাড়িও দিল না, টাকা পয়সা দিয়ে আমার ই দিয়ে দিল। তখন ওই পাশাপাশি অনেক বুঝতে গাড়ি ছেড়েছিল জায়গায়, পাশাপাশি একটা গেলে আমার গাড়ি দিল, পরে ছাড়াই গাড়ি দিল। গাড়ি দেওয়ার পরে আমি ওখান থেকে গাড়ি যদি চালাই, 2000 সালে আমার বড় ছেলের জন্ম হয়। জন্মের পরপর আমার বড় ছেলেটা নাভিটা ফাইটা পুষ বেরিয়ে গেছিল তার ভাইয়া, নাভিটা সুগার গেছিল, সুগার নাভি প্রায় এক মাস পরে নাভিটা ফাইটা পুষ বেরিয়ে গেছে, মানে ওইখানে কিছু রয়ে গেছিল মনে হয় যে, মানে কোনো কিছু হয়েছিল আর কি, পুষ বেড়ে গেছে। ওই ছেলেটা ডাক্তার দায়িত্ব দিতে আল্লাহর রহমত উপরে আল্লাহর দয়া আমার উপরে উপরে আল্লাহর সহায় আমার ওই ছেলেটা বাইসে আছে, সুস্থ হয়েছে। সুস্থ হয়ে যাওয়ার পরে আমি ও কয়েকি আমার স্ত্রী কয়েকি যে তুমি একটা কাজ করো, কয়েকি কামাগো এই ছেলেটা তো আমি চাকরি করতে পারি না আর মোটামুটি ভালোই চলি, চলো তুমি দেশে যাও। তো আমি দেশে চলে গেলাম, একা দেশে গেলাম। আমি আগে দেশের পরিস্থিতি দেখে আসি, মানে অনেকদিন কর পরে যে দেশের পরিস্থিতি দেখে আসি, কারণ আমি তো ভবিষ্যৎ তারা করতে যেন আমার ছেলে হয়েছে, আমি চিন্তা করতে যেতে আমার বাড়িঘরে একদিন যাইতে হবে, দেখি যাই আগে কি হয়। তখন ভাইয়া দেশে গেছি, আমার কেউ চেনে না ভাইয়া, আমার দেশের মানুষ আমার কেউ চেনে না।
কত বছর পরে গেলেন?
প্রায় 20 বছর।
20 বছর পরে দেশে গেছেন, না চেনাটাই স্বাভাবিক। ছেলে নিয়ে দেশে গেছেন, বউ নিয়ে?
না ওই মুহূর্তে আমি ছেলে নিয়ে যাইনি আর কি, তার এক মানে প্রথমে একলা গেছি।
আচ্ছা, যাওয়ার পরে কি দেখলেন?
যাওয়ার পরে আমার ওই চাষার কাছে যাই আমি জিজ্ঞেস করি যে সোনালী সর্দারের বাড়ি কোনটা, মানে চাষায় হাল চাষ করতেছে আমার মেজো চাষায়।
আচ্ছা,
হাল চাষ করেছে ক্ষেত্রে, কিন্তু আমার স্পষ্ট আমার গ্রামে কিন্তু আমি যাই পড়ছি, আমি কিন্তু অন্য কোনো গ্রামে যাই। মান পয়সা কিন্তু তিনটা ভাইয়া, একটা নলসিটি মান পয়সা, একটা চালকাড়ি মান পয়সা, একটা উত্তর মান পয়সা।
ঠিক আছে, বলেন।
আমার মান পয়সা আমি যাই পড়ছি, চাষার কাছে জিজ্ঞেস করতেছি যে কাকা, হ্যাঁ কাকা কয়ে বলান দিয়েছে, কাকা সরুটানি সর্দারের বাড়ি কোনটা চেনেন? তোর নাম মুহূর্তে সে চায়ে রয়েছে, কয় তোমার কি হয়? আমি কি আমার বাবা হয়। তোর নাম কি জহিরুল? আমি কইলাম কি জি। কয় তাহলে তুই আমার চেনস? আমি কইলাম কি না আমি চিনি না। তো কয় আমি তোর কাকা মানিক। ধরে আমার কান্দন লো, বুকে জড়াই ধরে আমার কান্দন লো, এমন কান্দা কানলো মনে হয় যে আমিও কান্দি হেও কান্দা, আমার শরীর ভিজে গেল।
সেই চাষা চাষা দেশ থেকে চলে যেতে বলেছিল?
হ্যাঁ, সেই চাষা মেজো চাষা,
মানে বলেছিল যে তুমি আর কখনো ফিরবা না।
তখন মানে আমার ধরে যে কান্দন লো, মানে বিশ্বাস করবেন না, গরু তো খাড়াই রয়েছে আলের গরু, আর সে যে একটা কান্দন লো হিসেবে কানতে 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 চাষা আমার কান্দের পড়ে গেল, অজ্ঞানে পড়ে গেল চাষায়। এখন ওই যে পাশে যে আলস হয়, 4-5 জন লোক দৌড়ে এসে
কি হয়েছে, হ্যাঁ
দৌড়ে এসে আইয়া আমার দেখছেন, আমার তো কেউ ছিল না, আমার কেউ ছিল না। আন কয় চাষা তো অজ্ঞান হয়ে পড়ে গেছে, একটা ভয়াবহ জিনিস হয়ে গেছে।
কি নাকি বলেছে, কি নাকি হয়েছে?
আমরা বলতো তোমার বাড়ি কোথায়? আমি কইলাম তোর সবকিছু বলে আমার কাকা লাগে, আর আমি সরাসরি কইতেছি আমার চাষা লাগে, আমার চাষা লাগে। কয় তোর নাম কি? আমি কি আমার নাম জহিরুল, আমার নাম জহিরুল, এই কথা বারবার কইতেছি। আর কয় কে তোর বাবার নাম কি? আমি আমার নাম সুটানি সর্দার, ডাক্তার সুটনের সর্দার, ভালো নাম আজহার আলী সর্দার যে বললাম। তারপর সবাই চিনছে, চেনার পরে সবাই আমাদের যে চাষারে লইয়া আমারও লইয়া বাড়ি যেতেছে। ভাইয়া বাড়ি গেছি পরে তো চাষা কান্দন তো, কিন্তু আমার মনে হলো যে আমার মাথায় মনে হয় যে বিনা ম্যাগে বিনা বৃষ্টিতে মনে হয় ঠাড়া পড়ছে।
দেখেই এতদিন পরে দেখার পরও
হ্যাঁ, সে কোনো প্রকারে মেনে নিতেছে না যে আমি তার এই ঘরের সন্তান, এই জিনিসটা সে আর মেনে নিতে পারতেছে না। সে বলতেছে এসেলে চিনি না, আর দেশের মানুষ না প্রায় 2-300 মানুষ এসে দেখতে ভাইয়া, পুরো গ্রামের মানুষ এসে দেখতে,
যে 20 বছর পরে জহির,
20 বছর পরে একটা ছেলে আসছে, পুরো গ্রামের মানুষ এসে দেখতে আমারে দেখতে আসছে। দেখার পর কোনো প্রকারে মানতেছে না। তা ওখানে আমি বেড়াইলাম চাষা ঘরে, প্রায় খাওয়া দাওয়া করলাম, 6-7 দিন বেড়াইছিলাম। বেড়ানোর পরে আমি কয়েটা চাষার কাছে কয়েটা, কিন্তু বলি না যে বিয়া করছি।
বাবা কোথায়?
বাবা তখনও চাকরি করে।
20 বছর পরে গেলেন, বাবার সঙ্গে দেখা হলো না?
না দেখা হলো না। বাবা খবর পাইছে কিন্তু বাবা দেখা করতে আসলো না, আসতে পারে না আর কি, চাকরি অবস্থা আসতে পারে না। আর আমিও তত্তর বেশি করে নিয়ে চিন্তা করছি, আমি কাকার কইছি যে বাবা কইছে যে ওরা রাখতে, আমার রাখতে কইছে যে ওরা রাখো আমি আসতেছি কয়েকদিন পরে, আর ছুটিতেছো তোরা বাড়িতে যাইতেছো না, ওরা রাইখা দাও আমি আসতেছি। তা আমি কাকার বললাম কাকা আমি কয়েকদিন পরে আমি আসতেছি, কয়েকটা দিন পরে আমি আসতেছি। একথা কাকারা কইয়া চার পাঁচ দিন পরে আমি ওখান থেকে চলে আসি, কারণ আমার তো এদিকে আমার বাচ্চা আছে, আমার ফ্যামিলি আছে, আমি ঢাকাতে চলে আসি। চলে আসার পর আমি কইলাম কি এই ঘটনা আমার ফ্যামিলির বললাম যে দেখো বিনা মেঘে বিনা বৃষ্টিতে কিন্তু ঠাড়া পড়ে গেছে আমার মার মাথা, তুমি কি যাবা ভাই? তাই কইলো কি যে হ্যাঁ যাবো, যাবো যাই দেখি কি হয়।
আচ্ছা
যাবো, ওর মেন কথা হলো যে ওর হলো একটা স্থানও নেবে, ওর হলো মেন সমস্যা হচ্ছে এখানে, ওই জন্য বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত যে ওর একটা মেন একটা স্থান দরকার, যে সে যাই হোক।
এদিকে তো ওনার আপনার শ্বশুরের দিক থেকে তো একদম যোগাযোগ বন্ধ,
যোগাযোগ বন্ধ টোটাল। কিন্তু এর ভিতরে যাওয়ার জন্য চেষ্টা করছিল, এক বছর ভিতরে বাচ্চা কাছে হয়ে গেছে। এরপরে
চেষ্টা করছিল কি ওখান থেকে কি বাধা করে দিয়েছে, না করে দিয়েছে?
না না করেও দেয় নাই, কিন্তু যাওয়ার জন্য সেটা আমি যাইতে দেনি, যাইতে দেনি। এরপরে আবার মাঝখানে আবার আমার যে ভাইরা আছে এখন এখানে ঢাকাতে আছে, এই ভাইরার সাথে আমার সাথে সম্পর্ক ছিল, সেই সবকিছু করতো।
আচ্ছা ঠিক আছে, তো আপনি যাওয়ার চেষ্টা করলেন বাড়িতে,
তখন আমি বাড়িতে যাওয়ার একটা চিন্তা ভাবনা করি যে বাড়িতে যাবো। তখন আমি ঢাকা শহরে কোনো বাসা কোনো মানে ঘর ছাড়া কোনো চিন্তা ভাবনা নাই, প্লাস আমি আমার পরিবারকে নিয়ে বাচ্চা নিয়ে আমি বাড়ি চলে যাই।
বাচ্চার বয়স কত তখন?
তখন বাচ্চার বয়স কত, সাত আট মাস হবে,
সাত আট মাস। ওকে,
বাড়ি চলে যাই বাচ্চাটা নিয়ে, বাড়ি চলে যাই। বাড়ি চলে যাওয়ার পরে বাবাও আসে, বাবাও আসে। তখন এই বাচ্চা দেখে মানে আমার বাবা কোনো প্রকারে বাচ্চা কোলে নেয় না, আমার পরিবারকে মেনে নিতে চায় না।
আপনার বাবা? আপনার আপন বাবা?
আপন বাবা মানে আমাকে মানে, আমার মেনে নেয়, কিন্তু আমার বাবা আমার এই সন্তানকে আর আমার পরিবারকে মেনে নিতে চায় না।
দ্য মোস্ট টেরিবল থিং ইন লাইফ,
মানে
এক ঘন্টা পরে কি ঘটবে আপনি জীবনে কিছুই জানেন না, বিশ বছর পরেও যেটা ঘটলো সেটাও তো অনাকাঙ্ক্ষিত, তাই না? একটা হচ্ছে যে ছেলেটা তখন রোজগার করে, সামর্থ্য আছে, মেনে না নেওয়ার প্রশ্নটা আসছে কেন? মানে ছেলেটা গেছে সম্পত্তির ভাগের জন্য নাকি কোনো কিছুর জন্য? যে ছেলেটা বিশটা বছর পরিবারের কাছ থেকে দূরে থাকতে পারল, সেই ছেলেটা বাকি জীবনটাও দূরে থাকতে পারবে। বিশ বছর পরে পরিবারের কাছে ফিরে এসছে, পরিবার থেকে তো একটা ওয়ার্ম রিসিভ হওয়া উচিত ছিল। এক দুই নম্বর যেটা, সেটা হচ্ছে যে যদি অধিকার থেকেই থাকে ওর সম্পত্তিতে বা অন্য কোনো কিছুতে, সেটা তো ওর প্রাপ্য, তো বাবার তো উচিত সেই জিনিসটা তাকে বুঝিয়ে দেয়া। পয়েন্টটা এখানে, কিন্তু আমরা যা ভাবছি সেই ভাবনার সাথে আসলে ওর গল্প কি মিল খাবে, সেটার জন্য আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে ফিরে আসছি। এবং শেষবারের মতো আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প, একদম প্রান্তিক পর্যায়ের একজন সাধারণ মানুষের জীবন গল্প, যে লেখাপড়া করেনি, যার জীবনে অনেক উত্থান পতন, যার জীবন গল্পটা হয়তো ইতিহাসের কোনো জায়গাতেই লেখা হবে না, যার কথা হয়তো কেউই মনে রাখবে না, কিন্তু আমরা আমাদের এই জীবন গল্পে নিয়ে এসেছি। কারণ আমরা মনে করি পৃথিবীতে অসাধারণের সংখ্যা খুব কম, সাধারণ মানুষের সংখ্যা অনেক বেশি। আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের আসলে সাধারণ মানুষের জীবন গল্পটাই জানা উচিত। হ্যাঁ, অসাধারণকে আমরা জানব, কিন্তু অসাধারণ হতে না পারলে জীবনের যেই বিতৃষ্ণা কিংবা জীবনের যে তেষ্টা, জীবনের যে ক্ষোভটা জন্ম নেয়, সেটা যাতে কম জন্ম নেয়। এবং এই সাধারণ মানুষের মধ্যে সাধারণ মানুষের জীবন গল্পই যে অসাধারণ জীবন গল্প হতে পারে, সেটা আমরা বারবার চোখে আঙুল দিয়ে দেখেছি এবং দেখাতে চাই। আমরা এখানে একটা বিরতি নিচ্ছি প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ওকে, আমরা ছোট্ট একটা বিরতি নেবার পর আবারও ফিরে আসছি, আশা করছি আমাদের সাথেই থাকবেন। আর বাই দ্য ওয়ে প্রিয় শ্রোতা, একটা কথা না বললেই নয়, অফ মুড, গন মুড কিংবা সিচুয়েশন যখন একটু কড়া, যখন মন বসছে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে। প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড।
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প। লাভ, হেট, চ্যালেঞ্জ, মোটিভেশন, লাইস, ট্রুথ, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned Sunday and Wednesday with me RJ Kibria, only on Dhaka FM 90.4.
শুনছেন আরজি কিবরিয়ার সাথে মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্টস জীবন গল্প।
আরো একবার স্বাগত প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। জি, যেখানটা আমরা ছিলাম, জহিরুল
তখন
বাবা মেনে নিচ্ছিল না,
বাবা মেনে নেয় না, আমার স্ত্রীকে মেনে নেয় না কোন প্রকার, আমাকে যতটুকু মানে কিন্তু আমার স্ত্রীকে কোন প্রকার মানে, আমার বাচ্চা কোলেও নেয় না, মাইনে নেয় না, কোন প্রকার মাইনে নেয় না। নানা হতে এক পর্যায়ে চাচার ঘরে প্রায় দুই রাত থাকি, দুই দিন দুই রাত থাকি। থাকার পরে এখন কোন প্রকারই আমি ঘরে উঠতে পারতাছি না, যা অনেক কয়েটে অনেক রিকোয়েস্ট করে টোরা দেশের কয়েকজন মানুষের রিকোয়েস্ট করলো, তারা রিকোয়েস্ট করে আমার ঘরে উঠে দিছে, ঘরে উঠে দিছে, বাচ্চারা কোলে দিছে, বহুত কষ্টের মধ্যে বাচ্চারা কোলে উঠে দিছে, আব্বার কোলে উঠে দিছে, কিন্তু আমার মা কোন প্রকারই দেখতে পায় না। তখন মাসে ছিল রমজান মাস, কিন্তু আমি এই বাজার করছি, মোটামুটি ভাবে ভালোই বাজার কাট করতাম, মোটামুটি ভাবে কি পার ডেই বাজার করতাম। কিন্তু তারপর আমি করলাম কি, আমি তো প্রায় পনেরো বিশ দিন থাকি বাড়িতে, থাকার পরে আমি করলাম যে আমি ঢাকা চলে যাব। তখন ওই দেখলাম পনেরো বিশ দিনে আমার পরিবার বলল যে আসলে তুমি যেটা বলছো সেটাই কথা, কিন্তু এখানে থাকা সম্ভব না, কিন্তু তুমি একটা কাজ করো। আমি করলাম কি মানে, ও খাওয়া দাওয়ার দিক দেওয়া নেই, বাচ্চা কাচ্চার দিক দেওয়া নেই, আমার মার গতিতে আর কি বুঝে গেছে যে তুমি একটা কাজ করো, তুমি একটা পোতার জায়গা দেখো, ঘর মানে যাকে বলে ঘরনের জায়গা আর কি, ঘরনের জায়গা নিতে পারো নাকি, ঘরনের জায়গা যদি দেয় তুমি ঘরনের জায়গা চাও তোমার বাবার কাছে। আমার পরিবার বলল তো ওই জায়গায় আমরা ঘরোডে থাকুন। তা আমি এই কথাটা বাবার কাছে তুলে ধরলাম যে আমারে কোন একটা জায়গায় তুমি আমার ঘরনের জায়গা দাও। কিন্তু এই কথাটা বলার পরে আমার বাবা ডাইরেক্ট বললো যে আমি যতদিন বাইসে আছি দুনিয়ায় ততদিন কেউ কোনো জায়গা দেওয়া হবে না,
একদম ডিরেক্টলি বলে দিল,
ডিরেক্টলি বলে দিল।
কয় ভাই বোন ছিলেন আপনারা?
আমি তো আমার মার একাই, আর সৎ ভাই ছিল তিনটা, বোন ছিল দুইটা।
আচ্ছা আচ্ছা।
এবং কোন জায়গায় ঘর উড়ানো হবে না, খাইলে এই ঘরের ভিতরে খাইতে হবে, থাকলে এই ঘরের ভিতরে থাকতে হবে, না হলে বাদ, যার যার পথ শেষে মাইপে নাও। আমার বলে দিল তুমি তোমার পথ তুমি রাস্তা দেখে নাও। তা আমি বেশ ফ্যামিলি নিয়ে আমি ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পরে পূর্বে আমার বাবা চাকরি করা অবস্থায় তার রিটায়ার্ডের বাকি ছিল এক মাস, তখন বাবা স্টক করে।
আচ্ছা।
তখন স্টক করে তার এক সাইড প্যারালাইসিস হয়ে যায়।
আচ্ছা।
তো ওই অবস্থায় সরকার তারে পেনশন পাইছে, রিটায়ার করে দিছে, তারে এক মাস আগেই মনে হয় তার রিটায়ার করে দিছে। যেভাবে হোক কিভাবে কিভাবে করছে আমি তো পড়ালেখা জানি না, ওটা আমার ভাইরাই জানে বা ওরাই জানে। হ্যাঁ, ও বাবার রিটায়ার করে দিছে। কিন্তু বাবা রিটায়ার্ডে বাড়ি আসলো, সে একে একে দুইবার স্টক করলো, একবার তো এক স্টকে প্যারালাইসিস হয়ে গেছে, দ্বিতীয় আরো একবার সে স্টক করলো, কিন্তু সে অনেক টাকা খুয়েছে। টাকা খুয়ানোর পরে আমিও কিছু টাকা দিছি, প্রায় আমি প্রায় হাজার চল্লিশ টাকার মতো দিছি। তারপর আমি মনে করলাম টাকা পয়সা দিয়ে দেখি বাবার থেকে পোতার জায়গাটা নিতে পারি নাকি, ঘরনের জায়গাটা নিতে পারি নাকি। এবার চিন্তা করলাম, হঠাৎ করে একদিন চাষারা ফোন করতেছে, কয় বাবা তুই একটা কাজ কর। তখন আমি টেলিফোন মোবাইল ব্যবহার করি, বুঝতেছে বাবা তুই বাড়ি আই, পর বাড়ি এসে পর। আমি বললাম কে কয় তোর বাবা অসুস্থ, যদি মারাটা যায় তোর কিন্তু জায়গা দেবে না, এই মুহূর্তে যদি বাড়ি এসে না থাকস তাহলে তোর জায়গা দেবে না। তাই আমি বাড়ি আসলাম, ঘরটা ছেড়েই বাড়ি আসলাম, বাসা বাড়ি ছেড়ে দিছি, ছেড়ে দিয়ে একটা পিকআপে বাড়ি চলে আসলাম। এখন ঘরে উঠছি, আমার ঘরে জায়গা দিছে কিন্তু আমার পোতার জায়গা কোনো মতে ঘর উঠানে জায়গা দিবে না। তখন ভাই আমার কাছে ক্যাশ আছে প্রায় আশি নব্বই হাজার টাকা ক্যাশ আছে, তাছাড়া আমার কাছে যেসব মাল জিনিস আছে, আমার স্বর্ণ যা আছে আমার পরিবার, তাতে প্রায় লাখ দেড় টাকা ক্যাশ হয়, তাতে আমি একটা ঘরটা উঠিতে পারি, সুন্দরভাবে থাকতে পারি। তখন আমার কোন প্রকারে জায়গা দিতে, তখন আমি করলাম কি, তখন আমার ঘরে বাজার করতে হয়, বাবা তো রিটায়ার্ড, বাবা তো মনে করেন এখন কথাও বাজে, তার প্যারালাইসিসের রোগী, আর বাড়িতে আর কোন মেজ ভাইও থাকে না, বড় ভাইও থাকে না, বড় ভাই চাকরি করে সে আলাদা বাড়ি করছে, কাকড়াদারিতে বাড়ি করছে, মেজ ভাই সে ফার্মেসি দিয়ে বসে থাকে, সেও পড়ালেখা, ছোট ভাই সে মেজ ভাইয়ের কাছে থাকে, কথা বলতেছেন। এখন আমি সব বাজার ঘাট আমার উপরে, আর বাবার যে রিটায়ার্ডের টাকা পেনশনের যে টাকাটা পাচ্ছে তা কিন্তু আর ব্যবহার হচ্ছে না, তা তারা তারা খাইতেছে, মান নামে নিয়ে গেছে তা। এখন ওই বাজার সাথে আমি করি, তারপরে কি করলাম, আমি বুদ্ধি করে আমি একটা গাড়ি কিনলাম, টেম্পু গাড়ি কিনলাম, টেম্পু গাড়ি কিনে আমার তাতে এয়ারপোর্ট বাড়ি করা লাগবে, আমি এভাবে কতদিন চলবো, টেম্পু গাড়ি কিনলাম। টেম্পু গাড়িটা কেনার পরে আমি ওই গাড়িটা চালাই, চালানোর পরে দেখলাম গাড়িতে আমার লস ছাড়া লাভ হয় না কোন প্রকারই না। আমি গাড়িটা কিনে আসি হাজার টাকা, কিন্তু আমার গাড়িতে লস ছাড়া কোনো লাভ হয় না।
জি,
যে গাড়ি চালাই আমি যা পাই তাতে আমার বাজার খরচ চলে না, তাই গাড়ি চালানো বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দিয়া এরপরে নানা বাড়ির চিন্তা ভাবনা করছি, নানা বাড়ি যাবো, নানা বাড়ি খোঁজ করে বাড়ি করলাম, খোঁজ করে বাবার কাছে ঠিকানা নেই, অবস্থা নেওয়ার পরে বাড়ি করি, বাড়ি করার পরে নানা বাড়ি গেলাম। নানা বাড়ি যাওয়ার পরে আমার পরিবার নিয়ে যাই, নানা বাড়ি যাওয়ার পরে আমি
পরিবারকে দিয়া আমি ওই বাড়িতে নানা বাড়ি উঠলাম। ওঠার পর মামুরা পরিচয় দিল, মামুরা কান্না টানলো, সবাই সবকিছু কল টানলো, সবাই ভালোই রইল। পরের বার আমি বেড়াতে গেলাম, বেড়াতে যাওয়ার পরে আমার ছোট মামু আমার সাথে একটা প্রতারণা বলতে কঠিন একটা বেমেনি করছে যা আল্লাহ সইবে না। সে আমার বলল কি যে জহিরুল তোর এই অবস্থা, তুই একটা কাজ কর। আমি কি কয় তুই তোর মায়ের আমার ঘেরের ভিতরে কিছু কতটুকু জায়গা আছে জায়গাটা তুই আমার দিয়ে দে বাবা, তোরে আমি কিছু টাকা দিয়ে দিই। কিন্তু আমি তখন বুঝতে পারিনি যে ওরা আমার এইভাবে একটা সিট করবে, এভাবে একটা জ্ঞান করবে। তখন ও বললো কি, আমি বললাম কি না আমি কোনো সম্পত্তি বেচতে আসি নাই, আমার খালার সাথে পরিচয় হলো। তা আমার খালু আমার একটা বুদ্ধি দিল যে তুই ওটু দিয়ে দে, তুই দিয়ে দে, অসুবিধা নাই ওটু দিয়ে দে। কিন্তু ওখানে খালু যে ওদের সাথে একটা সিট করছে তা আমি বুঝতে পারিনি। খালুর কথায় আমার খালা খুব ভালো মানুষ, তখন আমি বুঝি না জায়গা কিভাবে দলিল করে আর কিভাবে কি করে তাও আমি বুঝতে পারিনি। তখন সে আমার বলার পরে আমি খালুক গেলাম রিস্ট্রিবিউশন গেছে। যাওয়ার পরে আমার বলে কি আমার যা শিখেছে আমি এই বললাম তোর জায়গায় টাকা বুঝে পাইছো, আমি কিছু হওয়া বুঝে পাইছি। কিন্তু ভাই আমি এই ঘরের তলে বসে আমি একটা টাকা সেখান থেকে আমি পাই নাই, কথা বলতেছেন এখানে আমার আমি মরে গেলে আল্লাহ পাক আমার দেখবে। ওরা আমার কাছে করে একটা সিট করেছে, ওরা ওখানে জায়গা লেখে নিয়েছে। আমার কথা হলো সে ওখানে তিন কাটা জায়গা ছিল, তিন কাটা জায়গা ওরা নেবে আর বাদবাকি জায়গাটা ওটা আমার থাকবে। ওর ঘেরের ভিতরে এই জন্য জায়গাটাও চাইছে আমার কাছে, যে অন্য অন্য মামুরা জ্বালা এই জন্য ওই জায়গাটা চাইছে। তখন আমার মার নামে জায়গায় আমার মায়ের ওখানে মাটি দেওয়া হয়েছে, ওই নানা বাড়িতে মাটি দেওয়া হয়েছে আমার মায়েরও। আমার মায়ের এই বাড়িতে মাটি দেওয়া হয়নি, আমার মায়ের এই বাড়িতে জায়গা দেয় নাই। আমার একটা মেয়ে মারা গেছে, মেয়েটা এই বাড়িতে শুধু মাটি দিছি। তখন ওই মামু আমার কাছে জায়গা লেখলো, আমার কলো তুই বলবি যে টাকা বুঝে পাইছি। আমি কইলাম টাকা বুঝে পাইছি, টাকা বুঝে পাইছি কয়েতে এলাম। কয়টা পরে আমি বাইরে আসলাম, বাইরে আসার পরে বাড়ি আসলাম, বড় মামুর বাড়ি আসলাম। কিন্তু ওরা তিন মামু এক, দুই মামু এক, এক মামু জানে না, দুই মামু এক আর আমার খালু এক, তিনজন এক। এক হয়ে যাওয়ার পরে আমি জানতে পারলাম না, না জানার পরে আমি বাড়ি এসে, বাড়ি এসে ওরা জায়গা যতটুকু আমি পাইতাম সবটাই দুই মামু নিয়ে এনেছে। আমি ভাইয়া এই জিনিসটা আমি বুঝতে পারিনি,
প্রপার্টি আপনাকে দেয়নি, আপনার কাছ থেকে নিয়ে নিয়েছে, তারপর কি হলো?
নিয়ে এনেছে, নিয়ে এনেছে পরে আমি বললাম ওরা যখন আমার টাকা তার কথা, আমি যখন বড় মামুর ঘরে আসলাম তখন পুলিশ দিয়ে আমার ধরাই দিল, কয়েক ওরা আমার পিস্তল ঠেকাইছে পুলিশ দিয়ে। পুলিশের টাকা খাওয়াইছে নাকি আল্লাহ মাউত জানে, যাই হোক যে কোনো প্রকার পুলিশ আমার ধরে নিয়ে যাব, ধরে নিয়ে যাব। এরপরে আমার খালু আইসে আমার লাগে একটু সুপারিশ করে কি করলো, কয়েকি যে না না এই ধরনের কোনো ছেলে ভালো খুবই, এ ছেলে আমরা চিনি, এ ছেলে আমাকে পরিচিত, আমার আমারই এই ভাড়া বলা এইভাবে এইভাবে সারে দেন, মানে আমার ছুটিয়ে দিল আর কি। কিন্তু ছুটিয়ে দিয়া আমার 200 টাকা দিয়ে দে আমার গাড়ি ভাড়া, আমি কি গাড়ি ভাড়া আমার লাগবে না। আমি কই আমি অস্ত করতে কোনো জানরা নিয়ে আর কি চলে আসি। ওখানে একটা বিশাল আকারে একটা সিট করছে আমার সাথে, আইজো বোন তারা আমার মামুবাড়ি আমি যাইনি, আমার নানি তখন পাইছে ছিল, আমি আর যাইনি। না যাওয়ার পরে নানি এখন মারা গেছে, তাও আমি জানি না, ওই ভয়তে আর যাইনি মামুবাড়ি। ওরা যে আমার পুলিশ দিয়ে ধরেছে না, ওই ভয় তার আমি আর মামুবাড়ি যাই না, যাওয়া বন্ধ করে দিলাম টোটালি। মামুবাড়ি এখন আর যাই না, চিনিও না, যাইও না। তারপরে আমি আসলাম বাড়িতে, বাড়ি আসার পরে থাকতেছি বাড়িতে, কারণ ওই সৎমার তারা আর বাড়ি থাকতে পারি না। আবার জায়গা চলে আসি ফ্যামিলি নিয়ে, ফ্যামিলি নিয়ে গাড়ি গুড়ি বেঁচে আবার ঢাকা যায়। নিঃসঙ্গ একা, মানে আর করে আমার টাকা পয়সা নাই, এখন সব খাওয়া শেষ, আমারও লাথি দেওয়া শেষ, চলে আসি ঢাকাতে। তখন আইসা ঢাকাতে আমি থাকি, ঢাকা থাকা এই রামপুরাতে থাকি, বাড্ডা থাকি, নামাপাড়া, সে পানার সঙ্গে বাড়িতে থাকি, ভাড়া থাকি। ওখানে পয়সা এখানে অনেক ড্রাইভার সাথে পরিচয়, ভাইরা আমার অনেক সহযোগিতা করে, আরো ড্রাইভার সাথে পরিচয় ছিল। তখন আমি রামপুরা জলিল মহাজনের গ্যারেজে গাড়ি চালাই, সিএনজি চালাইতে চালাইতে, ও সিএনজি চালানোর আগে আমি কিছুদিন এই গাড়ি না পাওয়া অবস্থায় আমি কিছুদিন ভাঙ্গারি ব্যবসা করি, মাথায় আমার তো সংসার চালানো লাগবে, আমি ভাঙ্গারি ব্যবসা করি। ভাঙ্গারি দোকান থেকে টাকা নেই, ওই টাকা দিয়ে ভাঙ্গারি কিনি, কিনে কিনে ওই দোকানে বেশি এইখানে এই বাড্ডা এলাকায় বেশি বেসিয়া আমি ওখানে মানে আমার সংসারটা কোনো মতে চালাই আর কি, গাড়ি তো পাইতেছি না, সংসারটা চালাই কোনো মতে চালাই। এরপরে আমার আল্লাহর রহমতে আপনার মতো হয়, আমার আমার তখন এই ছেলের বয়স 6 বছর, এই সময় আমার আমার মেজ ছেলেটা হয়, মেজ ছেলে হওয়ার পরে যাই হোক মেজ ছেলে নিয়ে থাকি, তখন আমি ভাঙ্গারি ব্যবসা করি। তারপরে আমি আবার গাড়ির লাইনে চলে যাই, তারপর আবার আমি সিএনজি পাই। আমার ভাইরা আমার সহযোগিতা করে, আর অনেক অনেক মানুষের সাথে পরিচয় হয়ে যায়। ওই পরিচয়ের মাধ্যমে যেহেতু আমার ফ্যামিলি আছে, এখন আমার বাসা বাড়ি আছে, এই মাধ্যমে আমাকে গাড়ি দেয়, গাড়ি দেওয়ার পর আমি জলিল মহাজনের গেলে গাড়ি চালাই। গাড়ি চালাই চালাই এক পর্যায়ে আমার বাবা, তখন কিন্তু আমার বাবা আছে, এই বছর মারা গেছে আমার বাবা, তো আমি গাড়ি চালাইতেছি। এরপরে আমার বাবা আবার অসুস্থ হয়ে পড়ে, অসুস্থ হয়ে যাওয়ার পরে এই মেজর ছেলেটার বয়স যখন 3 বছর, 3 বছরের মাথায় আমার একটা মেয়ে হয়।
ওকে,
মেজর ছেলে যখন বড় মানে পড়ে তখন আমার মেয়েটার বয়স 3 বছর হয়। আর মেয়েটা হয়েছিল ভাইয়া পরীর মতো, এত সুন্দর হয়েছিল, এত আমার মতো সুন্দর, আমি কি সুন্দর, আমার চেয়ে অনেক সুন্দর হয়েছিল, মেয়েটা দেখার মতো একটা মেয়ে হয়েছিল। মেয়েটা ভাইয়া বাড়ি চলে যায় আমার ফ্যামিলি সহকারে, এখান থেকে ঢাকা শহর থাকবো না, এই নেট করে বাড়ি চলে যায়। বাড়ি চলে যাওয়ার পরে ঘরে যায়, ঘরে যায় আমি 20 দিন থাকতে পারি না ভাইয়া, 21 দিনের মাথা আমার মেয়েটা পানিতে ভরে মারা যায়, 3 বছরের মেয়ে।
ও
আমার মেয়েটা মারা যায়, মারা যাওয়ার পরে আমি দেশে চলে যাই। দেশে গিয়ে আমি এক পর্যায়ে আমি বাবার কাছে পোতার জায়গা আছে, আমার ফ্যামিলি বলতেছে যে তুমি যদি কোন প্রকারে যদি আমি এই ঘরে থাকবো না, মানে আমার সৎমার তারণার সাথে বলতেছে আমি এই ঘরে থাকবো না, মানে আমার মেয়েটা লাশের উপর দিয়ে আমার বড় বোন জামাইয়ের চা জাল দিতে নিয়ে যায়। আমার মেয়েটা খাটালে সবাই রাখছে, ওখান থেকে আমার বড় বোন জামাইয়ের চা খাওয়াটা হলো সবচেয়ে বড় বিষয়। পানি দৌড়া মেয়েটা মারা গেছে, কিন্তু আমার বড় বোন জামাই চা খাইব এই জন্য আমার বড় বোন সৎ বোন সে ওরে ঢ্যাঙ্গাইয়াস শোকেস থেকে চাপাতি বার করে আমার বোন বড় বোনের বোন জামাই চা খাওয়াইবে জাল দিয়া ওরে ঢ্যাঙ্গাইয়া।
কি বলবো, মানে এটা হচ্ছে ফুটপাতের একটা জীবন আর একটা হচ্ছে ফ্যামিলির এই যে দুটানা। আমি বরং আর নেগেটিভ জায়গাতে নাই এবার যাই, আমি কিছু কোশ্চেন করি আপনাকে, আপনি প্রশ্নের উত্তর দেন। আপনি এখন কি করেন?
এখন বর্তমানে আমি ভাইয়া এরপরে আমার দেশে একটা জায়গা দেয়, জায়গা কোন মতো একটা পোতার জায়গা দেয়,
ঘরে
ফ্যামিলি থেকে জায়গা দেয়, প্রায় 4% মতো জায়গা দেয়। আর আমার বাবা আমার 3 কাঠা জায়গা দিয়ে যায়, 9% জায়গা দিয়ে যায় আর কি। আর তা সব অ্যাবাদলিল করে আমার ভাইরা আমার বোনেরা নিয়ে যায়।
আচ্ছা,
এই মায়ের নামে নিয়ে যায় একটা অ্যাবাদলিল করে এই 3 কাঠা জায়গা দেয়। আর এখানে বাড়ির দিয়ে দেয় আমার 4% জায়গা, এই 4 কাঠা জায়গা এই 3-4% জায়গার উপরে আমি ঘর উঠে একটা ছাপড়া দিয়ে একটা ঘর উঠে বর্তমানে থাকি। আমি বর্তমানে হালুডি করি আর মাঝে সাঝে কিছু বদলা সদলা দেই মানুষের দিয়ে টিয়া, এইভাবে আর কি আমার সংসার টাকিটুকু চলতেছে। আর বর্তমানে আমি 2টা গরু পালি, একটা গাই গরু পালি, একটা বলদ গরু পালি। তো চিন্তা করতেছি আল্লাহ পাক যদি আমার তৌফিক দেয় আমি একটা টিলার কেনছিলাম সেখানে কিস্তি উডেয়া।
আপনি গ্রামেই থাকেন?
হ্যাঁ, গ্রামে থাকি, কিস্তি উডে একটা টিলার কেনছিলাম আমি। আল্লাহর মতো চাউল কেনা লাগে না, আপনাকে দোয়ায় ময়মুরের দোয়া, পিরাউলিয়ার দোয়ায়, মাহবের দোয়ায় আমার চাউল পথ কিনে খাওয়া লাগে না ভাইয়া। আমার তয় তরকি আমার খুব কম কিনে খাই। আমার 2টা মেশিন আছে, একটা পানিয়াসা মেশিন আছে ব্লক দিয়ে রিধানের, আর একটা
মানে আপনি স্বয়ংসম্পূর্ণ, মানে আপনি যা করেন নিজে স্বয়ংসম্পূর্ণ, আরো কিছু করার চেষ্টা করতেছেন ভালো কিছু করার।
আমি
কয় ছেলে মেয়ে আপনার?
আমার 3 ছেলে শুধু, বড় ছেলে এই জাহাজে ডিউটি করে, ওটা কলকাতা বললামই না, মেজর ছেলে এইটা পরীক্ষাতিক, আর ছোটটা মাদ্রাসায় পড়ে ভাইয়া। দ্বিতীয় কথা হলো এই, আমি এই তো আমার সংসার চলতেছে মোটামুটি, আমার চালপাত কোনো কিছু কিনে খাওয়া লাগে না। তবে আমার মনে আশা যে আমি টিলার টিলার বেসে আমি যদি কিছু টাকা নিয়ে আমি লোন করছি, লোনটা দেওয়ার পরিশোধ হয়ে যায়, আমার পপুলার লাইফ ইন্স্যুরেন্স আমার একটা ডিপিএস আছে।
ঠিক আছে, আমি আর টিটিলে যেতে চাচ্ছি না, আমি শুধু দেখতে চাচ্ছি না আপনি দিন শেষে ভালো আছেন, পরিবার নিয়ে হ্যাঁ সমস্যার সব পরিবারই কম বেশি থাকে, কিন্তু আপনি দিন শেষে ভালো আছেন, এটাই হচ্ছে মূল কথা। আমরা আজকে এই যে জীবন গল্পটা প্রচার করলাম, এই লোকটার জীবনে এত উত্থান পতনের পর শেষ পর্যন্ত সে থিত হয়েছে পরিবারের কাছে এসেই, কিছু প্রপার্টি পাওয়া, এবং আমার কাছে কেন জানি মনে হয়েছিল যে জীবনে যাকে সে বিয়ে করল সেখানে শেষ পর্যন্ত সে স্টে করতে পারবে কিনা, কারণ এত প্রতিকূলতার পরেও সেই জায়গা থেকে তার 19 বছরের সংসার। আপনি তো আপনার স্ত্রীর সঙ্গে আছেন এখন, এবং স্ত্রীর সঙ্গে আছেন, সেই স্ত্রীও তার সঙ্গে আছে, 3টা বাচ্চা কাচ্ছে, এবং সবশেষের দিনের কথা হচ্ছে যে এই মানুষটা এখন আর নেশা করে না, এই মানুষটা এখন আর ফুটপাতে ঘুমায় না। সেই তুলনায় তো আপনি আল্লাহর রহমতে অনেক ভালো,
অনেক অনেক 100%, ভাই আমি ভালো আছি।
মানে যেই মহিলা আপনাকে সাহায্য করেছিল আপনি তো দোয়া করলেন তার জন্য,
ওই মহিলারে আমি বলতেছি আমি যা যদি নেকের কোনো কাজ করে থাকে আমার সব জানি তাকে দিয়ে তাকে আল্লাহ ভেস্তে নিয়ে।
একটা দিনের সাহায্য, একটা দিন তাকে পেট পুড়ে খাইয়েছিল এবং কিছু ওষুধ দিয়েছিল, এবং ওই সাহায্যটুকু দেখেন সে তার পুরো জীবনের জন্য কি ভয়ানক রকম কৃতজ্ঞ। আজকের এই জীবন গল্প থেকে অনেক কিছু শেখার আছে, ছোট 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 অনেক বিষয়, এবং হয়তো একেবারে শান্ত নদীর স্রোতের মতো আজকের এই জীবন গল্প, কোনো ঢেউ নাই, সে অর্থে বড় কোনো ধাক্কা নাই, কিন্তু যদি কমপ্লিটলি একটা স্টোরি হিসেবে নেই, মেসেজ হিসেবে নেই, সেটা হচ্ছে যে আপনি জীবনে একটা সময় খারাপ সময়ে আছেন বলেই যে ভালো সময় থাকতে পারবেন না, বিষয়টা এরকম না। আর আজকে যে মানুষটার গল্প এখানে উদাহরণ হিসেবে দাঁড় করিয়ে দিয়েছি, সেই মানুষটা আপনাদের দ্বারা হওয়া খুবই সম্ভব। আমি এমন কাউকে নিয়ে আসিনি যে ফুটপাতে একসময় জীবনযাপন করতে এখন সে 5 কোটি টাকার মালিক, এটা হয়তো বা আপনার জীবনে কোনোদিনও সম্ভব হবে না, কিন্তু আমি এমন একজনকে নিয়ে এসেছি যে ফুটপাতে ছিল 20টা বছর, কিন্তু সে এখন পরিবার নিয়ে খুব সুন্দর জীবনযাপন করছে। পরিবারের মধ্যে সমস্যা আছে থাকবেই, কিন্তু সে ওই জীবনের চেয়ে অনেক ভালো আছে। এরকম মানুষ আপনি চাইলেই হতে পারেন। আমাদের অসাধারণ মানুষ হওয়ার দরকার নেই, আমরা সাধারণ মানুষ হই, সুখী মানুষ হই, এটাই আমাদের জীবনের লক্ষ্য। এবং এই মানুষটা খুব অপরিচিত কোনো মানুষ না, আপনার ঘর থেকে ডান দিকে হাত বাড়ালে, বাম দিকে হাত বাড়ালে, সামনে হাত বাড়ালে, পিছনে হাত বাড়ালে, এরকম অনেক মানুষ আপনি পাবেন। সুতরাং ওই যে রবীন্দ্রনাথের সেই কবিতাটার মতো, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে দুপা ফেলিয়া, একটি ধানের ওপর একটি শিশির বিন্দু। আমাদের ওই যে বাড়ির পাশে যে ধান ক্ষেতটা হয়, সে ধান ক্ষেতের ধানের উপরে যে সারা রাত জুড়ে যে শিশিরটা জমা হয় এবং সেটার মধ্যে যে অদ্ভুত একটা সৌন্দর্য আছে, সেটা আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই অনেক অনেক দূরের, অনেক অনেক পয়সা খরচ করে অনেক দামি কিছু, এবং যেটা আমাদের আসলে সেই অর্থে দেখাই হয় না। সৌন্দর্য দেখার জন্য আসলে ওই মোটা মোটা বই পড়ে মহৎ মানুষের জীবনী, হ্যাঁ অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু পড়ে নিজের জীবনটাকে কিছুই হল না হাহুতাশ করার কোনো মানে নেই। বরং আপনার আশেপাশে যদি কেউ কোনো ভালো কিছু করে, যদি নিজের জীবনটাকে সাজানোর জন্য ফাইট করে যাচ্ছে, অ্যাটলিস্ট দিন সে হ্যাপি হতে পারছে, তার ঘরে দুমুঠো অন্ন আছে এবং সেটা সৎ উপায়ে, ওই মানুষটাই আপনার জীবনের অনুপ্রেরণা হতে পারে। ঠিক আছে, দিন শেষে সবাই আমরা মানুষ, ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ, সবাই মিলে আমরা ভালো থাকার চেষ্টা করি, দ্যাট ইজ অ্যাকচুয়ালি আওয়ার এম ইন লাইফ। সো আজকে এখানেই আমরা শেষ করছি। প্রিয় শ্রোতা, সবাই অনেক ভালো থাকুন, আগামী বুধবার আমি কি প্রিয়া আবারও ফিরে আসব। আপনারা এতক্ষণ শুনছিলেন মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। ভালো থাকুন, শুভরাত্রি।
মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প।
Love, hate, challenge, motivation, lies, truth, impossible, virtue, morality, something beyond entertainment. Welcome, welcome to my stage of reality. Stay tuned. Sunday and Wednesday with me, RJ Kibria, only on Dhaka FM 90.4.
Exclusively on FusionBD.com.